This track was downloaded from FusionBD.com.
আপনার কথা শুনতে চাই, শোনাতে চাই। আপনাদের কথা নিয়েই প্রতি শুক্রবার রাত 11টার খবরের পর আমি গিবরিয়া থাকবো আপনাদের সাথে। ফোন করুন দিনরাত 24 ঘন্টা 911-5668 নম্বরে। শুক্রবারের রাত 11:13 হচ্ছে সময়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর হ্যালো 8920 অতি গৌরবের সাথে দশম পর্বে আজকে পা দিল এবং আজকে আমাদের দশতম পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগত। এই দশতম পর্বে আমরা প্রায় 15-16 জনের মতো বন্ধুকে আমরা স্টুডিওতে এনেছি, তাদের জীবনের গল্প আমরা শুনেছি এবং আমরা বিশ্বাস করতে শিখেছি যে কোন জীবনের গল্পই আসলে খাটো নয়, প্রত্যেকটি জীবনের গল্পই আমাদেরকে অনেক অনেক বেশি কিছু শেখায়। তবে শেখানোর ব্যাপারটি আমরা নির্ধারণ করে দিই না, আমরা শুধু বলি, আমরা বারবারই বলি, উই আর দ্য স্টোরি টেলার। আমরা আসলে গল্প বলি এবং সেই গল্প শোনার পর আপনি কি শিখবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এখন থেকে শুরু করে জানি না কতক্ষণ পর্যন্ত থাকব। আমাদের অনুষ্ঠানের সীমানা হচ্ছে রাত 2 পর্যন্ত, কিন্তু আমাদের গল্প যদি আমাদেরকে রাত 2 কিংবা 2:30 কিংবা 3 পর্যন্ত টেনে নিয়ে যায় আমরা বন্ধ করব না, আমরা গল্প শুনতে চাই, গল্প বলতে চাই। আর গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন আমাদের বন্ধু শ্রাবণ, যে তার জীবনের গল্প বলেছে যে অতি কষ্ট করে দিন যাপন করছে এবং অতি কষ্ট করে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে চেয়েছে। সেই শ্রাবণকে নিয়ে আমরা পুরো সপ্তাহ জুড়ে কয়েক হাজার খানেক কল পেয়েছি, কয়েক হাজার বন্ধু ফোন করে শ্রাবণকে ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, তাকে সাহায্য করতে চেয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছেন, ফোন নাম্বার চেয়েছেন। এবং এরকম ঘটনা ঘটেছে যে স্কুলে বন্ধুরা মিলে একটা টিম করে পুরো স্কুল থেকে সাহায্য তুলে শ্রাবণের সাথে দেখা করে শ্রাবণকে সাহায্য করতে চেয়েছেন। আমার বিশ্বাস শ্রাবণ অনুষ্ঠানটা শুনছে এবং শ্রাবণ যদি আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, শ্রাবণ যদি জানতে এই বন্ধুগুলোর সাথে সরাসরি যোগাযোগ করতে চায়, তাহলে যারা শ্রাবণকে সাহায্য করতে চেয়েছেন তাদের সাথে আমরা শ্রাবণের সংযোগ ঘটিয়ে দেব। আচ্ছা, চলুন শ্রাবণকে নিয়ে কে কি বলেছে আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে একটু জেনে নিই। আর এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আমাদের 24 ঘন্টা যে নাম্বারটি খোলা রয়েছে আপনার জন্য 9115668, আবারও বলছি 9115668, এই নম্বরে আপনি ফোন করবেন। ফোন করার পর আপনার নাম বলবেন, আপনার সেল নাম্বারটি বলবেন এবং আপনার যা বলার আছে আপনি সেখানে বলতে পারবেন। আপনি যদি অনুষ্ঠানে আসতে চান অতিথি হয়ে, আপনাকে সেখানে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। চলুন আমরা জেনে নিই শ্রাবণ সম্পর্কে কে কি বলেছে। খুবই সংক্ষিপ্ত, মানে একেবারে বলা যেতে পারে কয়েক হাজার কল থেকে আমরা মাত্র 2-3 কল এখানে বাজাচ্ছি, চলুন শুনে নেওয়া যাক।
আমার নাম আরিফুল ইসলাম আরিফ, আমি ঢাকা লালমাটি থেকে বলছি। আমার নাম্বারটা হচ্ছে দিয়ে ভাইয়া, এই অনুষ্ঠানটা সব সময় চালিয়ে যাবেন। শ্রাবণ ভাইয়া যে ওদিন কাহিনীটা বললো, আসলে মানুষের জীবন অনেক কষ্ট থাকে, তো তারপরে উনি অনেক কষ্ট করতেছেন, আমি চাই উনি কষ্ট করুক, উনি সামনে দিকে এগিয়ে যাক, পড়াশোনাটা কন্টিনিউ করুক, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে। আর প্লিজ কি দিয়ে ভাই, যদি পারেন ওর নাম্বারটা একটু আমাকে দিয়েন, শ্রাবণ ভাইয়ের নাম্বারটা একটু আমাকে দিয়েন, এতটুকুই আমার কাছে শুধু বলা।
হ্যালো, সালাম আলাইকুম, আমি আসমান আহমেদ ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার ফোন নাম্বারটি হচ্ছে, গত শুক্রবার শ্রাবণ ভাইয়ের কথাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল, তবে তার সাথে আমি তার কথা শুনে শুধু একটা কথাই বলতে চাই যে শ্রাবণ ভাই আপনাকে স্যালুট। আমাদের সমাজে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা জীবনের সকল সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও নেশাগ্রস্ত হয়ে তাদের জীবন শেষ করে দেয়, সেক্ষেত্রে আপনি এত অপাবনাচনার মধ্যে থেকেও আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার, জীবনটাকে আরো এগিয়ে নেওয়ার, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও কিবিয়া ভাইয়ের মতো চাই একদিন, আজকে আমরা যে শ্রাবণের কথা শুনেছি, একদিন হ্যালো 8920 তে একজন সফল উদ্যোক্তা হিসেবে শ্রাবণ আমাদেরকে তার জীবনের গল্প বলবে। ধন্যবাদ।
হ্যালো, আমি হাসি বলছি। আমার ফোন নাম্বার, আমি এবিসি রেডিওতে গত শুক্রবারে শ্রাবণের জীবন কাহিনী শুনতে পাই। আমি চাচ্ছিলাম যে ভাইয়া আপনারা যদি আপনাদের এবিসি রেডিওর অ্যাড্রেস এবং শ্রাবণের ফোন নাম্বারটা একটু কাইন্ডলি দিতেন তাহলে আমি উপকৃত হতাম। আমিও কিছু কথা বলতে চাই, আমার কিছু প্রশ্ন শোনাতে চাই আপনাদের। এবং আমি শ্রাবণের কথাগুলি শুনে আমি দুঃখ পেয়েছি। আসলে আমি আল্লাহর কাছে দোয়া করি যে শ্রাবণ যেন নিজেকে সৎ রেখে এবং তার মা বাবার কষ্টের কথা মনে রেখে যে যেন নিজেকে সেভাবে সৎভাবে প্রতিষ্ঠিত করে।
আমি রনি, আমার ফোন নাম্বার, গত শুক্রবার যে শ্রাবণ ভাই এসেছিল তাকে বলছি, ভাই আপনি চালিয়েছেন, কারণ আমরা তো আসলে বিরাট জাতি, আমরা পাই না এমন কিছুই নাই, আমরা সব পারি, আমাদের কাছে কোনো অসম্ভব কিছু নেই, সব হবে আমাদের। দেখেন না, আমাদের দেশে হুমায়ুন আহমেদ আছে, আমাদের দেশে ডাক্তার ইউনুস আছে, আমরাই তো পারবো, আর কি পারবে বলেন। ভাই আপনি সংগ্রাম চালায় যান, ইনশাল্লাহ আপনারই জয় হবে।
আমার নাম সবুজ, আমার মোবাইল নাম্বার হচ্ছে সালামালাইকুম। গত শুক্রবার যে অনুষ্ঠানটি শুনলাম, ওই দিন এমন একটা দিন ছিল, তার আগের দিনই চলে গেছেন আমাদের প্রিয় হুমায়ুন স্যার। আর ওই দিন রাত্রি শুনলাম শ্রাবণ ভাইয়ের কাহিনী, আমি ঘটনাটা শুনে সত্যি তোমরা কষ্ট পাইছি যে এত কষ্টের মাঝেও তিনি যে তার স্বপ্ন দেখতেছেন, তার ফ্যামিলি নিয়ে আগানোর স্বপ্ন দেখতেছেন, সেজন্য তার প্রতি আমি স্যালুট জানাই। আর শ্রাবণ ভাইয়া কোনো দুঃখ নিবেন না, বিপদ আপদে অনেক কিছুই আসে, আপনার পাশে অনেকেই থাকবে, আর আল্লাহ যেন আপনার ধৈর্য সূর্য বাড়িয়ে দেয়, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনার বাবাকে আমার স্যালুট।
হ্যালো, আসসালামু আলাইকুম। ইদিয়া ভাই, আমি আব্দুল হক মিশর থেকে বলছিলাম, ইজিপ্ট মিশর থেকে। আমার ফোন নাম্বার হলো, ইদিয়া ভাই আমি আপনাদের অনুষ্ঠান হ্যালো 8920 এর নিয়মিত শ্রোতা। আমরা যারা প্রবাসী সবাই তো দুঃখী জীবন যাপন করি, কারণ মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে ফেলে থাকতে হয়। তারপরও যখন শ্রাবণ নামের ছোট ভাইটির কথা আপনাদের হ্যালো 8920 অনুষ্ঠানে শুনলাম, তখন আমি আর স্থির থাকতে পারলাম না। তাই তার জন্য আমরা কিছু করতে চাই। আমি আমার অনেক বন্ধুদের সাথেই আলাপ করেছি, তারা সবাই আগ্রহ এবং তার জন্য কিছু একটা অনুদান দিতে চান। তিনি একটা ভালো ছাত্র, একটি শার্ট মাত্র গায়ে দিয়ে যখন কলেজে যায়। অনুষ্ঠানটা শোনার পরে আমার খুবই খারাপ লাগলো। আমি আমার অনেক বন্ধুদের সাথেই কথা বলেছি, আলাপ করেছি যে যদি আমরা একটা ফান্ড করে শ্রাবণের জন্য কিছু একটা করতে পারতাম তাহলে বোধহয় ধন্য হতাম। সবাই আগ্রহ জানিয়েছেন। এখানে আধার বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা আছেন, তারা অবশ্যই ভালো অবস্থানে আছে, লেখাপড়া করতেছেন, আমি তাদের সাথেও আলাপ করেছি। আমি একটা কোম্পানির ভালো অবস্থানে আছি। তো তার কাছে কিবদিয়া ভাই, কিভাবে আপনাদের কাছে টাকাটা পাঠানো যায়, অথবা যদি শ্রাবণের সেল নাম্বারটি ফোন নাম্বারটি দিতেন বা আমার ফোন নাম্বারটি দিতেন, তার সাথে যোগাযোগ করলে হয়তোবা কোন একটা ফয়সালায় করতে পারতাম। ধন্যবাদ।
আই এম এ সাইফুল ডালি, আমার মোবাইল নাম্বার হচ্ছে, সচরাচর আমি হ্যালো 8920 প্রত্যেক সপ্তাহে শুনি এবং এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। তো গত সপ্তাহে যে শ্রাবণ ভাইটি এসেছিল তার কথা শুনে আমার দুচোখ দিয়ে পানি বয়ে গেছে। আমি যখন শ্রাবণ ভাইয়ের দুঃখের কথা শুনি তখন আমি আমার চোখে পানিগুলো আর ধরে রাখতে পারিনি। শ্রাবণ ভাইয়ের জন্য আমি একটি গিফট দেব। আমি সিনিয়র কলেজে দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র। আমরা দশজন বন্ধু মিলে শুক্রবার এই অনুষ্ঠান শোনার পর আমরা একটি মিটিং করি। মিটিং করার পর আমরা সেই সিদ্ধান্ত নিলাম শ্রাবণ ভাইয়ের জন্য কিছু একটা করব। তাই আমরা কলেজের প্রিন্সিপাল স্যারকে বললাম যে সবার থেকে 2 টাকা 5 টাকা যে দায়িত্ব নেওয়ার অনুমোদন নিলাম। স্যার আমাদের উৎসাহ দিল। তারপর আমরা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডিগ্রি থেকে বিভিন্ন ক্লাস থেকে আমরা কিছু টাকা সংগ্রহ করলাম। এতে সবাই খুশি হয়ে টাকাগুলো দিয়েছেন। তাই আমি কিবরিয়া ভাইকে অনুরোধ করবো শ্রাবণ ভাইয়ের ফোন নাম্বারটা এবং তার অ্যাড্রেস দেওয়ার জন্য। আমরা 10 জন বন্ধু তার সামনে হাজির হয়ে তার হাতে আমরা টাকাটা উঠে দিতে চাই। প্লিজ কিবরিয়া ভাইয়া, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে শ্রাবণ সম্পর্কে সহানুভূতি জানিয়েছেন এবং শ্রাবণ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ দোয়া পাঠিয়েছেন, কেউ সাহায্য করতে চেয়েছেন। তাদের সবাইকে বলছি, শ্রাবণ নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটা শুনছে, শ্রাবণ যদি ব্যক্তিগতভাবে চায়, এবং আমরা আশা করছি শ্রাবণ চাইবে, তাহলে অবশ্যই ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হবে ফোন নাম্বারগুলো অফিস থেকে, এবং আপনারা শ্রাবণের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা যে সাহায্যটা করতে যাচ্ছেন সেই সাহায্য করতে পারবেন। এছাড়া আমাদের পুরনো এপিসোডগুলো মানে পুরনো পর্বগুলো শুনেও অনেকে অনেক ধরনের কল কিংবা মন্তব্য পাঠিয়ে থাকেন আমাদের 56688 নাম্বারটিতে। তাদের সবাইকে বলছি, যে কোনো পর্ব নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে বা আপনি কারোর সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার যে পেজটি রয়েছে ফেসবুকে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সে যদি আগ্রহী থাকে আপনি অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে আমার যে পেজটি আছে আরজে কিবরিয়া নামে, আপনি খোঁজ করলেই পাবেন, আরজে স্পেস KEBRIA, আবারও বলছি আরজে স্পেস KEBRIA, ওখানে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই আমরা চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য। আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চেয়েছেন অনেক 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 বন্ধু, এমনভাবে কাকুতি মিনতি করেছেন, যাদের সবাইকে আমরা এনলিস্ট করেছি এবং তালিকাভুক্ত করেছি। সেই তালিকাভুক্তদের মধ্যে দুইজন সৌভাগ্যবান, সৌভাগ্যবান এই অর্থে যে তারা এখানে আসতে পেরেছেন, হাজার জনের মাঝে তারা এখানে আসতে পেরেছেন, আর উল্টো অর্থে আমরা সৌভাগ্যবান যে তাদের জীবনের কাহিনীগুলো আমরা শুনতে পাব। তারই মধ্যে একজন, যার কথাটা আমরা একটু আগে শুনিনি, তারপরে তাকে নিয়ে ফিরছি স্টুডিওতে, চলুন শোনা যাক।
আমি নূর মোহাম্মদ বলতেছি, আমার মোবাইল নাম্বারটা হলো, তার প্রথমে আমি স্বাগত জানাই আপনাদের এবিসি রেডিওকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান উত্থাপন করার জন্য, যার যে পারিবারিক বিষয় বলতে পারে অনেকে অনেক কিছু। তো ওরকমই আমার একটি ঘটনা আমার লাইফে আছে যা সত্যি এই অল্প বয়সে, তা থেকে আমি যদি বলি তাহলে অনেকেরই অনেক কিছু শিখতে পারবে আমার লাইফ থেকে। শুধু ভালোবাসা নয়, ভালোবাসা থেকে অনেক কিছু হয় না, সবাই ভালোবাসা ভালোবাসলে সত্যি ভাবে ভালোবাসতে হয়।
বুঝতে পারছেন যে নূর মোহাম্মদ হচ্ছে আমাদের আজকের স্টুডিওতে প্রথম অতিথি। আমরা নূর মোহাম্মদকে স্বাগত জানাই। নূর মোহাম্মদ, আপনি কেমন আছেন?
জি ভালো।
আপনার সাথে আমরা কথা বলবো এবং আপনি যে বলেছেন যে ভালোবাসলেই শুধুমাত্র হয় না, ভালোবাসার সাথে আরো অনেক কিছু থাকে, সেগুলো নিয়ে আমরা জানতে চাই। তার আগে আপনার সম্পর্কে আমরা কিছু ছোটখাটো জিনিস জানতে চাই, মানে আপনি কি করেন?
আমি প্রথমত লেখাপড়া করতেছি, দ্বিতীয়ত একটি ছোট একটা ব্যবসা করতেছি, তৃতীয়ত একটা চাকরি করতেছি।
আপনি এতগুলো একসাথে করছেন, আপনি কিসে লেখাপড়া করছেন?
আমি মাঝখানে এসএসসি পরীক্ষা দেই নাই, তো অনেকদিন পরে এসএসসি পরীক্ষা দেই, 2009 এসএসসি পাশ করি। আমি 2003 এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তো মাঝখানে আবার গ্যাপ গেছে, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেছি।
ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। আর আপনি ব্যবসা করছেন বললেন, আপনি কিসের ব্যবসা করেন?
আমি একটা ছোট ব্যবসা করতেছি হোলসেলার, ওটা হলো স্যান্ডেলের।
স্যান্ডেলের দোকানের ব্যবসা করেন আপনি। আর আপনি বলছিলেন যে আপনি চাকরি করেন, আপনি কিসের চাকরি করছেন?
ওই চাকরিটা হলো ওই স্যান্ডেল ফ্যাক্টরিতেই, আমি ওইখানে 3 দিন ডিউটি করি।
আচ্ছা।
জি, ওই ডিউটি
আবার ওখান থেকে কিনে আবার নিজে ব্যক্তিগতভাবে সেলও করেন?
জি জি, আমি ওই এলাকা থেকে অনেক ফ্যাক্টরি থেকে মাল সংগ্রহ করে ওইগুলা আমার দোকান আছে ওইখানে রাখি, ওইখান থেকে হোলসেল মানে খুচরা দোকানদার আমার এখান থেকে কিনে নিয়ে যায়।
আচ্ছা আচ্ছা। আর আপনার গ্রামের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি ফুলপুর উপজেলা।
ফুলপুর উপজেলা
ময়মনসিংহতে।
আচ্ছা, তো আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমরা মনে হয় যে সেই গল্পের দিকে যাওয়াটা এবার ভালো হবে, আপনি ভালোবাসা নিয়ে কিছু একটা বলতে চেয়েছেন আমাদের কাছে।
জি জি,
তো বলুন, আপনি শুরু করুন, কোথা থেকে শুরু করতে চান?
প্রথমত শুরু থেকে শুরু করি, আমি যার সাথে এখন মানে সম্পর্কের ঘটনাটা বলতে চাইতেছি।
জি,
তো ফার্স্ট তাকে আমি দেখি হলো, আমার যখন লেখাপড়া মানে করি না গ্যাপে, তখন সে ক্লাস 9-10 পড়ে আর কি। তো একদিন তাকে আমি দেখি রিক্সা দিয়ে চলে যাইতেছে, তো যাওয়া দেখা আমার একটু ভালো লাগে, আমি কখনো ভাবতে পারি নাই যে তার সাথে আমার এই সম্পর্কটা হবে। তারপর অপর আরেকদিন দেখি সে ব্যাক করে মানে তখন মনে হয় 10-এর টেস্ট পরীক্ষা চলতেছিল
আপনার এলাকাতে।
হ্যাঁ, আমার এলাকাতে, আমার বাসার সামনে দিয়ে তার যেতে হয় আর কি স্কুলে। তো আপনার সে টেস্ট পরীক্ষা দিয়ে আসতেছে, আমি আমার মানে আমার বাড়ি তো একটু রাস্তার দূরে, তো আমার যে আব্বার বড় ভাই আছে ওনার বাসাটা হলো একদম রাস্তার পাশে আর কি। আমি ওইখানে বসে রয়েছি, বসে থাকার পরে মেয়েটা রিক্সা দিয়ে যাইতেছে, তো যাওয়ার সময় আমি হঠাৎ করে একটু ডাক দিই, ডাক দিলে ওই মেয়েটা আমাকে স্কেল দিয়ে দেখায় যে বাড়ি দিয়ে মাথাটা ফেটিয়ে ফেলবো। তো আমি অবাক হয়ে যাই যে আরে এটা কি, আবার আমার কি যে একটা মানুষ যদি দেখে মনে করে যে আমি তাকে ডিস্টার্ব করতেছি, আমি তো কখনো ডিস্টার্ব করি না।
আচ্ছা আচ্ছা।
তখন অনেকদিন চলে যায়, আমি আর ওই মেয়ের দিকে তাকাইও না। তো হঠাৎ করে বেশ প্রায় 2 বছর পরে না 1-1.5 বছর পরে আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, ওই মেয়েটা আমাকে ফোন করে, ফোন করে বলতেছে যে তোকে একটা নাম্বার দিই, ওই মেয়েটার সাথে তোর একটু অভিনয় করতে হবে। তো আমি বললাম দেখ, আমি কখনো অভিনয় করি না কিংবা কোনো মেয়ের সাথে কথাও বলি না, ওরকম চরিত্র আমার নেই। তো তুই রিকোয়েস্ট করতেছিস আমি কখনো কথা বলতে পারবো না, কিন্তু যদি বলিস তাহলে অন্য ছেলেকে দিয়ে আমি কথা বলাইতে পারি, কিন্তু আমি কখনো মেয়েদের সাথে কথা বলবো না, এটা আমার অভ্যাস না। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে নাম্বারটা নিয়ে, আমি নাম্বারটা লিখি, লিখা রাইখা দিই। তো আমি নেক্সট টাইম আমি একটা অন্য নাম্বার দিই, আমার পার্সোনাল নাম্বার চেঞ্জ করে আমার পার্সোনাল নাম্বারটা মানে ডাইভার্ট করে ওই নাম্বারটা দিয়ে আমি কথা বলি মেয়ের সাথে। ফার্স্ট যখন কথা বলি মেয়েটা, তখন মানে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে মনে হয়, সে তার আম্মার ফোনটা ছিল তার কাছে ওই দিন, মানে আমার কপাল ছিল আর কি যে ওই ফোন নাম্বারটা মানে ফোনটা তার হাতে ছিল। সে কলেজ থেকে ফিরতেছে, আমি ফোন দিলাম। তখন ফোন দেওয়ার পরে ফার্স্ট আমি না সরি আমি ফার্স্ট একটা এস এম এস দিলাম। এস এম এস টা লাস্ট ছিল যে মেয়ে কত হয় তোমার মতো নাই, এর আগে অনেক কথা ছিল, এখন খেয়াল নেই যেহেতু দু তিন বছর আগের কথা। তো তারপরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে মেয়েটাকে আমি কথা বলি, মেয়েটা আমার সাথে এমন অবস্থা করে যে সে পাবনার পাগলের চেয়ে আরো বেশি,
মানে পাগলের চেয়ে বেশি মানে
মানে পাগলের অভিনয় করতেছে। তখন আমি তাকে একদম সুস্থভাবে বললাম, দেখেন আপনি আমার সাথে এমন করেন না, আমি আপনাকে চিনি, আপনাকে সেটাও
পাগলের অভিনয় করছে মানে কি আপনাকে বকাঝকা করছে তাই তো?
না না, হাসতেছে, কাঁদতেছে, ভালো কথা বলতেছে, এই একে ডাক দিতেছে, মানে
আচরণ করছে। আচ্ছা হ্যাঁ,
তখন আমি তাকে বলি দেখেন আপনি আমার সাথে এমন করেন না, আমি আপনাকে চিনি, আপনি কে বা কিরকম সবই আমি জানি। তখন সে অবাক হয়ে যায়, তারপর আমার মেসেজটা দেখে, দেখার পরে আমাকে আমার ব্যালেন্স শেষ হয়ে যায়। ব্যালেন্স শেষ হওয়ার পরে সে আমাকে মিস কল দিতে থাকে, আমি তার তড়িগড়ি করে মোবাইলে রিচার্জ করি, রিচার্জ করার আগে সে ফোন করে, ফোন করে সে বলে যে কাইন্ডলি একটু ফোনটা ব্যাক করেন না। তো আমি তখন ব্যাক করি, ব্যাক করার পরে তার মনে আগ্রহ জাগে যে আমি কথা বলতেছি, আমার এস এম এস টা এত সুন্দর পাঠাইছি, আমি কে অ্যাকচুয়ালি? আর আমি তখন আমার গ্রামের ভাষায় কথা বলি নাই, আমি একদম শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। সে অবাক হয়ে যায়। তখন ফার্স্ট আমি একটু তার সাথে মিথ্যে কথা বলি যে আমার ঢাকায় একটা দোকান আছে, আমার ফুলপুর এলাকায় আমি মাঝে মধ্যে যাই আর কি, সব সময় থাকি না, তো আমি তাকে একদিন দেখছি এটাই। তো আমাদের মার্কেটের সামনে মানে আমাদের যে উপজেলায় সদর যে মার্কেটটা একটা মার্কেট ছিল, ওই মার্কেটের নাম বলি, ওই দিন আমি মানে সে জিজ্ঞাসা করে যে আচ্ছা অ্যাকচুয়ালি আমাকে যে আপনি দেখছেন ওটা কিরকম, আমি কেমন? আমি বললাম আপনি ফর্সা, চেহারাটা গুলগাল, মোটামুটি লম্বা আছেন, কিন্তু সবসময় শর্ট জামা পরেন। সে তো আরো অবাক। তখন তার টার্গেট হলো যে আমার সাথে, আমি তাকে অফার করলাম দেখেন আমি আপনার সাথে কথা বলতে চাই এই উদ্দেশ্যে না যে আপনাকে আমি লাভ করব, এটা ইম্পসিবল, কখনোই না, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই যদি আপনি করেন, কারণ কারো মনের বিরুদ্ধে কিছু করা যায় না।
কেন আপনি এই বাসনাটা ব্যক্ত করলেন যে আপনি লাভ করতে চান, ফ্রেন্ডশিপ করতে চান, কেন?
কারণ আমি জানতাম যে একটা মেয়ের সাথে কখনো জোর করে কোনো কিছু হয় না। ফার্স্ট ফ্রেন্ডশিপ থাকতে থাকতে এক সময় মেয়েটা এমনিতেই আমার প্রতি দুর্বল হয়ে যাবে।
আচ্ছা যাক, আমার জানা ছিল না, জানলাম আপনার কাছ থেকে।
তারপর তার সাথে আমি ফ্রেন্ডশিপ হিসাবে কথা বলতে চাই, সে একটু আগ্রহ জাগে যে অ্যাকচুয়ালি ছেলেটাকে জানতে হবে। তো আমার সাথে সে ফোনে কথা বলে, একদিন করে কথা বলতেছে, দ্বিতীয় দিন তৃতীয় দিন যে মেয়েটা আমাকে ফোন নাম্বার দিয়েছিল ওই মেয়েটা আমাকে ট্রাই করে, আমাকে ওয়াইটিং এ পায়, আমি আবার কল ড্রাইভেট করে অন্য নাম্বার দিয়ে কথা
বলতেছিলাম,
মেয়েটা ওই মেয়েটাকে কল করে ওয়াইটিং এ পায়। পাওয়ার এক পর্যায়ে সে আমি কথা বলি প্রায় 45 মিনিটের মতন, কথা বলার পর লাইনটা কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি ওই মেয়েটাকে ফোন দিই যেটা আমার ক্লাসমেট ছিল, তাকে ফোন দেওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই কি তার সাথে কথা বলিস? আমি বললাম যে না, তো আমি তো তার সাথে কথা বলি না, আমার একটা ফ্রেন্ড ছিল ভৈরবের, সে কথা বলছে, আমার নাম্বারটা তুই দেখিস না, ডাইভার দেখে যে কল ঢুকছে, মানে ড্রাইভার ছিল এই আর কি। তো সে বলতেছে না এটা আমি খেয়াল করি নাই। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, খেয়াল করিস না, কিন্তু আমি কথা বলি না, আমার ফ্রেন্ড কথা বলছে। আচ্ছা যাই হোক, একটা ভালো জিনিস মনে করছিস, মেয়ের নাম্বারটা দিছিলি আমার কাছে ছিল না, তো এখন কি ওই মেয়ের নাম্বারটা দিবি? আমার ফ্রেন্ড আছে সুহাগ করে একটা ছেলের নাম বলছিলাম, যে আমি তাকে দেবো, তার সাথে কথা হয়েছে সে কথা বলবে। তখন মনে হয় আমি মানে যে মানে মেয়ের নাম্বারটা যে দিচ্ছি তার সাথে মনে হয় মানে মিল হয়ে গেছে, তখন আমাকে বলে যে না প্রয়োজন নেই, ওই মেয়ের নাম্বারটা তোর দরকার নাই।
আচ্ছা, তো শেষ পর্যন্ত আপনাদের মধ্যে এই যে মানে একটা মানে এক ধরনের সম্পর্ক যেটা বলা যেতে পারে যে হবে কি হবে না এরকম একটা অবস্থার মধ্যে আছেন, সেটেল হলেন কখন আপনারা?
সেটেল বলতে যখন আমি 4-5 দিন কথা বলি, আমার কথার টাইপ আর আমি তখন আমার সবকিছু বলি, এক পর্যায়ে তার সাথে দেখা যায় আমাকে সে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি আপনি কে? আমি বললাম যে আপনি তো যান আমাদের যে এলাকাটা ওইখানে মানে আমাদের এলাকা পার হয়ে শেরপুরে যেতে হয়, আমি বললাম যে শেরপুর রোডে আমার বাসা, তো আমাকে প্রায় আপনি দেখেন, আমার নাম বললে চিনবেন, কিন্তু এখন চিনেন না, আমি তো নিচ দিয়ে হাঁটি, আমি তো উপর দিকে চাই না। উপর দিয়ে হাঁটলে তো পাথর দেখেন, দূর্বা দেখেন। হ্যাঁ অবশ্যই দেখি, মেয়ে আমাকে বললো। আমি বললাম যে জায়গায় দেখবেন যে একটা দূর্বা দুইটা দূর্বা নেই, মারা গেছে, ওই জায়গাটাই আমি। আর যখন দেখবেন যে ওই দূর্বাগুলো গজায় গেছে, তখনই বুঝবেন যে আমি ফুলপুর।
আপনি ছোটবেলা থেকে অনেক সুন্দর লেখালেখি করতেন নাকি কাব্যের বই পড়তেন?
না অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে কিছু লেখাপড়া করতাম, খালি জাস্ট লেখা, এমনি কোন কাব্য টাব্য ইয়ে করতাম না, কিন্তু এমনিতে মাথাটা একটু সচল আর কি, সবাই বলে।
ওকে ওকে, আচ্ছা প্রশংসা করতেই হবে। আচ্ছা তারপরে কি হলো, মানে পরিচয়টা সামনাসামনি দেখা হলো কবে? আমরা একটু আগাই গল্পের দিকে।
আপনার পরিচয়টা হয় আমি তার সাথে ফার্স্ট কথা হয় 2010-এর 21 তারিখে আমি বাড়িতে গেছিলাম, 24 তারিখে এসে ব্যাক করে কথা বলি তার সাথে। তো আমার আবার ফেব্রুয়ারি মাসের আপনার যখন ভালোবাসা দিবস, তখন অনেক রিকোয়েস্ট করেছে ফুলপুরে যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারি নাই। আমি যাই হলো ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। তো 21 তারিখ ওই 21 ফেব্রুয়ারি আছে, এর আগে আমি যাই। যাওয়ার পর হঠাৎ করে আমাদের এলাকায় একটা ছোট বাজার আছে, ওই বাজারে আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে বসে থাকি। মেয়ে আবার কখনো কলেজে গেলে সে একলা যেত না, তার সাথে মা যেত নয়তো বা আব্বা যেত। তো তার মার সাথে হঠাৎ করে আমি দাঁড়ায় পড়ি। দাঁড়ায় পড়ার সাথে সাথে আমি দেখি আমার ফ্রেন্ড সার্কেল আমার দিকে তাকাইছে, মানে মেয়ে তখন রিস্কা উঠবে। আমি সাথে সাথে আবার দাপ করে বসে যাই। তো মেয়েটা তখন টার্গেট করে যে এই ছেলেটা হবে। তারপর ফোনে কথা হয়, হ্যাঁ আমি এই আর কি।
তারপর আপনি পরিচয় দিলেন যে আমি, যাকে তুমি স্কেল দিয়ে মারতে চেয়েছিলে। আচ্ছা তারপর সামনাসামনি দেখা হলো কি, মারতে দিয়েছিল?
না তার সাথে তো এমনি সামনাসামনি দেখা হয় নাই। তো সে আরেকটু আগ্রহ হয়েছে হলো, বিষয়টা হলো সে অনেক আগে থেকেই নাকি তার একটা চিন্তা ছিল যে যে ছেলেটা একটু গরম টাইপের, ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে, মাঝে মাঝে ছেলে পেলের মারে, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে, ওইসব ছেলের মানে তার টার্গেট ছিল। তো ওর মাঝে আমিও পড়ছি। একদিন এক রিস্কলা বলতেছে যে ওই ছেলেটা অনেক সাহসী, অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে, আবার মাঝে মাঝে দেখা যায় যে দাওয়াটাও নিয়ে অনেক দৌড়ান টৌড়ান দেয়, এরকম একটা ঝামেলা। তা আমি আবার আমার নিজের জন্য কিছু করে ফ্যান সার্কেলের সাথে ঝগড়া টক লাগলে মারটার,
মানে আপনার যেটা বলতে চাচ্ছেন যে আপনার যে যিনি এখন আপনার সহধর্মিনী বা আপনার গার্লফ্রেন্ড যেটাই বলি না কেন, মানে ও খুব একটু ক্রেজি টাইপের ছেলে, মেয়ে পছন্দ, ছেলে পছন্দ করতে। ওকে উল্লাল্লা। ওকে আচ্ছা, আমরা যেটা যে প্রসঙ্গে আমরা যেতে চাই এখন, সেটা হচ্ছে যে বাংলা ছবি খুব দেখেন, বাংলা ছবি খুব পছন্দ করেন। আপনারা দুজনে কখনো ছবি দিয়েছেন একসাথে হলে গিয়ে?
না আমি 2003-এর পর থেকে কোনো ছবি দেখি না, আর তার সাথে আমার এখন
ছবি টুবি দেখা হয়নি কখনো। যাই হোক, আমরা আসলে একটা মানে স্ক্রিনেই দেখতাম যে হিরোরা দাঁড়িয়ে ঘুরবে বা এটা করবে এবং একটু ক্রেজি হবে, এবং নায়িকারা সেই ধরনের মানুষজনকে পছন্দ করবে, বাস্তবের ক্ষেত্রে এরকম হয় আমরা জানলাম। আচ্ছা তো তারপরে আপনার যখন দেখা সাক্ষাৎ হলো, দেখা সাক্ষাৎ হওয়ার পরে লাভ যে ব্যাপারটা, ভালোবাসার দিকে একটু যাই আমরা, প্রথম প্রমিসিং ওয়ার্ড আমরা যেটাকে বলি যে প্রতিশ্রুতি দেয়া, এই প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারটা প্রথম কে দিল, আপনি না উনি?
না আমি প্রথমত তো আগেই বলছি যে আমি জানতাম যে মেয়েদের সাথে কথা বললে এমনিতেই যখন চলাফেরা করতে করতে আস্তে আস্তে মেয়েরা দুর্বল হয়ে যায়। তো আমি এক সপ্তাহ 15-20 দিনের মতন কথা বলার পরে আমার কথার সিস্টেম দেখে সে আমাকে অফার করে। তখন আমি সেটা মানতে রাজি না, কারণ হলো আমার ছোটবেলা থেকে একটা টার্গেট ছিল, যে প্রথমত টার্গেট হলো আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই, আমি অন্য ধর্মের মেয়েদেরকে বিয়ে করবো, এরকম একটা টার্গেট ছিল, জানি না আল্লাহ এটা পূরণ করছে। দ্বিতীয়ত কথা হলো,
আপনি বলছেন আপনি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করবেন, মানে আপনি যে ধর্মের, আপনি যাকে বিয়ে করেছেন সে ধর্মের না?
সে ধর্মের না।
ওকে আচ্ছা যান।
তারপর সে যখন আমাকে ফোন করে মানে সে বলে, তখন আমি আমার টার্গেট ছিল যার সাথে লাভ করব তাকে বিয়ে করব। আমি তাকে প্রথমত বলি যে দেখো আমি তো এরকম কোনো লাভ করতে চাই না যে দুদিন করব তারপরে ভেঙে যাবে, আমি যাকে লাভ করব তাকে বিয়ে করব। আর যদি তোমার সাথে আমি লাভ করব, এখন ফ্রেন্ড আছে, ভালো সম্পর্ক আছে, যদি লাভ করতে চাই তাহলে দুই একটা শর্ত আছে, কারণ আমিও প্রাপ্তবয়স্ক তুমিও প্রাপ্তবয়স্ক। প্রথমত কথা হলো তোমার আর আমার কোর্ট ম্যারেজ করতে হবে, তাহলে আমি তোমার সাথে লাভ করতে পারি, মানে আমার কথা হলো তাহলে কনফার্ম তাকে আমি হারাবো না। দ্বিতীয়ত কথা হলো তুমি আমার সাথে সময় দিতে হবে, তাহলে আমি তোমাকে লাভ করব। সে কোর্ট ম্যারেজে ফার্স্ট রাজি হয়, দ্বিতীয়ত দুই নম্বরটায়। তো আমি আচ্ছা ঠিক আছে, সে রাজি হয়েছে, আমি লাভ করতেছি। প্রথমত একদিন দেখা হয় তার সাথে আমার, সে আবার ভালো গানও জানে, সে গান করত। তো আমি প্রথমত তার এলাকার পাশে মানে অনেক বড় একটা জঙ্গল আছে যে তার বাসার পাশেই, আমি ওইখানে প্রথমত তার সাথে দেখা হয়, আমি যাই তার, সে গান শোনাবে, ফোনে গান শুনতেছি, আস্তে আস্তে গেছি, তারপর সে আমাকে দেখবে। দেখা হলো ওই দিন আমি অনেক মশার কামড় খাইছি, অবশ্য আমার সাথে আরেকটা ছেলে ছিল,
স্বাভাবিক জঙ্গলে মশা ছাড়া অন্য,
অনেক মশায় কামড় দিছে আমাকে, কামড় কি করব, খাইতে হবে, প্রেম করলে খাইতে হবে।
একটু মশ না, আজকাল তো আপনি মশার কামড় খেয়েছেন, আরো কিছুদিন আগে গেলে তো বাঘেটাকে ধরে খেয়ে ফেলতো রূপবান, সেই সেই রূপবান এবং রহিম বাদশাহদের আমলে। যাই হোক তারপর
আর মূলত বিষয় হলো আমি যে জায়গা দিয়ে গেছি ওই জায়গা দিয়ে এমনিতে সচরাচর কেউ যায় না, রাত্রে দশটা এগারোটার পর ওই জায়গা দিয়ে কোনো লোকটুক যায় না, কারণ রাস্তায় চারপাশ দিয়ে জঙ্গল আছে, বাট একটা অনেক বড় বট গাছ আছে ওটার নিচে আমি শুনছি অনেক সময় দেখা যায় যে রাত্রে অনেক লোককে আটকায় ফেলে, যাইতে দেয় না। তো আমি সাহস আছে বিদায়
আল্লাহ কাটা লোকজন ঘুরতেছে, এরকম হয় অনেক সময়। দেখা হলো, দেখা হওয়ার পরে কি হলো?
দেখা হওয়ার পরে সে আমাকে এমনি চয়েস করছে তো আর আগেই, তো দ্বিতীয়বার আবার দেখা হয়। দেখা হওয়ার পরে তার সাথে আমার সময় বিনিময় হয় হয়তোবা, কিন্তু তারপরে সে একটা প্রবলেমে পড়ে, প্রবলেমটা আমি সলভ করি।
ফ্যামিলি প্রবলেম?
ফ্যামিলি প্রবলেম না, অন্যার একটা প্রবলেম ছিল, সেটা সলভ করার পরে সে আমার সাথে অনেকটা আগ্রহী ভাবে চলে আসে আর কি। এবার লাভ চলতেছে অনেকদিন যায়, মাঝখানে আবার আমার আমার সাথে আমি ক্লোজ ছিলাম আমাদের ফ্যামিলির সাথে।
আপনারা যে দুজন দুই ধরনের ছিলেন, আপনার সাধারণত হয় যে পরিবেশের আপনি বর্ণনা দিচ্ছেন, গ্রামে গঞ্জে এইগুলো তো অনেক বেশি জানাজানি হয়ে যায়, এবং আপনাদেরকে দুই পরিবার জানতো না যে?
না, সেটা আমি এতটুকু জানতাম যে কখনো যদি লাভ করাটা অতি তাড়াতাড়ি জেনে যায় সেটা কখনো টিকে থাকে না, আর সেটা আমি কাউকে জানাই নাই। প্রথমত যে ছেলেটা ফার্স্ট আমার সাথে গেছিল সে জানতো, তো প্রায় ছয় মাস পরে দেখা টাকা হওয়ার পরে আমার দুই একটা ক্লোজ ফ্রেন্ড যারা ছিল দুই একজন জানছে, তো আমি তাকে নেক্সট টাইম নিয়ে আসার পরে সবাই জানছে, এর আগে আর কেউ জানে নাই। মাঝখানে আমার আমার সাথে আমি ক্লোজ ছিলাম, আমার আম্মাকে আমি বলি, মানে আমি যখন রাত্রে কথা বলি ফোনে আমার পার্সোনাল রুমে, পাশে হলো আব্বা আমার রুম, আম্মা বুঝতে পারে যে আমি কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছি, তখন আমি বলি আর কি। বলার পরে আমার মেয়ে আমার আম্মা বুঝতে পারে যে এলাকাটা ওই এলাকারই হবে, ওইরকম একটা উদাহরণ দিই। তখন একটা মহিলা দিয়ে ওই মেয়ের আমার কাছে খবর পাঠায় যাতে আমার সাথে সে যোগাযোগ না করতে পারে।
আচ্ছা আচ্ছা।
তাতে মেয়েটা অনেকটা মানে নর্মালি হয়ে পড়ে, বাট তার লেখাপড়া নষ্ট হয়ে যাওয়ার অবস্থা,
বন্ধ করে দেয় ফ্যামিলি থেকে।
এর আগে আমি তাকে একটা ফোন নাম্বার দিয়ে মানে একটা ফোন দিছিলাম, সেল ফোন, সেটা দিয়ে কথা বলতো, তার আমারটা পাইতো না, চুরি করে করে কথা বলতো, তার বান্ধবীর বাসায় যে চার্জ করতো তাদের এখানে কারেন্ট ছিল না তখন। তো আমাকে অনেক রিকোয়েস্ট করে যে আমার তো লেখাপড়াটা অনেক আশা, আমি লেখাপড়া না করতে পারলে প্রবলেম হবে। আমি বললাম যে এটা নিয়ে চিন্তা করো না, এটা আমি দেখতেছি।
আচ্ছা, আপনি দেখতেছিলেন বললেন, আপনি দেখার পর আসলে কি করলেন? আমরা এই প্রসঙ্গে যাবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আছে, একদমই ছোট্ট, তারপর আমি আবারও ফিরে আসছি। আর এই ফাঁকে আমি আমার শ্রোতাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2, এটা আপনার অনুষ্ঠান, এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মনের কথা একবারে মন খুলে বলতে পারেন। 9115668 এটা হচ্ছে আমাদের নাম্বার, 9115668 চব্বিশ ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, দিন রাত চব্বিশ ঘন্টা। ফোন করুন, নাম বলুন, সেল নাম্বার বলুন, এবং বলুন আপনার কি বলার আছে। একটু পরে আমি নূর মোহাম্মদকে নিয়ে আবারও ফিরে আসছি, আশা করছি আমার সঙ্গেই থাকবেন।
এখন বন্ধুদের মধ্যে কল একটু বেশি হবে, কারণ গ্রামীণ ফোন প্রিপেড এ যে কোনো জিপি এফএনএফ নাম্বারে কথা বলা যাচ্ছে মাত্র 29 পয়সায়। এজন্য স্টার স্পেস এফ লিখে 9999 নাম্বারে পাঠিয়ে রেজিস্ট্রেশন করুন, আর প্রতিদিন যে কোনো নাম্বারে ন্যূনতম 5 টাকার কথা বলে তারপর উপভোগ করুন 29 পয়সা সুবিধা। আরো জানতে ভিজিট করুন www.graminphone.com।
আমার বড় ছেলে ফাহিম গত ঈদে খুব শখ করেছিল একটা ভালো জিন্স প্যান্টের, দিতে পারেনি। বড় সংসার, অল্প মাইনের চাকরি, এতে কি আর হয়। বছর ঘুরে আবার রোজা এলো, সামনে ঈদ, কি করব ঠিক বুঝতে পারছি না। ওকে একটা ব্র্যান্ডেড জিন্স দিতে পারলে ও খুব খুশি হত।
ঈদে অন্তরের ইচ্ছা আমাদের বলবেন না তো কাকে বলবেন?
মোজো প্রেজেন্ট ঈদের নতুন জামা উৎসব, মোজো স্পেস আপনার ডিস্ট্রিক্ট লিখে SMS করুন 9934 নাম্বারে, একটি মাত্র SMS করে জিতে নিতে পারেন নতুন নতুন জামা, বিস্তারিত পত্রিকা।
মোজো, অন্তরে অন্তরে।
ডিয়ার লিসনার্স, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। গ্রামীণ ফোনের পক্ষ থেকে রয়েছে একটি দারুণ খবর, এই রমজানে আপনার গ্রামীণ ফোন প্রিপেড সংযোগে কথা হতে পারে অনেক সাশ্রয়ে, সর্বোচ্চ 83% পর্যন্ত। আর এই জন্যই আপনার সংযোগে অ্যাক্টিভেট করে নিতে হবে মাই জোন সুবিধা। মাই জোন অ্যাক্টিভেট করতে আপনার গ্রামীণ ফোন মোবাইল থেকে ডায়াল করুন *666*1# অথবা 1 লিখে SMS করুন 6666 নম্বরে। আরো জানতে ভিজিট করুন www.graminphone.com। গ্রামীণ ফোন।
আর মিস কল না, এখন থেকে আসল কলই দিব।
সিটিসেল দিচ্ছে মাত্র 990 টাকায় সংযোগ সহ হ্যান্ডসেট, আর 25 পয়সা কল রেট তো থাকছেই।
তোমাকে কি তোমার বাবু মারে
আমাকে কেউ মারতেন
আমার নাম মিনা প্রতি শুক্রবার তোমাগো লগে আমি সরাসরি কথা কমু সাথে থাকবো মিঠু
আর আমার নাম রাজু
সকাল 9:30 বন্ধুরা তোমরাও চইলা আসো আসতে না পারলে ফোন দিও চাইলে খুদে বার্তাও পাঠাইতে পারো 8920 নম্বরে তোমার নাম লিখতে ভুইল না কিন্তু কথা হইব এবিসি রেডিও এফএম 89.2 এ
আরেকবার স্বাগত হ্যালো 8920 তে নূর মোহাম্মদ আমরা যেটা শুনছিলাম যে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সেই সময় আপনি একটা কিছু করলেন বোধহয় পড়াশোনা যাতে বন্ধ না হয় আপনি একটু স্পিকারটা একটু কাছে নিয়ে বলবেন প্লিজ
জি তখন আমি তাকে বললাম যে চিন্তা করো না এটা সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমি দেখছি আর সে জানে যে আমি যেটা বলি সেটা আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে পারি তো একদিন পর আমার ছোট ভাই খুব ক্লোজ 2 বছরের ছোট চাচাতো ভাই তাকে নিয়ে আর কয়েকটা ফ্রেন্ড সার্কেল সাথে নিয়ে আমি তাদের বাড়িতে যাই যে তারা আমাকে দায়িকা বের করি করে বলি যে দেখেন আপনারা যেটা ভাবতেছেন সেটা তো নাই আমি আপনাদের বাড়ির সামনে আর একটা মেয়ে আছে ওই মেয়ের সাথে আমার একটু সম্পর্ক সেটা হয়তো বা আমার আম্মা জানে তারপর বলি তার আম্মা বিশ্বাস করে বিষয়টা তো বিশ্বাস করার পরে আবার ঠিক হয়ে যায় সে লেখাপড়া করতেছে লেখাপড়া করার অনেকদিন কথাবার্তা চলতেছে এভাবে ওইভাবে হঠাৎ করে সে একদিন আমাকে ফোন করে বলে যে চলে আসবে তো আমি তো আমার জীবন অল্প এখন অল্প বয়স আমি লেখাপড়া ছাইরা দিছি একদম বেকার জীবন তার ভিতরে আস্তে আস্তে ব্যবসা চিন্তা করতেছি এখনো করতেছি না তখন আমার পক্ষে সম্ভব না আমি তখন তাকে বললাম যে দেখো তুমি অনার্স করো ইন্টারটা পাশ করে অনার্সে ভর্তি হও আমি এই দিকটা একটু গুছাই তারপরে আমি দেখি চিন্তা করে না সরি এর আগে আপনার ওই একটু তেরিং বেরিং করতেছিল যে আপনার সে আমাকে ছাড়বে না ধরবে তখন আমি বুঝতে পারি যে না সে ছাইরা দেওয়ার অবস্থা তখন আমি আমার নাম্বারটা সেল ফোনের নাম্বারটা চেঞ্জ করে ফেলি সেটা আর সে জানে না ঠিক আছে না
জানা চেঞ্জ কেন করলেন
ওই যে মেয়েটা আপনার একটু ছাড়াছাড়ি অবস্থা তখন আমার কথা হলে তার সাথে আমার কথা কমায় দিতে হবে না আস্তে আস্তে তো না হলে বাড়বে হঠাৎ করে সে যদি চলে যায় তখন তো আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে কারণ আমি তো তাকে সত্যি
বললাম আপনি নিজেকে প্রস্তুত করছিলেন যে ঠিক আছে চলে গেলে চলে যাক আমি যেন নিজেকে মানিয়ে নিতে পারি সেজন্য কম কথা বলবো আচ্ছা আচ্ছা
তখন আমার সেল ফোন নাম্বারটা চেঞ্জ করে আমার ছোট ভাইয়ের নাম্বার দিয়ে তার সাথে মাঝে মাঝে কথা বলি তো আমাকে একদিন রাত্রে বলতেছে সে চলে আসবে আর পরের দিন আমি তাকে ফোনে অনেকবার বুঝায় বলি যে না আসবো না তুমি ইন্টার পাস করে অনার্সে ভর্তি হও সে যাইতেছে কয়েকদিন পরে আবার হঠাৎ করে সে চলে আসছে তখন আমার নাম্বার সে জানে না আমি একটা অনুষ্ঠানে ছিলাম যে কোনো একটা অনুষ্ঠানে তখন আমার একটা বন্ধু আছে ক্লোজ বন্ধু যার নাম্বার আর আমার নাম্বার সেম এক নাম্বারের ডিফারেন্স লাস্ট নাম হলো মফিদুল তো তার কাছে ফোন করে ফোন করলে সে আমাকে সাথে সাথে ফোন করে যে মেয়েটা তো এই এলাকায় এই জায়গায় আছে আবার আমার যে এলাকায় ওই এলাকায় নিশ্চিত যে কোনো প্রবলেম হলে আমি ফোন করলেই সলভ ওই মেয়ে ওই এলাকাতে ছিল আর কি
মানে বের হয়ে এসছে ঘর থেকে
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা
সম্পূর্ণ প্রস্তুত নিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে একটা বাইক নিয়ে আমি চলে যাই তার এখানে গিয়ে তাকে নিয়ে এখন কি করব আমার তো মাথায় ফুল হেড হয়ে গেছে আমি তাকে নিয়ে আমার এক বন্ধুর বাসায় যাই মানিক করে নাম ওই বাসায় গিয়ে তাকে নিয়ে আরো 3-4 জন ফ্রেন্ড নিয়ে তাকে অনেক বুঝাই যে না তুমি ইন্টার পাস করো না হলে কোনো পক্ষেই সম্ভব না তারপরে তাকে নিয়ে সারা দিন রেখা তারে 3-4 জনে মিলা বুঝা বিকাল 4টার দিকে তাকে আমি মানে 20 টাকা রিক্সা ভাড়া দিই সে বাড়িতে চলে যায়
বাড়িতে যাওয়ার পরে কোনো সমস্যা হয়নি
না না সে তো কলেজ টাইমে বের হয়ে
ও আচ্ছা আচ্ছা ওকে
তারপর আপনার
এরকম কি আর কখনো করেছিল এরকম এই বের হয়ে আসার ব্যাপারটা কি আর কখনো
এর আগে বারবার ফোনে এরকম করতো যে আবার তার সাথে দেখা করলে দেখা যেত যে চলে আসবে আমি তাকে বুঝিয়ে রাখতাম আর কি তো হঠাৎ করে আবার দ্বিতীয়বার আরেকদিন বের হয়ে আসে
আচ্ছা আপনাদের প্ল্যানটা কি ছিল মানে যেহেতু বের হয়ে আসছে বের হয়ে আসার পর যথেষ্ট যুক্তি ছিল কারণ আপনারা দুইজন দুই ধর্মের সুতরাং কোনোভাবে এটা সম্ভব ছিল না পারিবারিকভাবে তো আপনাদের পরিকল্পনাটা কি ছিল আপনি যদি তাকে ফিরিয়ে দিচ্ছেন বারবার আপনার প্ল্যানটা কি ছিল কবে বিয়ে করবেন বা কি
আমার প্ল্যানটা ছিল আমি যদি স্বাবলম্বী হই তারপরে তার ফ্যামিলি থেকে যদি কোনো একটা প্রবলেম করতে চাই সেটা আমি সলভ করতে পারবো হয়তো আমার টাকা পয়সার বিষয় দিয়ে আর আমি এতটুকু সেন্স মাথায় ছিল যে আমি যেগুলা কাজ করবো সেগুলা তারা অ্যাকশন নিতে পারবে না কারণ আমার মাথাটা আগেই বলছে যে একটু ক্লিয়ার আমি প্রথমত কথা হলো সে যেহেতু ইন্টার লেখাপড়া করতেছে তার পর্যাপ্ত বয়স হয়ে গেছে, আমি কোর্ট ম্যারেজ করবো, তাকে ধর্মাবলম্বী কোর্টে ইয়ে করবো যাতে কোনো প্রবলেম না হয়। আমি সেই কাজটাই করছি। দ্বিতীয়ত যখন সে বের হয়ে আসে, আইসা আমাকে দ্বিতীয়বার ফোন করে, ফোন করলে আমি এখন কি করব, মাথা নষ্ট হয়ে যায়। আমি আবার মফিদুলকে ফোন করি, বন্ধু দেখ এখন তো আমার এই প্রবলেম, আমি কি করব। বললো যে হ্যাঁ ঠিক আছে, আমার রুম একটা খালি আছে, তুই চলে আয়। আমি সাথে সাথে আমার মানিক একটা ফ্রেন্ড ছিল মায়ন সিং জ্বালাই, তাকে ফোন করি, সেও বলে যে আচ্ছা ঠিক আছে আই, তবে এখন বিয়ে করাটা তোর ঠিক হইতেছে না, তো আমি কি করব। এখন মেয়েটা বারবার আসতেছে, আমি চিন্তা করলাম যে আমি সত্যি করে তাকে লাভ করি, যদি তাকে এখন না পাই তো হয়তো আমার দ্বিতীয়বার তাকে নাও পেতে পারি। এখন ব্যাক করে দিলে, দু তিনবার ব্যাক করছি, তখন আমি তাড়াতাড়ি করে তাকে নিয়ে আমি মায়ন সিং জেলায় চলে আসি কোর্টে। আসে তাকে কোর্ট ম্যারেজ এর মাধ্যমে আগে তাকে ধর্মাবলম্বীর কোর্ট ইয়ে করি, দ্বিতীয়ত তাকে মানে কোর্ট ম্যারেজ করি।
আপনি বিয়ে করেন তাকে? জি। এবং বিয়ে করার পরে তখন তো পরিবার জানাজানি হয়ে গেল?
না, পরিবার তখনও জানাজানি হয় না, সে বের হয়েছে সকালে। আমি আবার মানে সারাদিন চলে যাই, সারাদিন চলার আগে আবার তাকে আমি পার্কে এনে, মায়ন সিং একটা পার্ক ছিল, ওই পার্কে এনে আমি বিকাল তিনটা পর্যন্ত তাকে বুঝাই এখনো ব্যাক করার জন্য, সে ব্যাক করবেই না। তখন তাকে মানে কোর্ট ম্যারেজ করার পরও আমি তাকে আবার কাবিন করি মুসলমান নিয়মে, আমার তিনটা ডকুমেন্ট করে আমি সন্ধ্যা সাতটার দিকে আমি ঢাকার দিকে রওনা হই এসি বাস দিয়ে, তাকে তার যাতে কোনো প্রবলেম না হয় সে কারণে আমি এসি বাস দিয়ে।
আচ্ছা, আপনারা কতদিন যাবত বিয়ে করেছেন?
আমি তাকে কোর্ট ম্যারেজ করছিল 2010 নভেম্বরের 13 তারিখ।
এরপরে তো আপনার পুরো পরিবার জেনে গেছে, তার পরিবার জেনে গেছে পরবর্তীতে, তো আপনাদের কি ধরনের সমস্যা হয়েছে?
তারপর প্রথমত আমি যখন চলে আসি, আমার মানে ফুলপুরে যারা অনেক নেতা টেতা যারাই ছিল তাদের সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, বিশেষ করে উপজেলার যে বর্তমান রানিং চেয়ারম্যান তার সাথে। তো চলে আসার পর রাত্রি 10:00-9:00 দিকে খবর হয়ে যায় যে আমি তার মেয়েটাকে জোর করে মাইক্রো দিয়ে তুলে নিয়ে আসছি, আর সেটা চেয়ারম্যানের হেল্পের কারণে। তখন এর পরের দিন চেয়ারম্যান আমার সাথে যোগাযোগ করে, আমার ফোন নাম্বারটা অন ছিল, আমি অনেক চিন্তা করে দেখলাম যে উনি বর্তমান একজন রানিং চেয়ারম্যান, সামনে এমপিও হইতে পারে, এখন অযথা তার লাইফে একটা কালি ঝুলবে যেটা সে কিছুই জানে না, সে তো কিছুই জানে না, সেটা আমার একটি একান্ত পার্সোনাল বিষয়, কাউকে জানায়নি। সে আমাকে মানে সে কিংবা আরো অনেক উপর লেভেল যারা আছে সবাই বলে কোনো প্রবলেম হবে না, তুই ফুলপুরে চলে আয়, যদি মেয়ে না যেতে চায় নিতে পারবে না, আর যদি চলে যায় তাহলে তো ভাই কিছু করার নাই, কিন্তু আমাদের বাঁচা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কনফার্ম হয়ে যাবে না। তখন আমি আমার এলাকায় যাই, আমি 15 তারিখে রাত্রে যাই, ওইখানে যাই হলো রাত্রে 12:00 আমাদের এখান থেকে মানে গাজীপুর থেকে মাইক্রো দিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে একজন অনেক আগের একজন গুণী মানে চেয়ারম্যান ছিল, ওনার বাড়িতে আমাদের রাখা হয়। ওইখানে মেয়েকে অনেক চেষ্টা করা হয়, অনেক টর্চারিং করা হয় আমার আড়ালে, মানে আমার বাইরে নিয়ে, তো মেয়ে রাজি হয় না। তারপরে ওইখান থেকে আমাদের একটা খেলার মাঠ আছে, ওইখানে মানে যে ধর্মে তাদের একটা এলাকা আছে। তো আমি এর আগে থেকে আমার ফ্রেন্ড সার্কেলকে সেট করে রাখছি যে আমি তো জানি যে কোনো একটা প্রবলেম হতে পারে, আমি মিনিমাম 20 বন্ধুকে রেডি করে রাখছি যে কোনো প্রবলেম হলে যাতে আমি অ্যাকশন নিতে পারি। তো আমাকে তারা মাইক্রোতে দ্বিতীয়বার তুলে ওই এলাকায় নিয়ে, ওই যাদের ওদের ধর্মের এলাকায় নিয়ে আমাকে আপনার জোর করে মেয়েকে নিয়ে নেবে। তো আমি আমার মাথা খাটায় আগে ফোন করে দিই ছেলেদেরকে, অনেক ছেলের ওই জায়গায় রাস্তায় চলে যায়, আর কিছুগুলা মানে ওদের লুক না তুলে মাইক্রোতে আমার লুকগুলা তুলি, তো ওই এলাকায় ঢুকাইতে পারে না। এর পাশে একটা ইয়া ছিল, মাঠ ছিল, ওইখানে নিয়ে আসে। নিয়ে আসার পর অনেক টর্চারিং হয় না, মেয়ে হঠাৎ এক পর্যায়ে বলতেছে যে না চলো আর সম্ভব না, এখন পালাইতেই হবে। তখন প্রায় 3-4 মিনিট দৌড়াই মেয়েকে নিয়ে, মেয়ের স্যান্ডেল আমার স্যান্ডেল সবাই হাতে, আমার সাথে আর দুজন ফ্রেন্ড ছিল। থাকার পর আমি ওই সময় ছিল আবার ধানের ক্ষেত, অনেক ধান খেত ভাঙছি, শীতের দিন ছিল,
আল্লাহ মাফ করুক আপনাকে,
সব জামা টামা ভিজা গেছে। তা হঠাৎ করে তার পায়ে একটা কাটাও গেছে, তো কাটাটা ওইভাবে খোলা হয় নাই, নেক্সট টাইম মনে হয় খুলছে। আমি জাস্ট ঢুকার পরে হঠাৎ করে টান দিয়ে মানে দিন ছাটা কাটা ছিল তো টান দিয়ে খুলে ফেলছি। তারপর আমার ফ্যামিলি বাড়িতে নেই, বাড়িতে যাওয়ার পরে ওইখানেও মানে সবাই জানাজানি চাপ। দ্বিতীয়ত আবার ভিজা জামা কাপড় নিয়েই আমি আবার, আমি তো ঢাকা আসি সবসময়, আমার যে স্পেশাল গাড়িগুলো ছিল সবগুলোর কন্ট্যাক্ট নাম্বার ছিল। আমি গাড়িকে ফোন করি, গাড়ি বলে যে আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান 5 মিনিটের ভিতরে আসতেছি, মানে আমি জানি যে কোন টাইমে আসবে আর কি।
আপনারা ঢাকায় চলে আসলেন? তারপরে
না, ঢাকা চলে আসবো, ঢাকা থেকে তো চলেই গেলাম। তখন হঠাৎ করে মেয়েটা বলতেছে মানে তাদের তো ফ্যামিলি সবাই দেখছে, কান্নাকাটি করছে, তার ভাই অনেক রিকোয়েস্ট করছে, কাঁদছে, বড় ভাই একটা ছিল সে অনার্সে যখন লেখাপড়া করে সেন্টিমেন্টাল হয়ে গেছে লেখাপড়া করতে করতে, ছোট ভাইটা অনার্সে পড়তেছে মানে তার বড় আর কি, দ্বিতীয় ভাইটা, সে অনেক মানে লাস্ট পর্যন্ত মনে হয় পায়ে ধরছে তার বোনের।
যে তুই যাস না।
হ্যাঁ হ্যাঁ, তখন তার মনে হয় ওইসব স্মৃতি মনে পড়ে গেছে, সে বলতেছে আমার কাছে চলে যাব। এখন তো আমি তো চিন্তা করতেছি যে এখন তো আমার অবস্থা সারা। আবার বিষয়টা হচ্ছে যে সবাই আবার রিকোয়েস্ট করছে যে ফুলপুর আইলে মেয়ে যদি চলে যায় তো আর কিছুই হবে না, সেটা আমরা বুঝব। তা আমি ওই দিকটা কনফার্ম। এখন চিন্তা করছি এখন যদি আমি ঢাকা নিয়ে আসি মেয়েটাকে, দ্বিতীয়বার সে যদি চলে যায় তাহলে তো আমার লাইফ শেষ, কারণ তখন তো যারা আমাকে ড্রাইভার নিয়ে ফুলপুরে নিয়েছে তারা তো আর আমার পিছনে থাকবে না,
থাকবে না, খুব স্বাভাবিক।
তখন আমি তাকে নিয়ে আবার ব্যাক করি আমার বাড়িতে। বাড়িতে ব্যাক করার পর আমাদের ওয়ার্ডের যে কমিশনার ছিল, আমার ভাই হয় অন্য সম্পর্কের, ওনা আমার দাদির সম্পর্কে আর কি ভাই হয়, উনাকে খবর দিয়ে উনি আসে। আসার পরে স্ট্যাম্পে সিগনেচার করে যে তার আমার উপরে কোনো অ্যাকশন নেবে না। আচ্ছা ঠিক আছে, আমি কনফার্ম। তো চলে যায় মেয়ে, চলে যায়। আমি তখন বুঝতাম না অ্যাকচুয়ালি যে কাছে থাকার যে ভালো লাগাটা, দূরে গেলে সেটা যে আরো বেড়ে যায়, মানে কষ্টটা লাগে আসলে। কিন্তু যখন একজনের কাছে একটা জিনিস থাকে তখন সেটা
মর্মসে বোঝে না।
সে চলে যাওয়ার প্রায় আমি 20 মিনিট পর্যন্ত সুস্থ ছিলাম, তারপরে অসুস্থ হয়ে পড়ি। তখন তার যে পুরনো যে স্মৃতিগুলো আছে সবগুলো মনে থাকে, পড়তে থাকে। আর এর মাঝে আরেকটা কথা বলি, মানে আমি তার সাথে প্রায় দেখা করতাম রাত্রে, রাতে দুইটা তিনটার সময়, যে সময় কেউ যেত না, ওটা অনেক সাহসের বিনিময়ে যেতাম, প্রায়ই যেতাম, যার কারণে সে আমার দিকে আরো বেশি দুর্বল। পরে আমি তো 20 মিনিট পরে একদম অস্থির হয়ে যাই। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তার সাথে আমার আগে থেকে একটা পূর্ব দ্বন্দ্ব ছিল, তাকে আমি মায়েরও দিছিলাম। তো ফার্স্ট সে, আমি যখন মানে আমি একদম পাগল প্রায় অবস্থা কাঁদতেছিলাম, তখন সে আমার কাছে আসে। তো আমি ফার্স্ট দেখলাম যে আমার একটা ফ্রেন্ডই আমার জন্য কাঁদছে
এবং আপনাকে হেল্প করছে। আমরা একটু একেবারে কিছু জিনিস জানতে চাই, যেমন আপনাদের 2010 এর পর এখন বর্তমানে কি অবস্থা?
এখন বর্তমানে আমি তাকে নিয়ে আসিল আবার ওই 2012 জানুয়ারি মাসের 21 তারিখ থেকে। আমি
আপনার ওর ফ্যামিলি থেকে আপনি নিয়ে আসেন?
হ্যাঁ হ্যাঁ, ওর ফ্যামিলি থেকে নিয়ে আসি।
এবং আপনারা কি এখন দুজন একসাথে আছেন নাকি আলাদা হয়ে গেছেন?
না, এখন একসাথে আছি, সংসার করতেছি এই তো 5-6 মাসের উপরে।
আপনারা সংসার করছেন একসাথে?
হ্যাঁ, সংসার করছি।
এবং মেয়ে কি আপনার প্রতি, যে আপনি বলছেন আপনার বউ, ফুললি মানে ডিভোশনাল, মানে আপনাকে প্রচন্ড ভালোবাসেন, এইভাবে করছেন নাকি কিছুদিন পর?
না না, এখনো প্রচন্ড ভালোবাসে। এখন দেখা যায় কি, যদি আমি তার সাথে দিনের মাঝে 3-4 বার কথা না বলি, এর মাঝে একটা ঘটনা বললি নয়, তার সাথে আমার একটা বিষয় নিয়ে একটু রাগ ছিল, তখন আমার ফোনটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে সে প্রায় পাগলের মতন হয়ে যায়। তো আমার ছোট ভাইয়ের কাছে আমার অন্য আর একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, আমি তাকে মানে একটু দেখতে চাইছিলাম সে আমাকে কতটুকু ভালোবাসে। এক পর্যায়ে দেখি সে মানে বেহুশের অবস্থা, পাগল হয়ে যাবে। পরে আমাকে সবাই অনেক রিকোয়েস্ট করে, আমার ছোট ভাই অনেক রিকোয়েস্ট করে কথা বলার জন্য, তারপর আমি কথা বলি। তো এরকম দেখা যায় যে তার সাথে আমি সময় না দিলে, কিংবা তার সাথে যদি আমি সপ্তাহে 3 দিন বাড়িতে থাকি, 4 দিন ঢাকা থাকি, দেখা যায় আমি একটু মানুষের সাথে ঝুঁকি একটু বেশি আর কি। সে সবসময় বলে যায় আমাকে দিকে সময় দাও না, তুমি মানুষের বিপদ আপদ শুনলেই চলে যাও, আমার বেলায় দেখো না। তা আমার কেন জানি ছোটবেলা থেকে মানুষের একটু উপকার করার ইচ্ছাটা জাগে আর কি মনে।
জি, এবং সে কারণে হয়তো মাঝে মাঝে ঝামেলাও তৈরি হয়। আচ্ছা, আপনাদের কি মানে ভবিষ্যৎ, আপনারা যেহেতু সংসার করছেন, ভবিষ্যৎ সন্তান বা সন্তানের ব্যাপারে কোনো প্ল্যানিং এরকম কোন?
না, প্রথমত মানে প্ল্যান ছিল যে একটু পরে নেওয়ার মতন, কিন্তু দেখা গেছে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিছু করার নেই। এখন মানে আমাদের বেবি দীর্ঘ 5 মাস বাকি আছে, 5 মাস পরে আমাদের একজন।
খুবই খুবই খুশির খবর, খুবই খুশির খবর। আমাকে একটা জিনিস বলেন, আপনার ফ্যামিলি আপনাদেরকে মেনে নিয়েছে কিনা?
This track was downloaded from fusionbd.com.
হ্যাঁ, আমার ফ্যামিলি মেনে নিয়েছে। আর বিষয়টা হচ্ছে আমি যখন অস্থির অবস্থায় ছিলাম, তার জন্য দীর্ঘ 1 বছর পাগল প্রায় অবস্থা ছিলাম, তখন আমার ফ্যামিলি দেখছে। আর প্রথম থেকে আমার ফ্যামিলি আমাকে মাইনা নিয়েছে, কারণ তাদের ছেলে হলাম দুইটা, দুটার মাঝে আমাকে একটু অন্যরকমই দেখছে। আর আমি মানে আমি তো ছোট ছেলে, আমাকে একটু ভালোটা বেশি এবারছে।
একবার আপনার কাছে আমার একটা বিশেষ প্রশ্ন আছে। রিমি চাকমা নামে একজন ভদ্র আমাদের এখানে গেস্ট হয়ে এসেছিলেন, আপনি কি সে পর্বটা শুনেছিলেন?
আমি আপনাদের পর্বটা এমনিতে আমি তেমন একটা শোনা হয় না, কারণ শুক্রবারে আমি বেশিরভাগ
বাড়িতে থাকি। ছোট গল্প পেয়েছিলাম এই এখানে, একজন মানুষ যে তার পরিবার, যে তার ধর্ম, যে তার সবকিছু কমিউনিটি ছেড়ে এসে, হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের সেই গেস্ট।
শুনেছি।
এবং আপনাকেও শুধু একটা কথাই বলার আছে, আপনাকে, আপনি যাকে লাভ করেন সেই ভদ্র মহিলার নামটা কি আমরা জানতে পারি?
এখন তার নাম হলো জান্নাতুল ফেরদৌসী জুই।
জান্নাতুল ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌসী আপনাকে, আপনার জন্য সবকিছু ত্যাগ করেছে, এবং জান্নাতুল ফেরদৌসীর প্রতি আপনার যে ডেভোশন সেটা যেন সবসময় ওরকম থাকে। আমরা আপনার গল্পটা এখানেই শেষ করতে চাই আজকে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। জান্নাতুল ফেরদৌসী গান করেন, আপনি যেটা বলছিলেন যে সে গান পছন্দ করে, কোন ধরনের গান পছন্দ করেন? আজকে যদি আপনি কোনো গান তাকে ডেডিকেট করতে চান, উৎসর্গ করতে চান, কোন গানটা করবেন?
প্রথমত তার জন্য একটা ডেডিকেট করতে চাই, সে আমাকে ফার্স্ট বলছিল একটা গান যে তার এটা খুব পছন্দের গান, এটা হলো এর বেশি ভালোবাসা যায় না। আমি তার মুখ থেকে ফার্স্ট শুনি, এমনিতে আমি গান কম শুনতাম, সে শোনার বলার পরে আমি অনেক কষ্ট করে ওই গানটা খুঁজিয়া আমার সেলফোনে আনছিলাম।
আপনি অনেক ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা, আমাদের একটা গল্প শেষ হচ্ছে, আমাদের আরেকটা গল্প শুরু হবে ঠিক রাত ১২টার সংবাদের পর, এবং আজকের মূল গল্প হচ্ছে সেটি, আমরা অনেকক্ষণ ধরে সেই গল্পটা শুনব। প্রত্যেকটা গল্পই আসলে সফল হয় না, আমরা দশম পর্বে একটা সফল গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি খুব স্বল্প সময় জুড়ে। হ্যালো 8920 আপনার প্ল্যাটফর্ম, এখানে আপনি বলতে পারেন, আপনার কথা বলতে পারেন, সেটা সফল হোক, বিফল হোক, আনন্দের হোক, বেদনার হোক, যে কোনো কিছু আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন। ফোন করাটা হচ্ছে 9115668, আবারও বলছি 9115668, এখানে ফোন করুন, আপনার নাম বলুন, সেল নম্বর বলুন, এবং বলুন আপনার কি বলার আছে। সংবাদের পর পরে ফিরে আসছি, আশা করছি সঙ্গেই থাকবেন। সংবাদের পর আরো একবার স্বাগত। হ্যালো 8920 তে 12:25 হচ্ছে সময়। একটু আগে আমরা নূর মোহাম্মদকে আমাদের অতিথি করে নিয়ে এসেছিলাম এবং তার কাছ থেকে আমরা একটা সফল প্রেমের গল্প শুনেছি। নূর মোহাম্মদ এবং তার পরিবারের প্রতি সবসময় আমাদের দোয়া থাকবে, তারা অনেক ভালো থাকুক, উপরওয়ালা তাদের প্রতি সহায় হোক। আর আপনাকে আরো একবার মনে করিয়ে দিই, হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, এখানে দাঁড়িয়ে এখানে বসে আপনি বলতে পারেন আপনার জীবনের নানা অভিজ্ঞতার কথা, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, ভালোবাসার গল্প হতে পারে, হতে পারে আনন্দের কথা, হতে পারে বেদনার কথা, হতে পারে আপনার জীবনের ছোট্ট একটা শিক্ষার কথা, যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি আমাদের শ্রোতা যারা রয়েছে, লক্ষ লক্ষ শ্রোতা, তাদের সাথে ভাগাভাগি করতে পারেন আপনার জীবনের গল্প। এবং আমরা বিশ্বাস করি কোনো গল্পই আসলে জীবনে যেটা ঘটে, যেটা বাস্তব ঘটে যায় জীবনে, তার চেয়ে বড় না, এবং সেই অর্থে আপনার গল্পগুলো আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। আপনি ফোন করতে পারেন যে কোনো সময় 9115668, আবারও বলছি 9115668, দিনরাত 24 ঘন্টা এই নম্বরটি খোলা রয়েছে আপনার জন্য। এখন ব্যস্ত পেলে অন্য সময় চেষ্টা করবেন, সবসময় খোলা রয়েছে আপনার জন্য, যে কোনো সময় পৃথিবীর কেউ যদি না শুনে আমরা আপনার কথা শুনব। ফোন করুন, আপনার নাম বলুন, সেল নম্বরটি বলুন, এবং বলুন আপনার যা বলার আছে। আচ্ছা, আমরা এই ফাঁকে আরো একজন বন্ধুর কথা আমরা শুনে আসব, এবং আমরা আজকের অনুষ্ঠানে, মানে হ্যালো 8920 যিনি আমাদের মূল গেস্ট, মূল যিনি অতিথি, তার কল্পে আমরা একটু পরে যাব। তবে তার আগে তিনি যে ফোন করেছিলেন সেই ফোনের অংশটুকু আমরা একটু শুনে আসি।
আমি তানিশ বলছিলাম ঢাকা মধুরার থেকে। আমার ফোন নাম্বার হচ্ছে, সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের যে অনুষ্ঠান, অনুষ্ঠানটা শুধু শোনাই হয় না, অ্যাডভাইসও দেওয়া হয়। তো কিদিয়া ভাইয়া, আপনাদের এই অনুষ্ঠানে আসতে আগ্রহী, আমি আমার কথা বলতে যাচ্ছি, এখানে এসে শেয়ার করতে যাচ্ছিলাম, আমাকে যদি এখানে আসার জন্য পারমিশন দিতেন আমি খুব উপকৃত হতাম।
কানিজ, আপনাকে স্বাগত এবিসি রেডিওতে। আপনাকে, আপনার কথাগুলো আমরা শোনার পর আপনাকে আমরা ফোন করেছিলাম, এবং ফোন করার পর আপনাকে আমরা পেয়েছি এখানে। আপনি কেমন আছেন?
জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
শুনে খুব ভালো লাগছে যে আপনি ভালো আছেন, এবং দোয়া থাকবে আপনি সবসময় ভালো থাকেন। শুধু আপনি না, আপনার সাথে আরো একজন অতিথিকে আমরা পেয়েছি, হচ্ছে আপনার মেয়ে, ওর নামটা একটু বলে দেন।
রাফা বলো তোমার নাম।
আফসারা আফ্রিদা রাফা।
আফসারা আফ্রিনা রাফা। আমরা গল্পে যাই। আম্মু যে কথাগুলো আজকে বলবে সেগুলো নিশ্চয়ই তুমি তোমার জীবনে বহুবার শুনেছো, কিন্তু আম্মু আজকে সারা বাংলাদেশের মানুষকে বলবে। তো তোমার কাছ থেকেও মাঝে মাঝে আমরা গল্প শুনবো, তোমাকেও আমরা মাঝে মাঝে যোগ করবো এই অনুষ্ঠানে। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত এই মুহূর্তে?
ও 12 বছর চলতেছে।
বারো বছর চলছে এবং ও কিসে পড়ছে?
ও ক্লাস ফাইভে পড়ছে রাজধানী আইডল স্কুলে।
তো আপনি যে গল্পগুলো বলবেন সে গল্পগুলো ও শুনলে আপনার কোন সমস্যা নেই তো?
আসলে আমার এই জীবনের গল্পের সাথে তো ও জড়িত, এগুলি সব ওরই দেখা। ও ছিল আমার সাথে সদাসর্বদাই, সব জানে, ওর সামনেই সব হয়েছে।
আপনি শুনবেন তো? না, ওকে ঠিক আছে। তো আমরা শুরু করি, আপনি কোন জায়গাটা থেকে শুরু করতে চান?
আমার জন্ম থেকে শুরু করি। আমি যখন পৃথিবীতে আসলাম,
জি,
তো তখন থেকে আমি বলি, আমি যখন পৃথিবীতে আসি তখন আমার মার এক্লিমশিয়া হয়েছিল। জি, আমার মার বাঁচার কথা ছিল না, আমারও আসার কথা ছিল না। তারপরও আমার মার ভাগ্য ভালো ছিল আর আমার দুর্ভাগ্য, সেই জন্য আমি পৃথিবীতে আসছি। আমার মা অনেক কষ্ট পাইছে। আমার মা 10-12 দিনের মতো অজ্ঞান অবস্থায় ছিলেন অপারেশনের পরে, আর খুব খারাপ অবস্থা ছিল। আমার মা অনেক কষ্ট করছেন আমাকে জন্ম দিতে গিয়ে, যাই হোক। আর তখন থেকে আমার যে অ্যাকচুয়ালি আমি মানে আমার বড় সদ্দাদি ছিল, সেই সদ্দাদির মানে আদরেই আমি বড় হয়েছি। উনি এজন্য আমার মাকে আমি দোষ দিই না, তিনি শিখ ছিলেন আর আমার সদ্দাদি এই দেশের মানুষ ছিলেন না, উনি পাকিস্তানের ছিলেন। আর ওনার আদরেই আমি আস্তে আস্তে বড় হয়েছি।
পাকিস্তানের ছিলেন মানে উনি পাকিস্তানি বংশভূত ছিলেন নাকি আপনারা সবাই পাকিস্তানি ছিলেন?
না না, উনি আমার সদ্দাদি।
আচ্ছা আচ্ছা,
উনি আমার সদ্দাদি, ওনার সাথে আমাদের কোন ব্লাড কানেকশন ছিল না।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
কোন দেশে ছিল, এখানে আসছিল, তখন আমার দাদা তাকে বিয়ে করছে, আমি তার ইয়াতে বড় হয়েছি।
উনি বাংলাদেশেই থাকতেন?
জি।
কোন সম্প্রদায়ের ছিলেন উনি?
মুসলিম।
মুসলিম, কিন্তু উনি থাকে না পাকিস্তানিরা বিহারি অথবা অন্য কোনো কিছু, উনি বিহারি ছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে,
বিহারি ছিলেন। যাই হোক, ওনার খুব সয় সম্পত্তি ছিল, ভালোই ছিল। আর আমার পড়ালেখা যা যা লাগে, একটা বাচ্চা হিসাবে যা লাগে সবকিছু দিয়ে উনি আমাকে বড় করে তুলছেন, আর ম্যাক্সিমাম সময়ই আমি তার কাছেই থাকতাম।
তো আপনার মার যেটা বলছিলেন যে এক্লিমশিয়া হলো এবং হওয়ার পরে সে তো সুস্থ হয়ে গেল, আপনি আর মার কাছে কেন ফিরে আসলেন না? কেন বড়?
আমি মার কাছে যেতাম, খুব একটা থাকতাম না মার কাছে
ছোটবেলাতে,
আমার ভাল লাগতো না তার কাছে, আমার ছোট দাদির কাছেই ভাল লাগতো। আমার কাছে মনে হতো যে ওই জায়গাটাই আমার আদরের জায়গা, আর কোনো জায়গা না, ওইখানে আমি থাকতাম। এর জন্য আমার ফ্যামিলি মানে আমার বাবার কাছে, বিশেষ করে আমার বাবার কাছে প্রচুর মানে মায়েরও আমি খাইছি ছোটকালে, মানে এমন মায়ের দর করতো যে একদম ফিট হয়ে যেতাম আমি, এরকম। শুধুমাত্র আমার অন্যায় ছিল আমার ছোট দাদির কাছে যাওয়াটা।
পরিবারের কি প্রথম সন্তান ছিলেন আপনি?
আমি বড় ছিলাম।
আপনি প্রথম সন্তান?
হ্যাঁ, আমার বংশে আমি বড়।
এবং তাকে এরকম মারধর করতো?
আমার বাবা মারধর করতো। আমার বাবা ছিলেন খুব বদমেজাজি, আর মানে সে যেটা বলবে সেটাই করবে এরকম। আর তখন ইয়াং ছিলেন, গায়ে খুব জোর ছিল, জোরটা আমার উপরই দেখাইতো, মার উপরও দেখাইতো, তা আমার উপর দেখাইতো। আমার যাই হোক, আমি ওনার সেই বড় হই। আমার আমি যখন নিউটনে উঠি টেস্ট, না সরি নিউটন না, আমি যখন টেস্ট পরীক্ষা দিই তখন আমার ছোট দাদি ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পরে তখন মানে উনি চলাফেরা করতে পারেন না, কথাও বলতে পারেন না। তো এর আগে আমার ছোট দাদি আমাকে বলছিল যে আমি এসএসসি পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করব তখন সার্টিফিকেটটা তাকে দিতে বলছিল, সে আলমারি, তার একটা কাঠের আলমারি ছিল, সে আলমারিতে রেখে দেবে। আর আমার জন্য একটা চেনও বানিয়েছিল যে আমাকে সেটা গিফট করবে পরীক্ষায় পাশ করলে।
বাহ বাহ বাহ, চমৎকার।
আরেকটা ডিল হয়েছিল তার সাথে, আমি খুব কোক খাইতে পছন্দ করতাম। আমার ছোট দাদির দোকান ছিল, আমাকে বলছিল যে যতগুলি কোক লাগে সে আমাকে রেখে দিবে ফ্রিজে, রাতে আমি পড়বো আমাকে খাওয়াবে। আর উনি খুব পান খাইতো, সবচেয়ে একটা মজার জিনিস যেটা, উনি ইন্ডিয়ান জর্দা দিয়ে পান খাইতো, রূপা থাকতো এটার ভিতরে। আর আমি সবসময় আমার ছোট দাদের চাবানো পান, ওটা আমার খাইতে খুব ভালো লাগতো।
আচ্ছা, আমরা ছোটবেলায় এরকম খেয়েছি দাদির কাছ থেকে নিয়ে।
আমার বড় দাদি বলতো যে ও তো বিয়ার নি, ঘৃণা লাগে না। আমার ঘৃণা লাগতো না কখনো, আমি খাইতাম। তো আমার ছোট দাদি ব্রেন স্ট্রোক করে, তার সাথে আমার সাথে যত ডিলিংস সব প্যাক আপ। আমি আমার মধুবাগ মানে আমার বাবা মা যেখানে থাকে, তখন আবার আমার ছোট একটা ভাই আছে, হয় ও হয়, ও তখন ছোট, ও স্কুলে তখন পড়ে, আমি পরীক্ষা দিব তখন আমি আমার মার কাছে যাই পার্মানেন্টলি, তখনই আমার পার্মানেন্টলি মার কাছে থাকা হয়। আমি আমার ছোট দাদির কাছে মাঝে সাঝে আসতাম, পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতাম। তো আমার বাবা উনি ম্যাক্সিমাম সময় বিদেশে বিদেশে কাটাইছে, প্রচুর সে বিদেশে গেছে।
কেন মানে বিদেশে কেন যেত?
তার ইচ্ছা, সে এখানে যাবে, ওখানে থাকবে, মানে ওখানে কাজ করবে এগুলি। মানে আমার দাদা ছিলেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার, উনি বলছিলেন যে তার যেহেতু ভালো একটা পোস্টের চাকরি করতো, ওইটাই আমার বাবাকে দিতে চাইছিল। কিন্তু আমার বাবা একরোখা, সে যেটা ভালো মনে করে সে সেটাই করবে।
আচ্ছা,
আর সব আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমার মা আমার বাবাকে শান্তিতে ছিল না, তারাও কিন্তু লাভ ম্যারেজ করছিল।
আচ্ছা,
এমনকি আমার দাদা দাদিও কিন্তু লাভ ম্যারেজ করছিল, আমার হোল ফ্যামিলি লাভ ম্যারেজ করা।
আপনি কি করেছিলেন?
আমিও লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু দোষটা আমারই বেশি হয়েছে।
আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে যাই। তো আপনার লেখাপড়ার পরে কি হলো সেটা সেদিকে একটু শুনি। আপনি যখন ফিরে আসলেন আপনার পরিবারে, তখন চেঞ্জটা আসলে কোথায় আসলো?
ওখানে আসার পর আমার বাবা আমাকে পড়ালেখায় ডিস্টার্ব করা শুরু করছে, টিচার দিত না, স্কুলে ঠিক মতো যেতে দিত না, নোট কালেকশন, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম বরাবরই, নোট কালেকশন করতে তো যেতে দিবে না, আমি যদি বলতাম যে আমার দরকার, মানে সে মারধর করত, বই খাতা ফালাই দিত।
কেন করতে এরকম, মানে অকারণে কেন বাবা এরকম করবে?
না, সে দিবে না, কোনো দরকার নাই, যে কোনো একটা কথা নিয়ে, সাপোজ সে আমাকে বলতেছে আমার দশটা পাকা চুল দিল দো, আমি যদি বলি না, তা আমার পড়ালেখা বন্ধ।
অদ্ভুত,
হ্যাঁ অদ্ভুত।
ও হাসছে, আচ্ছা ওর কাছে একটু যাই। তুমি তোমার নানুকে কখনো দেখেছো?
নানু, হ্যাঁ,
মানে যা কথা বলছিলাম,
নানা
ভাই, হ্যাঁ
মারামারি করতো, প্রচুর মারতো। আমার একটা কথা মনে আছে যে আমি আমার ছোট দাদির ওখানে, মানে আমার ছোট দাদি মানে যেদিন মারা যাবে তার আগের দিন কেন জানি খারাপ লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। তো আমি বলতেছিলাম আমার বাবাকে যে আমি আমার আপা ডাকতাম, আপার কাছে থাকবো। আমার বাবা বলছে না, হয় না, তুই যাইতে পারবি না। আম্মাকে বলছি, আম্মা বলছে বিকালে আমি যাব কাজটা। আমার আম্মা আবার খুব কুসাগুসি করে, অনেক কাজ করে। তা আমি বলছি যে আমার যাই, তুমি আসো আমি যাই, আমার ভালো লাগতেছে না। আমার বাবা মানে আমাকে বলছে না, তুই যাইতে পারবি না।
কেন উনি বাধা দিবেন কেন?
না, তোর আমি না করছি, বাস না, তুই যাইতে পারবি না। আমার তখন জিদ উঠে আছে সারা জীবন, মানে সে অসুস্থ মানুষ, আমার ভালো লাগতেছে না, তারা দেখার জন্য আমার মনটা খারাপ লাগতেছে। আমার এরকম, তুই যদি যাস তাহলে, মানে তার একটা কথা ছিল কলিজা উঠে না ছিঁড়া ফেল আমার বলে, আমি আমারও জিদ উঠছে না, আমি যাবো। সে আমার মার
সদ্দাদিকে একদম পছন্দ করতেন না, তাই কি?
না, সৎ মাকে তারা কেউই পছন্দ করতেন না, সৎ মাকে কেউ পছন্দ করে, কিন্তু আমার ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা, কারণ আমি তার খুব ভালোবাসতাম।
আচ্ছা আচ্ছা,
এখনো বাসি। যাই হোক, আমি ওই দিন চলে গেছি, আমার একটু ভয় লাগে নাই যে আমার বাবা, আমি কিন্তু খুব ভয় পাইতাম আমার বাবাকে, একটা ডাক দিলে আমি মানে পড়ি কি মরি বলে দৌড় দিতাম।
আচ্ছা আচ্ছা,
আমি তখন আমার বাবার সাথে জিদ করে চলে গেছি। তো চলে যাওয়ার পরে ওই দিন কেন জানি আমি গিয়ে দেখি আমার ছোট দাদির এত খারাপ অবস্থা, উনি তো মানে প্যারালাইজড রোগী যেরকম থাকে, কথা বলতে পারে না, চলতে ফিরতে পারে না। তো যাই হোক, আমি সারাদিন মানে আমার সন্ধ্যা পর্যন্ত আমি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তার অবস্থা মানে তো লাস্ট টাইম তার অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবা আসছে, আইসা যখন দেখে যে আমি কাজে বিজি আর আমার ছোট দাদির অবস্থা খুবই খারাপ, তখন সে ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার মেবি বলছে যে তার লাস্ট মানে তার লিভার সিলোসিস হয়ে গেছিল লাস্টে। তারপর আমার বাবা আমার আর মারে নাই ওই দিন। তো সারা রাত থাকলাম, নামাজ কালাম পড়লাম, পরে ছটা বাজে আমার বাবা আসছে, আইসা একটা বলছে যে আমার বড় দাদিকে, মানে আমার আপন দাদিকে বলছে যে আমার এরকম খারাপ অবস্থা, দেখি ভালো একটা ডাক্তার আনবো লাস্ট চিকিৎসার জন্য। এটা বলছে আর আমি তখন একটু ঘুমাচ্ছিলাম, তো আমার বসে তোমার ছোট দাদিকে চিড়া খাওয়াইয়া এই ওষুধটা খাওয়াই দিও। আমি চিড়াটা খাওয়াইছি দেখ চামচ চিড়ার পানি, খাওয়ানোর পর ওষুধটা খাওয়াইতে যাব, তখন হঠাৎ দেখি যে আমার ছোট দাদি জানি মানে ওই দিন ফার্স্ট আমি দেখলাম যে একটা মানুষের মরতে এত কষ্ট লাগে।
আসলে কাছের মানুষ প্রত্যেকটা বিদায় আসলে মানে খুবই কষ্টের, এবং কাছের মানুষগুলো আসলে চলে যাওয়াটা আরো বেশি কষ্টের। তবে আপনি যদি ভাবে কান্নাকাটি করেন আমরা তো স্টোরি কন্টিনিউ করতে পারবো না, প্লিজ আপনি যত কষ্টই হোক না কেন আপনি ওনাকে বলুন।
তারপর আমার ছোট দাদি ওই সময় মারা যায়, আমার বড় দাদি ইয়াসিন সুরাপুরা তার মুখে দেয়, উনি মারা যায়, আসে সবাই আসে। সবচেয়ে অদ্ভুত লাগছে, আমার খুব কষ্ট লাগছে যে দুইজন মানুষ ছাড়া আমার ছোট দাদির আপন বলতে কেউ আসিল না পৃথিবীতে। আমি আমার ছোট দাদির কান্নার মতো মানে মানুষ মারা গেলে যে কান্না করে কান্না করার মতো আমি কাউকে দেখি নাই, আমিও কান্দি নাই। আমি কান্দি নাই এই কারণে কান্দি নাই, আমি কান্না করি নাই ঠিকই, কিন্তু আমার কিরকম জানি লাগছে। যাই হোক, এটা গেল আমার ছোটকালের হিস্টোরি। তারপর আমি যখন ইন্টারমিডিয়েট পড়ালেখার একটা কথা বলি, আমার আমি অঙ্কে কাতা ছিলাম, আমার স্কুলের টিচাররা এসে আমাকে নিয়ে গেছে বাবার সাথে ফাইট করে, আমার অঙ্কের টিচারও ফাইট করে আমাকে নিয়ে গেছে। তো তাদের চ্যালেঞ্জ ছিল যে আমি পাস মানে ভালো রেজাল্ট করব, তো আমি ভালো রেজাল্ট কিন্তু করছি। ওই ইয়ারে আমাদের মার্কস প্রথমে কম আসছে পরে বেশি আসছে, বেশির খবরটা আমি পাইনি।
আচ্ছা আচ্ছা,
এটা আমার দুর্ভাগ্য। তো আমার ইচ্ছা ছিল আমি ভালো একটা কলেজে ভর্তি হবো, তো আমার বাবা আমার একটা পচা কলেজে আমাদের এরিয়ারই পচা কলেজ ভালো না ওই কলেজে ভর্তি করাবে, কাছাকাছি ওখানে করাবে, মানে সে যেটা বলবে সেটা আমার করতে হবে। আর একটা যেটা কথা আমি বলি যে আমার আমি খুব ভালো ভালো বলবো না, তবে আমার খুব আর্টের মানে ছবি আঁকার নেশা ছিল। আমি ঘরে বেশিরভাগ সময় তো ঘরেই আমার আটকে রাখতো, আমি আমার যে রুমটা ছিল সেই রুমে আমি ফেব্রিক্স দিয়ে আমার বেশিরভাগ আর্ট করার ইচ্ছা ছিল পেন্সিল আর সাদা হোয়াইট পেজে, আর ফাঁক পাইলেই ফেব্রিক্স দিয়ে আমি যা পাইতাম সেখানে পেন্ট করা শুরু করতাম, রং করার মনে যা ইচ্ছা হতো সেটি। আমার খুব আর্ট করার মানে আর্টিস্ট হওয়ার শখ ছিল, মাটিতে অনেক কিছু বানাইতে পারতাম। আর না আমার খুব মানে নাচার খুব শখ ছিল, মানে আমি ছোট থাকতে এ ওর সমান থাকতে আমার বাচ্চা সমান থাকতে আমার খুব ইচ্ছা ছিল, মানে মিউজিক হইলেই আমার শরীরের মধ্যে খালি নাচতে ইচ্ছা
রিদম কাজ করত।
একদিন আমি নাচতেছিলাম, আর আমাদের আগে তো সিরিমিরি ছিল না, আগে টেপ রেকর্ডার ছিল, আমার বাবা বিদেশ থেকে নিয়ে আসছিল, তো ওটা চোরে আব্বা বাসায় নাই ফ্রি নাচতেছি, আমার বাবা ঘুইরা আসছে, আমি নাচতে নাচতে হঠাৎ আমার বাবার সামনে পড়ে গেছি।
তখন আমার বয়স কত?
আমি তখন ওই নাইনে পড়ি। আমি তখন
বাবা কি করলো তারপরে?
আমি তখন পুরো আমার হাত পা ঠান্ডা জমে গেছে, বরফ হয়ে গেছে, আমার বাবা একটা লাঠি ছিল মোটা ওটা দেওয়ানে আমার ভাইকে মারতো। তারপরে আমি আস্তে করে মাথা নিজে করে চলে গেছি আমার রুমে। তার কিছুক্ষণ পরে আমার বাবা ডাকবেছে কানিজ এদিকে আসছি, আসার পরে আমার দুই পায়ে দুইটা বাড়ি মারছিল জোরে জোরে, দুই পায়ে খুব জোরে জোরে বাড়ি মারছিল, আর বলছিল আজকের থেকে এই রুমে তুই আসতে পারবি না। আর আমার কিছু ক্যাসেট ছিল, ওই ক্যাসেট ক্লাসিক ডান্স আমি খুব পছন্দ করতাম, ক্যাসেট গুলি সব ভেঙে ফেলছে। এই একটা কাজ, আর একটা কাজ করছিল আমি আমার বান্ধবীর মাধ্যমে যে নজরুল একাডেমি থেকে নাচ তো বরবাদ, তারপরে ওখান থেকে আমি মন তুলে নিয়ে আর্টে চলে গেছি। ওখান থেকে আমি কাগজ নিয়ে আসছি যে আমি আর্ট শিখবো, আমি বাসায় বলছি যে আর্ট শিখবো, টাকা পয়সা বেশি একটা লাগে না, টাকা পয়সার কথা এই জন্য বলছি কারণ আমার বাবা টাকা খরচ করতে রাজি না, আর্ট শিখবো। তো আর্ট শিখার জন্য আমি নিয়ে আসছি কাগজ, আমি বসি, বলার পরে বলতেছে এগুলি মুসলমানের মেয়েরা আর্ট করে না। আমি বলছি আমি তো মানুষের ছবি আঁকবো না আমি, সিনারি মানে আমার মনে যা আছে আমি মানুষের ছবি আঁকতামও না। আমার মেয়ের একটা অভ্যাস আছে, ও কিন্তু ভালো আর্ট করতে পারে, তো ও মানুষের ছবি আঁকে, কার্টুনিস্ট, কার্টুনিস্ট যা বলবেন মানুষে সবই আঁকতে পারবে। আর আমার একটা অভ্যাস ছিল যে আমি গাছপালা পাহাড় ঝর্ণা এগুলি আঁকতে খুব পছন্দ, গ্রামের দৃশ্য আঁকতে বেশি পছন্দ করতাম।
রাফা, তুমি যে এত সুন্দর আর্ট করতে পারো, তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে না, তুমি নিজে থেকেই করো?
নিজে থেকেই,
ছোটবেলা থেকেই? বাহ, চমৎকার। ছোটবেলায় তুমি তো এখনো ছোট, মানে কতদিন থেকে আর্ট করো, মানে কবে থেকে তুমি?
অনেক ছোট থাকতে, আম্মু ছোট থাকতে আমাকে পাখি আঁকা শিখাইছিল গোল গোল।
স্পিকারটার কাছে নিয়ে বলবো বাবা, একবারে অনেক ছোট থেকে যখন তুমি ঠিক মতো অক্ষর জ্ঞান নিচ্ছ, সরে সরে শিখছো, সেই সময়টা থেকে মানুষ আঁকো। বাহ, খুব ভালো একজন কার্টুনিস্ট হবে ভবিষ্যতে আশা করা যায়। আপনার গল্পে আসি একটু আগে, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা মানে অন্যায় আচরণটা আপনার উপরে করলো, তারপরে আপনি কি করলেন?
ওই আমি এটা পারমিশন নিচ্ছিলাম যে আমি যদি আর্টটা শিখতে পারি পাশাপাশি, আমার ইচ্ছা ছিল, তো আমার আব্বা বলছে না এগুলি হবে না, না বাস না, আমার ওইটাও গেল, সবই গেছে। মানে আমার যে সামনে আগাবো আমি, আমার লেখাপড়া, আমার যে অভিজ্ঞতা, ওগুলি দিয়ে যে আমি আগাবো, ওই জিনিসটা আমার বাবা ফার্স্টলি মাটি দিয়ে দিছে।
পড়াশোনা করেন এটাও চাইতো না? আচ্ছা, উনি অনেক বেশি কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন আমার যেটা মনে হচ্ছে, উনি কি খুব বেশি পরহেজগার বা থাকেন এক ধরনের ধর্মীয় অন্ধতা এরকম কিছু ছিলেন না?
না না, এরকম ছিল। আর সব আরেকটা কথা আমি যেটা বলি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার আরেকটা চাচা ছিল যে মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযুদ্ধে গিয়ে সে মারা গেছে, তার লাশও আমি যেটা মানে আমার ওই ফুপুর কাছ থেকে, মানে আমার বাবার চাচাতো বোন ওনার কাছ থেকে যেটুকু শুনলাম যে আমার বাবা যুদ্ধে গেছে, সে দেখছে যে আর্মিরা আমার ওই চাচাটাকে মেরে ফেলছে, তো তার প্রাণের ভয়ে সে তার ভাইকে, আপন চাচাতো ভাইকে ওই নর্দমার মধ্যে ফেলে রেখে চলে আসছে। আচ্ছা, এই কথাটা আমি এই কারণে বললাম, আমি যদি আমার বাবার জায়গায় থাকতাম, আমি আমার ভাই মানে যারা আমার ভাইকে মারছে যে কোনো একজনকে আমি মারতাম এবং নিজে মরতাম, বিকজ আমি মুক্তিযোদ্ধা, আমি দেশের জন্য মরতে আসছি, বাঁচার জন্য আসিনি, কিন্তু আমার বাবা সেখান থেকে ফিরে চলে আসছে। হ্যাঁ, যাই হোক, আমার বাবা আমি কি বলতেছিলাম,
আসলে আপনি কি বলছিলেন সেটাও আমি আমাকে হারিয়ে ফেলেছি মানে গল্প শোনার পর।
হ্যাঁ, আমি বলতেছি
ক্লাস 9 এ পড়েন আপনি, সেই সেই জায়গাটা থেকে আমরা একটু কন্টিনিউ করি।
হ্যাঁ, আমার যাই হোক, আমার ফিউচার যেটা আমি আগাবো, যে যে জিনিসগুলি, যে আর্মসগুলি, আমার শিক্ষা, আমার প্রতিভা, আমার এই যেগুলিতে আমি আগাবো, আমার লাইফটারে সাজাবো, আমার ওই জায়গাটাই কবর হয়ে গেছে, মানে আমার বাবা দাফনাই দিছে ফার্স্ট। দেন আমি যখন কলেজে পড়ালেখা করতেছি, ভাঙ্গাচুরা কলেজ, যেটা আমার বাবার পছন্দের কলেজ, আর ওখানে আমার মন লাগতো না পড়ালেখায়, কারণ কলেজটা, এরপর তো রেজাল্ট আসলো আমার যে আমি ভালো রেজাল্ট করছি, আমার মনটা খুব খারাপ হয়েছে, আমার উদ্দেশ্যটা এত খারাপ যে আমার বাবা আর ফার্স্ট ডিভিশনের জন্য আমি ভালো একটা কলেজে ভর্তি হতে পারলাম না, আমার বাবা আর কি আমার এইরকম একটা কলেজে, তারপর পড়ালেখার জন্য করলাম যে দেখ। তো যখন আমি পড়ালেখা শুরু করতেছি কলেজে, তো রাফার আব্বু মানে আমার হাজবেন্ড, এক্স হাজবেন্ড, যে
তারও আগে বয়ফ্রেন্ড,
হ্যাঁ বয়ফ্রেন্ড, তো ও অনেক ঘুরছে আমার পেছনে, অনেক প্রচুর কষ্ট করছে, রোদ বৃষ্টি অনেক কষ্ট করছে, কিন্তু আমি এই জন্য ওকে পাত্তা দিতাম না, দুইটা কারণে, কারণ আমার পচা চেহারার ছেলেদের পছন্দ হইত না।
তুমি কিছু বলবা তোমার আব্বুকে পচা চেহারা
বলেছে? না, আমার কাছে আমার আব্বুকে ব্যাঙের মতো লাগে।
এটা তো একদমই ঠিক না। ওকে, আচ্ছা যাই হোক, আমরা কেন লাগে সেই কারণটা আমরা জানবো। আচ্ছা, আপনি পচা চেহারা বলছেন, পচা চেহারা ছেলেদেরকে প্রাধান্য দিচ্ছে, কেন মানে তারপরে কি হলো, পচা চেহারা থেকে ভালো লাগা শুরু হলো কবে থেকে?
যাই হোক, আমার ভালো লাগতো না, ছাচারের মতো দাঁড়ায় থাকতো, আর ও তো ভাড়াটা ছিল, যাই হোক, টাকা পয়সার কোনো ব্যাপার না, কিন্তু আমার প্রথমে ভালো লাগতো না চেহারা পচা, তো এরকম কষ্ট করতো আমার পিছনে পিছনে, আর চিরকুট দিত ছোট 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 ছোট, এক জমা করছিলাম অনেকগুলি ফাইল। তো
কত সালের কাহিনী এটা?
এটা আপনার হচ্ছে 97
সালে। তখন কি করতো মানে? আপনি তো
পড়ালেখা করতো, আমরা কিন্তু দুইজনে একই
সেম এজ,
না এজ, ও আমার শ্বশুর বাড়ি করছে, ও আমার 2 বছরের বড়।
আচ্ছা, তাহলে ও তখন কিসে পড়তো?
ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো আমার সাথে।
ওকে,
তো আমি একদিন ওকে বলি যে দেখো, ওর নাম হচ্ছে লিজন, ডাকনাম লিজন। সে ওর বাবার চেহারা খারাপ হয়ে গিয়েছে, ওর বাবার একটা গুণ আছে, সে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর তার ব্রেন খুব শার্প, বুদ্ধি খুব ট্যাক্টফুলি নিজের সেভ করার সেই ক্ষমতা আছে, মানে খুব অদ্ভুত বুদ্ধির একটা ছেলে। আমি এরকম ছেলে পৃথিবীতে আমি খুঁজিও নাই, দেখিও নাই, কিন্তু নাই।
আপনার কাছে মনে হয় আপনার ছেলেদের জগতে সে একটাই
ওই
স্টিল না, আপনার এখনো সেটাই মনে হয়?
সে সচিবালয়ে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, বিসিএস ক্যাডার, বিসিএস পরীক্ষা দিয়ে সে সচিবালয়ে আর কি এখন আছে।
ওকে, আচ্ছা,
তো তাই ওকে আমি তখন বলি যে দেখো লিজন, তুমি আর আমি তো ক্লাসমেট, আর আমার বাবা কিন্তু এরকম, তো বাবা এরকম এটা সম্ভব না, আর আমি পচা ছেলের চেহারার ছেলেদের পছন্দ করি না। তখন ওনা কান্নাকাটি শুরু, আর তোমার চিঠিগুলি তুমি নিয়ে যাও। আমি বলছি যে আর ও চিঠিগুলি দিত, আগে আমাদের অবজেক্টিভ বই ছিল বড় বড়, ও খালি ওর বাবা খালি অবজেক্টিভ বইগুলি নিয়ে যেত, আর সাইকোলজি আমার একটা সাবজেক্ট ছিল, ও কিন্তু সায়েন্স, মানে ওর বাবা সায়েন্সের ছিল, আমি আর্টসের ছিলাম, ওর সাইকোলজি কোনো দরকার ছিল না, তারপর ও এটা নিয়ে যেত এসা এসা।
আচ্ছা আচ্ছা,
ওর ভিতরে চিরকট পাঠিয়ে দিত, আর পিয়ন ছিল আমার ভাই, আর ওর পিয়ন ছিল মানে ওর বাবার পিয়ন ছিল ওর বাবার ভাই, ওই যে দেওয়ারটার সাথে আমার আমার শাশুড়ি রাখতো।
আচ্ছা আচ্ছা, সে কাহিনী আমাদের শ্রোতারা জানে না, আমাদের ধীরে ধীরে ওখানে যেতে হবে আর কি।
সরি, তো ও আর কি ওরে অনেক বোঝাই, কিন্তু তখন এই কথাটা বলি তখন ও মানে অত চশমা পরে, মানে চশমার ফাঁক দেয় আর কি, মুছতেছে চোখ, এরকম
চোখের জল মুছছে,
আমার অদ্ভুত লাগছে, কান্না করতেছে কেন, ছেলে মানুষ কান্দতে তো আমি কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। পরে আমি তুমি কান্দতেছো কেন? পরে বললে দেখো তোমার গায়ের রং ফর্সা, তুমি দেখতে ভালো, এই জন্য তুমি আমার এই কথাটা বললা, তুমি বাড়িওয়ালার মেয়ে, তুমি আমার নেগলেক্ট করলা আজকে।
আপনাদের বাড়িতে ভাড়া থাকতো?
না না, অন্য মানুষের বাড়িতে ভাড়া থাকতো, দুই একটা বাসার পরে একই এলাকায় থাকতাম। আমার না খুব খারাপ লাগছে যে না আসলে তো আমি তোরে নেগলেক্ট করছি, ও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তো আমার খুব কষ্ট লাগছে, ওর প্রতি সিম্পিতি জাগছে। পরে মানে কথাটা বললাম, আমার মনে হচ্ছে আমি অন্যায় করছি, আমার কাছে আরো মনে হয়েছে যে আমার উপর আল্লাহ পাক নারাজ হয়েছে, সেও তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ তারা ভালোবাসে, আর সুন্দর অসুন্দর যাই হোক। তারপর থেকে দুই একদিন পরে ওকে আর দেখি না। পরে ওদের কাজের মেয়ে জিজ্ঞেস করছিলাম যে লিজন কই, বলে যে ও কিশোরগঞ্জ চলে গেছে, মানে ওদের দেশে বাড়ি। আমি তখন আমার খারাপ লাগছে যে কিরে আমি ওকে ইনসাল্ট করলাম তাই ও চলে গেল, খুব কষ্ট লাগছে। তা কিছুদিন পরে দেখি যে 7-8 দিন পরে ও আসছে, তখন আমার খুব ভালো লাগছে, এই তখন থেকে ওর আমি ভালোবাসা শুরু করি। তারপর দুজন যাই ঘুরি, মানে একটা জিনিসকে আমার পার্কেটারকে যেতাম, পার্কেটারকে যেতাম, ও আমি আবার ইংলিশে একটু দুর্বল ছিলাম, তো ও কিন্তু তখন ইন্টার পাস করে গেছে।
আচ্ছা,
আমি এর পরের বছর
পরীক্ষা দেবেন,
হ্যাঁ, তো ও কাছে আমি পড়তাম, কারণ ওই যে একই সমস্যা, টিচার দিবে না, তো প্রেম করতাম ওর সাথে পড়তাম, সবাই প্রেম করতো আর আমি ওর বাবার কাছে পড়তাম, আর ও খুব ভালো বুঝে দিতে পারত। তো এইভাবে আমাদের সম্পর্ক চলে।
এর মধ্যে এই সম্পর্কটা কতদিন চলেছিল, এই প্রেমের সম্পর্কটা?
খুব একটা বেশি দিন চলে নাই, আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যখন আমি দিলাম, এর আগে আমার মানে একটা বিয়ে ঠিক হয়, মানে হয় এরকম, তো আমি তখন রাফার বাবার বলি যে দেখো এরকম এরকম সমস্যা, আমার তো বিয়ে ঠিক হয়েছে, আমি এখন কি করবো, কিছু করার নাই। তারপর রাফার বাবা বলে যে ও আচ্ছা, তার মানে তুমি আমার সাথে খেলা করলা, গেম খেললা, তোমরা মেয়েরা এরকমই হও, এরকম বলছে। বলার পরে সে বলতেছে যে তুমি যদি আমার সত্যিই ভালোবাসা থাকো তাহলে তোমার আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করো। ওই সব কিছু অ্যারেঞ্জ করছে, ওর একটা ফ্রেন্ড ছিল, আমারও ফ্রেন্ড হইতো, ওই ওর মাধ্যমে সবকিছু অ্যারেঞ্জ করছে। প্রথমে বিয়েটা মানে করতে যখন গেছিলাম তখন হয় নাই, যে কোনো একটা কারণে ওই দিন সম্ভব হয় নাই। তো তারপরে মার্চ মাসের 9 তারিখে আমাদের বিয়েটা হয়, আমার এখনো মনে আছে।
কত সালে এটা?
মার্চ মাসের 9 তারিখে, এটা হচ্ছে আপনার 98 সালে।
ওকে,
তো যাই হোক, আমরা ডিসিশন নেই যে যার মতো বাসা থাকবো, ও পড়ালেখা করবে, আমি আমার পলাই
যাবো। বিয়ে করার পরে আপনাদের ফ্যামিলি কেউ জানবে না, এটাই ছিল আপনাদের প্ল্যান?
না, পরে বলবো, যখন আমরা এস্টাবলিশ কাছাকাছি চলে আসবো তখন বলবো, এরকম ইচ্ছা ছিল আমাদের, কোনো খারাপ নিয়ত ছিল না।
আর বিয়েটা কেন করলেন, যদি হঠাৎ করে বাধ্য করে বিয়ে করার জন্য ফ্যামিলি, তখন বলবেন যে বিয়ে করে ফেলছি?
হ্যাঁ, বিয়ে করে ফেলছি।
আচ্ছা,
আমাদের পড়ালেখার সুযোগ দাও, এরকম আর কি। তো ওর মতো পড়তেছে, আমি আমার মতো পড়তেছি। তো যাই হোক, যে কোনো একটা কারণে মানে আমার বাবা জানতে পারে যে আমরা বিয়ে করছি, বাবাই কিন্তু ফার্স্টলি জানে। এবং সে শ্যামলী থেকে কাজী অফিস থেকে ওখান থেকে কাবিনে কাগজটা তুলে নিয়ে আসে, আনার পর আমার ঘরে আটকায়। আটকানোর পর আমার তো মারধর করি, আবার বলে যে আমি উকিল নিয়ে আসতেছি, এই ছেলের সাথে তালাক পড়ায় ছাড়ব, আর এই ছেলের তো হাড্ডিগুড্ডি ভাঙবই আমার তো তখন। আর আরেকটা কথা যেটা, আমি এখন যেরকম, আগে এরকম ছিলাম না একদম, মানে মানুষ যা বলতো তাই বিশ্বাস করতাম, এরকম বোকা, পুরা বোকা। তো এরকম আমাকে আটকে রেখে গেছে আমার বাবা, আমি খুব মানে ভয় পেতাম, খুব না প্রচুর ভয় পেয়েছিলাম আমি ওই দিন, যে কি আমার বাবা করতেও পারে, কারণ ছেলের বাসার কাছে, ছেলে এখন বাসায় আছে, খুব কম বাইরে যেত। ওর মাত্র তিনটা ফ্রেন্ড আছিল, খুব একটা ফ্রেন্ড ছিল না। পরে আমি যদি কিছু করে আমি এখন কিভাবে বেরোব, ওর আগে তো মোবাইলের এত চল ছিল না, আর আমি খবরও দেওয়ার মতো কেউ নাই। আমার ভাইরে একবার বলছিলাম যে একটু যা খবর দে না, বল বাসা থেকে সরে যেতে, আবার না সম্ভব না, কারণ তো ছোট, ভয় পাইতেছে না, ওরও তো মারবে আমার বাবা, ঘরের মধ্যে আটকে রাখছে। আমি কি করবো বুঝে পাইতেছিলাম না। আমাদের বাসার জানলায় এর আগে একবার চোর আসছিল, গ্রিল ভেঙে গেছিল, ওটা ঠিক করতে পারে নাই। আমি তো আর দিশা পাই না, সব জায়গায় মানে মেন গেটেও তালা মারা, আমি ওই জানলাটা ধাক্কা দিয়ে অনেক কষ্ট করে লোহাটা সরাইয়া একটু ফাঁকের মতো করে ওইখান দিয়ে আমি পালাইছি। হ্যাঁ, ওটা কিন্তু আমি ভয়ে পালাইছি। আমি আগে স্টুডেন্ট পড়াইতাম, ওখান থেকে 800 টাকা নিছি, আর কিছু আমার সম্বল না। তো জুতাটাও নেই নেই, কারণ জুতা নিতে গেলি, বাইরে থেকে নিতে গেলি
ধরা পড়ে যাবে।
পালাইছি, পালানোর পরে আমি আমার ওই যেই ফ্রেন্ড আমারে বিয়ে পড়াই দিছে ওর সাথে, আমার সাথে ওদের বাসায় গিয়ে উঠি। উঠে আমি বলি যে তুমি লিজনরে খবর দাও, এই ঘটনা হয়েছে, ওকে বাসাতে আবার সরে দিতে বলো, আমার বাবা তো ওরে হাড্ডিগুড্ডি এক করবে। তো পরে আমি তো পলাইছি, তো পলাইছি মানে আমি মানে আমার কাছে এত ভয় লাগছে, মনে হচ্ছে যে আমার যদি আমার বাবা পায় আমারও মারবে ওরেও মারবে এরকম। আর আমি তালাক দিব কিসের জন্য, আমি তোরে ভালোবাসছি আর আমি তোরে ছাড়ার জন্য বিয়ে করিনি। যাই হোক, যাই এখানে, ও আসে, রাফার বাবা আসে। আসার পরে আমাকে বলে তুমি এটা কি করছো, দেখো এরকম তো কথা ছিল না তোমার সাথে আমার, দেখো কথা তো এরকম ছিল না কিন্তু এরকম হয়ে গেছে, এখন কি কিছু তো করার নাই, তুমি আপাতত লুকায় থাকো। না, আমি কেন লুকায় থাকবো, আমাকে বলতেছে, তাহলে আমি কি করব। তখন ও বলতেছে আই এম হেল্পলেস, আমার কিছু করার নেই, বললো ও চলে গেছে। আমি থাকলাম আমার এক বান্ধবীর বাসায়। তো ওই দিন রাত্রেবেলা আমার বাবা চাচা গেছে, কি হয়েছে ওদের বাসায় আমি কিন্তু জানতেছি না, ওইখানকার খবর মানে যেখানে থাকে আমার এলাকায়, ওই এলাকা আমার মানে আমার আমার এই স্টোরিটা আমাদের এলাকার হেন কোনো মানুষ নাই না জানে। আর আমি আমার এলাকায় দীর্ঘ 12 বছর এক যুগ পর এই ফার্স্ট মানে এই আসলাম 2012-তে আমার এই এলাকায়। তো যাই হোক, ওর মা আবার কি করলো যে ওরে যেভাবে হোক বাসা থেকে বাইর করে দিছে জানার পরে, জানছে ওখানে খুব তোলপার হয়েছে, ওই জিনিসটা কিন্তু আমি জানতেছি না। তো যাই হোক, দু একদিন পর ওর বাবা আসছে আমার কাছে, এসে বলে কি যে আমার মা আমার জুতা দাপিটে বাসা থেকে বাইর করে দিছে, আমি এখন কি করবো। তখন আমিও বলছি যে আমি কি করবো, আমি হেল্পলেস, আমি এটা বলছি। তো না, তুমি আমার রাখবা, ওর বাবা বলতেছে আমি তোমার কোথায় রাখবো। পরে আমি ওর বাবা যখন ঝগড়াঝাটি করতেছি, তখন আমার ওই ফ্রেন্ড, ওর নামটাই আমি বলি, ওর নাম হচ্ছে সাজ্জাদ। তো ও বলে আচ্ছা আমাদের বাসা চলো। ও দুলাভাইটার মাধ্যমে ইয়া হয়েছিল, ওর বাসা থাকলাম বেশ কিছুদিন, থাকলাম দুজন, আমি আর ও দুজনই ছিলাম। তো থাকি, থাকার পরে
তখন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন?
হ্যাঁ, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট দিয়ে দিছে।
আর ও কিছু পড়ছে তখন?
আর ঢাকা ভার্সিটিতে তখন থার্ড ইয়ারে পড়ে, অনার্স।
আচ্ছা, অনার্স তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে পড়ছিল অনার্সে, এবং আপনি তখন রেজাল্ট পেয়ে গেছেন ইন্টারমিডিয়েট। ওকে,
তারপর সাজ্জাদের বাসা থাকি। তো ফার্স্টে আমি ছিলাম, পরে ও আসছে, সাজ্জাদ আমার ওর বোন আবার ইন্ডিয়ায় গেছিল, তখন ও দুলাই বলছে আচ্ছা তোমাদের এরকম সমস্যা তো তোমরা থাকো এখানে। থাকলাম তো একদিন আমি মানে সকালের দিকে, তো আমি ওদের বাসায় বসে মানে রান্না করছি, আমি কেউ নাই তো, তো দুলাভাই বলছে যে তুমি রান্না করো যেভাবে ইচ্ছা থাকো, খুব ভালো উনি, খুব ভালো মানুষ। রান্না রান্না করে আমি গোসল করে নামাজ পড়তেছি, এমন সময় ওর বাবা আর ওর দাদির যে ছোট ভাই সে আসছে।
ঠিক এই গল্পটার এই জায়গাটা থেকে আমরা ফিরব, তবে তার আগে আমাদের সংবাদের ছোট্ট একটা বিরতি আছে মিনিট পাঁচেকের মতো, তারপরে আমরা ফিরে আসবো। কারণ প্রথম আপনাদের কাছে আপনাদের দুই পক্ষের ফ্যামিলি থেকে কেউ একজন আসলো অভিভাবকদের মধ্যে, এবং তারপর আসলে কি হলো সে ঘটনাটা আমাদের জানা দরকার। বন্ধু আপনি শুনছেন হ্যালো 8920, কিব্রিয়া আপনার সঙ্গে আছে, আপনি শুনছেন এবিসি রেডিও। ফোন করতে পারেন আমাদেরকে 9115668, 24 ঘন্টা খোলা রয়েছে নাম্বারটি, ফোন করুন বলুন আপনার মনের কথা। প্রথমে নামটা বলতে হবে, তারপর আপনার সেল নাম্বার বলতে হবে, এবং তারপর আপনি কি বলতে চান। সংবাদের পরে ফিরে আসছি কানিসকে নিয়ে, আশা করছি সাথে থাকবেন। আবার স্বাগত হ্যালো 8920 তে। যেমনটি কথা ছিল সংবাদের পরপরই আমরা আবারও ফিরে আসবো কানিজকে নিয়ে। কানিজের জীবনের গল্প আজকে আমরা শুনছি, কানিজের সাথে কানিজের মেয়েও আছে, আমি যাকে আদর করে আম্মা বলে ডাকছি অনেকক্ষণ থেকে, সারা। সারা খারাপ লাগছে না তো, ঘুমাচ্ছে
না
কি? এই দেখো আমি নিজের নামও মাঝে মাঝে ভুলে যাই, তার বাস্তব প্রমাণ আমার শ্রোতারা জানে অবশ্য রাফা। দেখো আমি তো তোমাকে আম্মা বলে ডাকি, সুতরাং আম্মা বলাটাই ভালো হবে। তোমার খারাপ লাগছে না তো? ওকে আপনার কাছে যাই, আপনি যেটা বলছিলেন একটু আগে যে প্রথম কোন একজন লিজনের পক্ষ থেকে, লিজনের মা এবং আরেকজন
মা না ছোট মামা,
ছোট মামা
আসছে, আসার পর মানে আসার সাথে সাথে লিজন আমার গলাটা টিপা ধরছে, গলা টিপা বলে যে তোর বাপ আমার বাপকে জেলে হাজতে নিছে
সঙ্গে সঙ্গে।
হ্যাঁ না
মানে ও ঠিক বুঝলাম না, মানে ওনারা আসলেন আসার পরপরই সঙ্গে সঙ্গে লিজনের সাথে ছিল, ওনার সাথে ছিল,
লিজনই আমার গলা টিপা ধরছে যে তোর বাপ আমার বাপকে গতকাল রাত্রে হাজতে নিছে, তুই কিভাবে আমার বাপকে ছাড়াবি তুই জানিস, তুই যা আর তা নাহলে তোরা মারিয়ে ফেলবো। আমি তো কিছুই জানি না।
ও মাই গড।
তো ওর মামাকে আমি জিজ্ঞেস করলাম যে মামা আসলে ব্যাপারটা কি হয়েছে আমার একটু বলেন। উনি বললো যে তোমার বাবা চাচা কালকে গতকালকে রাত্রে পুলিশ নিয়ে আসছিল, তারপরে লিজন বাসা ছিল না সেই জন্য তোমার শ্বশুরকে রমনা থানায় নিয়ে গেছে।
This track was downloaded from fusionbd.com.
কিন্তু এখানে ওর বাবা যে ভুলটা করছে সেটা হচ্ছে যে 12টার সময় কোর্টে আসামি চালান দিয়ে দেয়, ঠিক 11:30টার অনেক পরে আমার এই কথাটা বলছে। ওর বাবা যদি আমার আরো আগে জানাইতো তাহলে কিন্তু দাদা জেলে যেত না। তো আমি গেছি, খুব দ্রুত গেছি, আমি কথাটা শোনার পরপরই আমি চলে গেছি। আমি রমনা থানার কাছে ছিলাম দেখে মানে একটু ডিস্টেন্সে ছিলাম।
এর আগে তো আপনার শ্বশুরের সাথে আপনার দেখা হয়নি, দেখা কি হয়েছে?
হ্যাঁ দেখা হয়েছে না, তখন তো এলাকার মধ্যে থাকতো না।
ও এমনি দেখেছেন, শ্বশুর হিসেবে তো কখনো কাছাকাছি যাওয়া হয়নি।
না যাওয়া হয়নি,
প্রথম যাওয়া হলো জেলখানাতে।
হ্যাঁ রমনা থানায়, তো ওখানে যাই আমি, যখন রমনা থানায় পৌঁছাই তখন দেখি আমার শ্বশুরটারে গাড়িতে তুলে নিতেছে। তারপরে দারোগা, হাই দারোগা, কাকা বলে ডাকতাম, হাই কাকা, উনি খুব ভালো মানুষ ছিল, মানে পুলিশদের মধ্যেই ফার্স্ট একজন দেখলাম খুব ভালো মানুষ। তো উনি আমাকে বললো যে মা তুমি আসছো কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তোমার শ্বশুরকে কোর্টে চালান দেওয়া হয়ে গেছে। বললাম যে কাকা ওনারা দাঁড়ানো যায় না। ওর দাদা আর কি একবার খালি আমার দিকে তাকাইলো, আমার তখন এত খারাপ লাগছে, আমার লজ্জায় মন চাইতেছিল যে আমি নিজে গলায় ধরি দিই, এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। ও তো যাই হোক গেলাম, ও দাদারে নিয়ে চলে গেছে, চালান দিয়ে দিছে কোর্টে, আমি আর কিছু করতে পারি নাই। তবে উনি আমাকে বললো যে দেখো ওরা নিয়ে কোর্টে একটা সেল আছে ওইখানে রাখবে, জেলে ইয়া করবে না, তোমার ইয়া ছাড়া সে যাইতে পারবে না, তুমি তোমার সাক্ষীর উপর ডিপেন্ড করবে। ওই দিন গেলাম, যাওয়ার পরে তা আমি বললাম যে আমার ঘটনাটা কি হয়েছে কাকা আপনি আমাকে বুঝাই বলেন। কাকা বলতে কিন্তু আমি দারোগাটারে বলতেছি, সেকেন্ড অফিসার। তো আমার একটা অভ্যাস আছে যে যেই সেই হোক আমি ভাই চাচা কাকা ওইভাবে ডাকি। তো যাই হোক কাকা ঘটনাটা কি আমাকে বলেন কি হয়েছে, তোমার বাবা আর চাচা দুজনে মিলে তোমার শ্বশুরের নামে রেপ কেস, অপহরণ কেস, তো ওরকম খারাপ কেস আছে দিছে। তো পুলিশকে এইভাবে লেখা আছে যে জালনা ভাইঙ্গা আমার শ্বশুর, এরকম একটা ইজি মানুষ। আরো সাজ্জাদ ওই যে মানে ওর নাম তো লেখা ছিল কাবিনে, মানে ঘুরে বেঁচে যত মিথ্যা কথা আছে ওখানে দিছে। দেখার পরে আমি এটা কে দিছে, তোমার বাবা দিছে, আমার বাবা দিছে, হ্যাঁ তোমার বাবা দিছে, না আমার বাবা দিতে পারে না, আমার চাচা মনে হয় দিছে, না তোমার বাবা দিছে, আরো ওসিরে খাওয়াই দিয়ে গেছে, 5,000 টাকা দিছে, তাই দারোগা সবাই টাকা দিছে কম বেশি, একটু পরে আমার আবার উনি বলতেছে একটু পরে খেলা দেখবে না তুমি, বললাম কি খেলা দেখবো, বলে দেখো, তারপর বিকাল হইল, আমার শাশুড়ি আসলো, ওনার ওর দাদি আবার মুরিদ ছিলেন একজন, তো ওনার টিম আসছে তার সাথে, আবার আমার শ্বশুর তিনটি স্কুলের মাস্টার ছিল, সিনিয়র টিচার ছিলেন, ওনার কিছু কলিগ আসছে, আসার পরে আমার শাশুড়ি বলতেছে আমাকে তখন, মা তোমার হাতে আমার সংসার, মা তুমি ইয়া করো, তখন আমার তখন মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, যখন এই কথাগুলি আমি পড়লাম স্টেটমেন্ট দিব, যে আমি আমার বাবা আমার বিশ্বাস করতে খারাপ লাগতেছে, আমার বাবা এরকম দিল, তাও ওর দাদার নাম উল্লেখ করা আছে, ওর বাবার কোন ইয়া নেই, আর ওর বাবার রিমাইন্ডে ফেলাইছিল, আমি এটা পড়ছি, ওর বাবার ধরতে পারলে রিমাইন্ড নিতে বলছে, পরে ওর দাদি প্যান প্যান করতেছে যে মা তোমার হাতে এই সেই হ্যান তেন, পরে আমি ওনার একটা কথা বলছি যে দেখেন এই মুহূর্তে আমি দেখবো না যে আমার বাবাকে, এই মুহূর্তে আমি দেখবো না যে লিজনের বাবাকে, এই মুহূর্তে আমি খালি একটা জিনিসই দেখবো যে আমার আল্লাহ কোন, আমি কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি হয়, আমি আমি কিন্তু আর কোনো কিছু চিন্তা করিনি, আমার বাবা আসছে সন্ধ্যা 8টার দিকে আসলেন, আমার বাবা আসছে, আমার মামা আসছে, আমার বাবার ফ্রেন্ড আসছে, আমার চাচা আসছে, আসার পরে আমার একটা রুমের মধ্যে নিল, ফার্স্টে নেওয়ার পরে আমার মামা মেজো মামা উনি আমার বললো যে কানিস বাসায় চলো, মামার ওই মামাটারে আমি খুব ভয় পাই, মারতো না কিন্তু খুব আদর, মামা খালা সবাই ভালো, খুব ভালো, মামা কিন্তু মারতো না, তারপর আমি এই মামাটারে কেন জানি ভয় পেতাম, এখনো পাই, তো মামারা বলে কানিস বাসায় চলো, আমি আস্তে মাথা নিচে করে বলছি মামা আমি বাসায় যাবো না, ওনারা ছাড়ানোর পর আমি বাসায় যাবো, মামা আমার কোন কোশ্চেন করে নাই, তো আমার বাবার যে ফ্রেন্ড আসলো উনি বলে যে শোনো শোনো তুমি বিপদে পড়বা, পুলিশ কোর্ট কাছে থাকা ভালো না, তুমি তোমার বাবা যা বললে সেটা শোনো, তখন আমি তারা বসে যে কাকা দেখেন আমি যখন পুলিশের কাছে চলেই আসছি দেখি কি হয়, এরপর আমারে ছেলে আসামিদের সাথে আমি রাখা নেই আলাদাই রাখতো রাখছে আর কি, রাখার পরে ঘন্টাখানিক পর যখন নাকি 10টা বাজে, তখন রাত 10টা, আমার দাদিও ছিল সাথে আপন দাদি আর কি, সব দাদি তো মারাই গেছে আপন দাদি ছিল, তো আমার দাদির আমি বললাম যে দাদি তুমি আমার সাথে থাকবা, আমার একটু ভয়ও লাগতেছিল কারণ আমার ওই দিন থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা কি আমার লাইফে আমি এই ফার্স্ট যেমন ওই যে সাজ্জাদের বাসায় আমি ছিলাম দুপুর সকালে, আমি কিন্তু ওই দিন সকালে নাস্তা খাই নাই, রাতেও মানে খুব একটা খাওয়া পায় না, সন্ধ্যায় আমি কিছু হাবিজাবি খাইছিলাম ফাস্টফুড টাইপের, আমার সাজ্জাদ খাওয়াইছিল, ওর বাবাও আসছিল, থাকে নাই ওর বাবা কিন্তু চলে গেছে, একসাথে খাইছি খাওয়া চলে, ওই আমার খাওয়া, ওই আমার খাওয়া, এরপরে সকালে এক গ্লাস পানি খাইছিলাম, তারপর তো চলে গেলাম থানায়, এরপরে আমার আর কোনো খাবার নেই, এই একটা আমি না খাইছি না ঘুমাইছি না, মানে আমি একটু ওয়াশরুমেও যাইনি, যাই হোক আমাকে ডাকাইছে ওসি, রমনা থানার ওসি ডাকাইছে, আমার বাবা ওখানে বসা সোফায় বসা, তো ওসি আমায় বলতেছে যে এই মেয়ে তুমি এখানে কেন আসছো, তো আমি বলছি যে এখানে আসছি ওই যে লোকটা, ওই লোকটার যে আমার বাবা কেন ধরাইলো, উনি তো কোনো অন্যায় করে নাই, ওসি আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করছে আমার বাবার সাথে, আর আমার বাবা সেই সময় কান্না করা শুরু করছে, মানে আমার কাছে মনে হলো কি যে আমি শুটিং দেখতেছি, কাঁদতেছে, আমার মেয়েকে ওরা অপহরণ করে নিয়ে গেছে, আপনি কিছু একটা করেন, আমি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার মেয়েকে এরকম করছে, আপনার বিচার চাই বিচার চাই, পরে ওসি আমাকে বলতে দেখছো তোমার বাবা কিভাবে কাঁদতেছে, তোমার তো থাপড়ায় একদম গালগুল ফাড়াই ফেলানো উচিত, এরকম করে বলতেছে আমারে, আর আমার সাথে বাজে বাজে বিহেভ করতেছে, আমি বলতেছি আপনি আমার সাথে এরকম করতেছেন কেন, আমার বাবা যে কথাগুলি বলছে এগুলি মিথ্যা কথা, ওই লোক আমার অপহরণ করে নাই, আর যে ছেলেকে আমি বিয়ে করছি ওই ছেলে আমার করে নাই, এই ছেলে আমার হাজবেন্ড হয়, আমি স্বেচ্ছায় ওরে বিয়ে করছি, উনি বলতেছে আবার মিথ্যা কথা বলো, চড়ায় দাঁত ফালাই দিব, বলছি কেন আপনি আমার চর মারবেন, আমি কি অন্যায় করছি, পরে একটা মহিলা ইয়াকে ডাকতেছে পুলিশ, মহিলা ভাই, এই তুমি অরণ্য মারো তো, ভালো করে মারো তো, এরকম বলতেছে। মহিলাটা আমার কাছে আসছে, আমার হাত ধরবে, আমার চেয়ে কিন্তু লম্বা। পরে আমি বলতেছি, খবর দাও আমার গায়ে হাত দিবেন না, আমার গায়ে হাত দিবেন কিসের জন্য? আমি কি চোর যে আপনার আমার গায়ে হাত দিবেন? আর ও সিরামি বসি যে শোনেন, আমার বাবা কিন্তু তখন কানতেছে আর একই কথা বলতেছে যে আমি বীর মুক্তিযোদ্ধা, আমার মেয়েকে এগুলি গুলি করছে, আমি বিচার চাই, আপনি বিচার করেন ওসি। হ্যাঁ, আমি তখন ওসিকে বলছি যে শোনেন, আপনি আপনার বাজে বাজে কথা বললেন না, আমি এখানে আসছি সাক্ষী দিতে, আমি আমি ভিকটিম, আমি আসামি না। আর সবচেয়ে বড় কথা যে আপনি আমার এই যে মহিলাদের যে মারবেন, আমি এখন কিন্তু রাস্তায় বেরিয়ে যাবো, রাস্তায় বেরিয়ে গিয়া আমি সমস্ত মানুষ আছে রাস্তার সবাই বলবো যে দেখেন আমি এই ছেলেটারে ভালোবেসে বিয়ে করছি, এই জন্য আমার বাবা এই ওসিরা টাকা দিছে, এখন এই দুজনে মিলা আমার সাথে এরকম করতেছে। পরে ওসি বলে, কি তুমি এটা বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো, দেখবেন আপনি। পরে আমি যখন বাইরে যেতে নিছি, তখন ওই ওই হায়দার ওখানে ডাক দেওয়া বলে, কি অরণ্য আসামির সাথে, বেটা আসামিদের সাথে বৈরত হতো। বলছি, কেন আমার আসামির সাথে রাখবেন? আমি কি আসামি নাকি? যাও নিয়ে যাও লাইতে তে লাইতে, এরকম করে আমার বাবার সামনে কিন্তু বলতেছে।
আমার বাবা কিচ্ছু বলতেছে না,
কিচ্ছু বলতেছে না। আমি আমি দুইটা জিনিস মার্ক করছি, এক ওই কেসের কাগজগুলি, দুই এই যে আমার বাবার সামনে আমার যেগুলি বললো
সে কোনো কিছু বললো না।
না সে,
আচ্ছা ওসি তো তখনই বোঝা উচিত ছিল যে একটা মেয়েকে যখন এভাবে বলা হচ্ছে সে তার জন্মদায়ী বাবা, সে কোনো কিছু বলছে না, চুপ করে বসে আছে, তখন তো ওসির বোঝা উচিত ছিল যে এই লোকটা আসলে কোনো একটা কিছু ভণ্ডামি করছে।
কেন বলবে? কারণ আমি যে হায়দারকা বললাম না যে আমার বাবা সবাই এটা টাকা দিছে, আমি যাতে না সাক্ষী দিই, জিদ আমার বাবার প্রচুর জিদ। পরে আমি গেলাম, আমার ছেলের ভিতরে আটকাইলো, তখন 12:30 বাজে, তো আমার বাবা অনেকক্ষণ পরে বাইরে আসছে। আমি আমি অবাক, তখন আমার ব্রেন পুরা উল্টা পাল্টা হয়ে যেতেছে, মনে হতেছিল যে আমি নতুন পৃথিবীতে জন্ম নিয়েছি, সব আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে যারা আছে সবাই আমার কাছে অচেনা, মানে নতুন করে আমি জানতেছি, আমি মিলাইতে পারতেছি না যে আসলে কি আমার বাবা, আসলে আমি যারে যা ভাবতেছি তাই, আমি কই আসছি, কি হইতেছে, আমি কিছুই বুঝতেছি না, ব্রেন কাজ করতেছে না। তারপরও আমার একটা টার্গেট যে না, আমার একদিন মাটি নিচে যেতে হবে। আমি যদি মিথ্যা কথা বলি, আমার বাবা কিন্তু অলরেডি আমাকে লোভ দেখাইছে, বলছে আমার দার্জিলিং এ পাঠাই দিবে
পড়াশোনা করার জন্য।
হ্যাঁ, পড়াশোনা করার জন্য পাঠাই দিবে, এমন করে বলছে যে আমি যে ছবি আঁকি ওই বিষয়ে আমারে হেল্প করবে। তো আমি চিন্তা করে দেখছি যে আমার তো কোর্টে দাঁড়াইতে হবে, দাঁড়ায় আমার বলতে হবে যে আমার বাবা যা বলছে সব সত্যি, ব্যাস এতটুকু বলবো আমি। বললে এই যে লোকটা, এই লোকটার মানে মানে জেলখানা থেকে আসার পর সে 3 মাস বেঁচে ছিল, তারপর সে মারা গেছে, ওনার হয়তো আর মানে ফিরে আসা লাগতো না জেলখানা থেকে। আমি চিন্তা করে দেখছি যে আমারও একদিন মাঠ নিচে যেতে হবে, তাহলে আমি কি উত্তর দিব আল্লাহ পাকের কাছে? আমার দরকার নেই, যা আছে কপালে হবে। তা যাই হোক, আমার বাবা আসছে ওসি রুমের থেকে, আসে আমাকে বলতেছে, আজকের থেকে তুই আমার মেয়ে না, তুই তোরে আমি তেজ্য করলাম আর তোরে আমি পঙ্গু কেড়া ছাড়বো। ওই কথাটার মর্মটা আমি তখন বুঝি নাই, কারণ আমার ব্রেন অন্যরকম ছিল। আমি এখন আমি বুঝি যে আমার বাবা কি বলছিল, সে বলছিল যে পঙ্গু কেড়া ছাড়বে, আসলে তো সে আমার পঙ্গু কেড়া ফেলছে, আমি তো পঙ্গুই। যাই হোক, সবাই চলে গেছে, কেউ নাই, আমি একা ওখানে একা। রাত 3টা পর্যন্ত হায়দারোগা ওই কাকা আমার পাহারা দিছে, পাহারা মানে কি আমি তার আন্ডারে ছিলাম, সেই আমার কোর্টে নিয়ে গেছে। তারপরে একটা দারোগা আসছে, হায়দারোগা আমার যাওয়ার সময় বলে গেছে যে ওনারে বলে গেছি তোমার যদি টয়লেট টয়লেট যেতে ইচ্ছা করে তুমি যাও। আমি টয়লেটে যাইনি, কারণ টয়লেট ছিল পুলিশের রেস্ট রুমের কাছে দূরে।
যে 800 টাকা নিয়ে গেলেন খাবার দাবারের ক্ষেত্রে তো?
হ্যাঁ, ওটা 800 টাকা আমি খাবারের জন্য নিয়ে নিই, আমার ছিল 800 টাকা, ওইটা নিয়ে গেছি যদি লাগে সেই জন্য। ওই জন্য আমি স্যান্ডেলও নিয়ে যাইনি বাসার থেকে, আমি আমার একটা ফ্রেন্ডের বান্ধবীর স্যান্ডেল নিয়ে গেছি, ওখানে এক কাপড়েই গেছি। তো ওই দারোগাটা আসছে, আরেকটা দারোগা যেটা ডিউটি, ওটা তো ডিউটি শেষ, আরেকটা দারোগা আসছে, আসামিরা সবাই আমার নিয়ে টিচ করতেছে, হাসাহাসি করতেছে, কি কই থেকে আসছে, কই থেকে ধরছেন, এরকম এরকম বাজে বাজে কমেন্ট করতেছে। তারপর হায়দারোগা বলছে, যাই এগুলি বলবা না, ও কিন্তু ভালো ঘরের মেয়ে আর ও কিন্তু আসামি না, ও হলো ভিকটিম, এটা বলছে। এটা বলার পরে বলে যে কি কাহিনী, কি কাহিনী, বলে যে এটা লাভ স্টোরি, দুষ্টামি করতেছে। অ্যাকচুয়ালি কি জানেন ভাইয়া, রাতে বেলা মাঝরাতে থানা পুলিশ আসামি ফ্রেন্ড হয়ে যায়, আমি ওটা আমার একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হয়েছে যে এরকম। আর যারা নেতা থাকে, ওখানে একজন নেতা ছিল বিএনপির, মানে ওনার সাথে আমার কথা হয়েছিল, আর ওনার কাছেই তখন ফোন মোবাইল ছিল। আমি মানে লুকায় আমার বান্ধবীর বসেছিলাম যে আমার তো কালকে কোর্টে চাল, মানে একটা প্রয়োজনের দরকারে তার মোবাইলটা ইউজ করছিলাম, সেই আর কি বলে দিছে। তার কি হাইফাই অবস্থা, মানে আমি যাই হোক একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে ওখানে গিয়া, কষ্ট ছিল দুঃখ ছিল, বাট অভিজ্ঞতা আমি আমার লাইফে অনেক অর্জন করছি যেটা আমার দাদি নানিও করে নাই। তো যাই হোক এরকম খুব মজা করতেছে আমার এনে আসামিরা, ফান করতেছে। একটা মেয়ে পাইছে এতগুলি ছেলেগুলির মধ্যে, আমি কিন্তু আলাদা ছিলাম, আলাদা ছেলে ছিলাম, দেখা যেতেছে। তো ওখান থেকেই তারা বান্দরের মতো আমার সাথে ফাইজলামি করতেছে, আমার কিছু করার নেই। তো ওখানে একজন পুলিশ ছিল, সে আমাকে বলতেছে যে গতকাল রাতে যে বুড়া লোকটা আসছিল ওইটা তোমার শ্বশুর হয়? তখন আমি বলছি জি। ওইটা তোমার বাবা খুব খারাপ কাজ করছে, সারাটা রাত ওই লোকটা যার নামাজে বৈশা খুব কাঁদছে আর চিৎকার করে বলছে আল্লাহ আমি কি অন্যায় করছি, নাসিম আমার জেলে, নাসিম মানে আমার বাবার নাম নাসিম, যে নাসিম আমার জেলে পাঠাইছে। আমি কিছুই বুঝলাম না, আমার কেন জেলের ভাত খাইতে এলো এরকম বলতেছে। আমার খুব খারাপ লাগছে যে সে কাঁদছে সারা রাত, এটা তো আমাদেরই জন্য, আমরা তো অন্যায় করছি, এরা মুরব্বী মানুষ এরকম কষ্ট দিছি, তার এই চোখের পানি এটা তো আমাদের অভিশাপ। আমি আমার খুব খারাপ লাগছে। রাত্রেবেলা আমি ছিলাম ওখানে বসা শুনলাম, এর মধ্যে হায়দারগা চলে গেল, পরে ওই ওই দারোগাটা আসছে, আসার পরে বলতেছে তোমার তো আমি আজকে সারাত পাহারা দিব, তা চা নাস্তার ব্যবস্থা করে দাও। আমি বললাম যে আঙ্কেল আমি কিভাবে চা নাস্তার ব্যবস্থা করবো, বলে পয়সা করি আছে নাকি তোমার কাছে কিছু? বললাম আছে, আমি উপকার মতো বলছি, আমার 100 টাকা দিছি। 100 টাকা দেওয়ার পরে পরে সে বলতেছে যে 100 টাকা কয়শো টাকা, কয় টাকা এটি শেষ? আমি বলছি না 800 টাকা আছে, আমি উপকার মতো বলে দিছি যে 800 টাকা আছে, দাও ওই 800 টাকাই দাও, আরো আরো মানুষ খাবে না, দাও দাও দাও। পরে কি করবো, দিয়ে দিছি আমি উপকার মতো। তো সারা রাত আল্লাহ আল্লাহ করতে করতে আমি কখন ভোর হবে কখন ভোর হবে, এক সময় দিয়ে যে আজান দিছে ফজরের আজান দিছে, ওই শীতের সময় ছিল, তো আজান দিছে, আজান দেওয়ার পরে যাই হোক আজান দেওয়ার ফসা টসা হইলো যখন 8টা বাজে, তখন না ফার্স্ট আমার মা আসছে, মা আমার মার পিছনে পিছনে আমার দাদি আসছে, আমার মা খুব কান্নাকাটি করতেছে, আইসা এর আগে এবার ওর দাদি আসছে মানে আমার শাশুড়ি, উনি আসছে ডিম নিয়ে আসছে কলা নিয়ে আসছে আমার জন্য। সারা রাত আমি খাই নাই কিছু নাই, সে আমার ডিম আর কলা খাইতে বলে, তাহলে আমি বলছি আমার খিদা নেই আমি খাবো না, এক ফোঁটা পানিও খাইনি সারা রাতে। তারপর আমার মা আসছে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি বলে আমার আম্মা বলতেছে যে চল আমার সাথে বাসা চল, বাসা চল, তোর এখানে তুই বাইরে বাইরে থাকস কেন, তোর নানির বাসায় যাইতি। আমার খালি আমি একটু বলছি আমি নানির বাসায় গেলে আমার নানির বাসায় আমার মামারা খালা নানি এদের সবাই সমস্যা হইতো, আমার বাপ যা দেখলাম নতুন করে আমার বাপের পরিচয় পেলাম, আমার বাপে অনেক কিছু করতে পারতো, আমি আগে জানতাম না যে আমার বাপ এরকম, আগে আমি জানতামই না যে আমার বাপ বাপ এই রকম, নতুন করে আমি আবিষ্কার করছি ওই দিন। তারপর মা কান্নাকাটি করলো, আমার খুব খারাপ লাগছে আমার মার কান্নাকাটি দেখা। পরে আমি আমার বলছি না, পরে তো আমার 12টার সময় কোর্টে নিয়ে গেল হায়দারগা এসা, কোর্টে গেলাম ওইখানে গিয়েও ম্যাজিস্ট্রেট আমার সাথে খারাপ বিহেভ শুরু করছে, তাপড়াইয়া চড়াইয়া এরকম শুরু করছে। পরে আমি বলছি আপনি এরকম যেখানে যে আপনারা এরকম করেন কেন, আপনি আমার স্টেটমেন্ট নেবেন? তখন আমি চিন্তা করে দেখছি যে আমি যদি ম্যানম্যান করি তাহলে তো এরা সব আমার পায়ে বসবে। তখন ওই ফার্স্ট আমি কানিস চেঞ্জ হওয়া শুরু করছি, ওই তখনই আমি চিন্তা করে দেখছি যে না ওরা আমার সাথে চিল্লাবে আমি আরো ডবল চিল্লাবো, এই তখন আমি চিল্লানো শুরু করছি যে আপনি আমার সাথে এরকম করতেছেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট আমি কি আসামি নাকি, আমিও চিল্লানো শুরু করছি, আমার চিল্লানো শুরু করছি। তো উনি বলে কি যে আচ্ছা যাও, তখন যখন দেখছে যে আমি সিনক্রেট করতেছি, আমি তখন এই জন্যই করছি কারণ উপায় নেই, কারণ আমি সিনক্রেট না করলে সে আমার উল্টা যাইতে মাইতা বলবে যে না তোমার স্টেটমেন্ট দেওয়া দরকার নেই, দিলাম। দিল দেওয়ার পরে তারপর ওর দাদির সাথে আসলাম, আসার পরে ওর দাদি আমারে জায়গায় 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 রাখলো। আমার শ্বশুর সবচেয়ে একটা ব্যাপার যে আমার স্টেটমেন্টে আমার শ্বশুর বের হয়ে গেছে মানে জামিন হয়ে যায়, কিন্তু আমার বাবা আবার কি করছে উনি যাতে না বেরোতে পারে অন্য কোর্টের থেকে আরেক কোর্টে নিয়ে গেছে, জজ কোর্টে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কেসটা মানে দেরি হয়ে গেছে, উনি 90 দিন পরে বেরিয়েছে। তো আমার শাশুড়ি আমি বলছি যে
3 মাস জেলে ছিল,
জি তিন মাস উনি ওই যে কেসটা আগায় দিছে
জেন্ডিং করে দিছে
আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য তো আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করছি তিন মাস।
এই তিন মাস আপনি কইছিলেন
বলা যাবে না,
এটা কি এই জন্য করতো যে ছেলেকেও ধরে জেলে ঢুকিয়ে
রিমান্ডে নিছে সেই জন্য। এরপর আমি জিজ্ঞেস করতাম না, পরে একদিন আমার সাথে দেখা করছিল, ওর বাবা আসছিল, আসার পরে তখন আমি ক্যান্টনমেন্টে ওর চাচাতো বোনের বাসায় থাকতাম। পরে এসব বলে ওই দিনও ছিল, এসব বলে সারা রাত কান্নাকাটি করতেছে ওর বাবা, আর বলতেছে যে আমার বাবা মশার কামড় খাইতেছে, আমার বাবা আসামিদের লাত্তি গুতা খাইতেছে, এরকম করে কান্দতেছে আর বলতে বলতেছে। আমি বুঝতে পারছি কেন বলতেছে, কারণ ওই যে আব্বা আমার বাপ ওই কেসটা আগায় দিছে অন্য কোর্টে নিয়ে গেছে, এই জন্য টাইম নিয়েছে। আর উনি খুব অসুস্থ ছিল, ওর দাদা দুইবার স্ট্রোক করছিল, ডায়াবেটিস ছিল, থার্ড টাইম স্ট্রোক করে সে মারা যায়। তো যাই হোক, ওর দাদা বের হয়ে এসে পরে তখন ওনার বাসায় আমি বেশি ছিলাম, পাঁচ মাসের মতো ছিলাম। তো ওর দাদির একদিন আমি জিজ্ঞেস করি যে আমো আব্বু কি বের হয়েছে, তো ওর দাদি বলতেছে না 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 তোমার শ্বশুর বের হয়নি, তোমার বাপ এই করছে ওই করছে, কিন্তু সে বাইরে হয়ে গেছে।
মানে ভয় আপনাকে বলে নাই বোধহয় এরকম একটা কিছু,
মেবি এরকম কিছু একটা বলতে পারবো না। তারপর ওর দুলা ভাই ছিল ম্যাজিস্ট্রেট কোর্টের উকিল, উনি আমার বলে যে তোমার শ্বশুর তো বের হয়ে গেছে এক মাস হয়ে গেছে না দুই মাস হয়ে গেছে, কি বলেন? আমার শাশুড়ি সেদিন জিজ্ঞেস করলাম, উনি তো এই কথা বললো যে তোমার শ্বশুর বের হয়ে গেছে। তো হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি মানে কি আমার ভিতর থেকে একটা জিনিস কাজ করতেছে যে লোকটা এরকম কানসে ইয়া করছে, আমার উচিত তার পায়ে ধরে মাপ চাওয়া, এবং আমার বাবা যা করছে এর জন্য তার কাছে আমি আমার বাবার সন্তান হয়ে মাপ চেয়ে নিই। তো আমি দুইবার ট্রাই করছি আমার পাশে মানে আমি আমার এলাকায় ঢোকার জন্য পারি নাই, মানে যে দুইবারই গেছি দেখি যে আমার বাবা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে ভয়ে আর ঢুকি নেই। তো একদিন দুপুর দিকে আমি বোরকা টোরকা পরে ঢুকছি, ঢুকার পরে দাদারা যে বাসায় থাকতো, আমার বাচ্চা দাদা যে বাসায় থাকতো, আমি ঢুকি আস্তে আস্তে দূর থেকে দেখি কি যে ওদের যে ড্রয়িং রুমে আমার শ্বশুর পেপার পড়তেছে। তা আমি আবার ওদের সরাসরি ঢুকে যাই, আমি ঢুকে যাওয়ার পরে আমরা পা জড়ায় ধরি আর কান্নাকাটি করি। তো উনি আমার বলে তুমি কে, পরে আমি বলি যে আব্বু আমি আব্বু ডাকতাম। তো আমি আব্বু আমি তো এরকম কানিস, আব্বু আমার অন্যায় হয়েছে আমার মাফ করে দেন, মানে আমি ওনার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার পরে উনি আমার বলে যে হ্যাঁ তোমার উপর আমার কোনো রাগ নাই, আমি তোমারে ক্ষমা করে দিছি, আমার নিজে ছিল তুমি যা করছো আমার নিজে ছিল তা করে নাই, পরে আমি আমার বাবারও ক্ষমা করে দেন, কেন তোমার বাবার আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, আমি কালকে আমার মাঠেও তোমার বাবার ক্ষমা করবো না। যাই হোক, এরপরে উনি এরপর থেকেই উনি আলাদা বাসা নেয়, বড় বাসা নেয়, তারপরে আমি একসাথে থাকি তাদের সাথে।
ওই পরিবারে আপনি থাকতেন, আপনাকে নিয়ে মেনে নিল?
উনি আমাকে বলতেছে যে কানিস তুমি না ইডেন কলেজে পড়ো? না, তো না তোমার শাশুড়ি বললো যে তুমি ইডেন কলেজে পড়ো, হোস্টেলে থাকো, তুমি কই থাকো? আমি বললাম যে হাবো আমি ক্যান্টনমেন্টে থাকি, আমাকে মানে আমার শাশুড়ির কথা বলছি যে উনি ওইখানে থাকতে বলছে, আর কিছুদিন পরে মাসখানিক পরে জঙ্গলবাড়ি নিয়ে যাবে, জঙ্গলবাড়ি হইতেছে আমার শাশুড়ির বাবার বাসা, মার বাসা, ওখানে নিয়ে যাবে। মোট কথা আমার শাশুড়ি আমাকে ঘুরাইতেছে, খালি ঘুরাইতেছে। পরে বলে না 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 তোমার ঘুরতে হবে না, তোমার পড়ালেখা করতে হবে। আমার শ্বশুর বলতেছে আমি তোমার পড়ালেখা চালামো। আরেকটা কথা যেটা, যে কোর্টে আমার শ্বশুর জজের সামনে বসছিল যে আমার কোনো মেয়ে নাই, হ্যাঁ আল্লাহ আমার একটা মেয়ে দিছে, হ্যাঁ জজ তার প্রশ্ন করছিল যে এই যে মেয়েটা আপনার জন্য এরকম করতেছে, এরকম যুদ্ধ করলো, এই মেয়েটা যখন বাসায় যাবে তখন কি আপনি ভালো চোখে দেখবেন? তখন আমার শ্বশুর বলছিল যে আমি ওয়াদা করতেছি আল্লাহ আমার কোনো মেয়ে দেয় নাই, আমার তিনটা ছেলে, এটা আমার ছেলের বউ না, আল্লাহর তরফ থেকে আমার একটা মেয়ে আছে, এটা নাসিমের মেয়ে না, এটা কুদ্দুস খানের মেয়ে, আমার শ্বশুর নাম কুদ্দুস খান ছিল, যে কুদ্দুস খানের মেয়ে। উনি যতদিন বাঁচা ছিলেন আমার খুব আদর করতো, আর উনার মাধ্যমে আমি কিঞ্চিত বুঝতে পারছি যে বাবার আদরটা এরকম হয়, মানে প্রচুর আদর করতো। তো যে ওনার সাথে আমার তিন মাস থাকার, মানে তিন মাস আমি থাকতে পারি জেলার থেকে আসার পরে। তো আমার শাশুড়ি ওর বাবার কাছ থেকে, মানে আমার যে হাজবেন্ড ওর কাছ থেকে আলাদা করে রাখতো, কারণ ও স্টুডেন্ট ছিল, সেই জন্য
পড়াশোনার ক্ষতি হবে এই কারণে বা অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে,
বেবি আসবে সুযোগতা এই কারণে।
আচ্ছা আচ্ছা।
তো আর এমনকি যে আমি আমার যেমন আপনি আমি এতটুকু ডিস্টেন্সে আসি, মাঝখানে থাকলেও এটা দোষ আমার, একই করে থাকতাম আমার চেহারা দেখতে দিত না এরকম।
আপনার হাজবেন্ড কিছু বলতো না?
না কিছু বলতো না, ও মাঝে মধ্যে যখন বাসা ফাঁকা ফুকা পাইতো তখন আমার সাথে কথাবার্তা বলতো, প্রেমালাপ করতো মার সামনে না।
মাকে কি খুব ভয় পেত?
মাকে তো ভয় পাইতই, মা যা বলতো তাই হইতো। আর আমার শ্বশুর কি করতো, আমার শ্বশুর যখন দেখতো যে আমার শ্বশুরের কাছে আমি এসে বসে আছি, আমি কি করতাম, যখন আমার প্রচুর কাজ করাইতো আমার শাশুড়ি, আমি যাওয়ার পরে কাজের বেটিগুলি ভাগাই দিছে, আর তখন মানে সে কি বলে গোপনে আমার উপর টর্চার করা শুরু করছে। আমি ঢুকে, আমি যখন ঢুকি তখন সে আমার আগেই ছেড়ে দিছে, বলছে যে কানিস তুমি ঢুকতেছো কিন্তু শান্তি পাবা না, আমার ছেলের ভাত তোমার খাইতে দিব না এরকম। এই দুই এই থ্রেট, এই একই থ্রেটটা আমার বাবা আমারে দিছিল যে এই ছেলের ভাত তোরে তুই খাইতে পারবি না, দুজনই আমার এই থ্রেটটা দিছিল এবং ওরা সাকসেস হয়েছে।
আচ্ছা আমরা সেই গল্পের দিকে যাই, তারপরে আলাদা রাখতো আপনাদের দুইজনকে?
হ্যাঁ আলাদা রাখতো, আলাদা রাখতো। আর আমি ম্যাক্সিমাম সময় কি করতাম, যেমন ফাঁকা ফাঁকা থাকতো তখন আমি আমার শ্বশুরের কাছে যেতাম, উনি আমার এই কারণে যেতাম কারণ আমি তার কাছে গেলে একটু আদর পাইতাম। আদর বলতে কি, সে আমার কোলে নিয়ে তো বসে থাকতো না, সে আমার ভালো ভালো কথা বলতো, ভালো ভালো কথা বলতো। আমি গেলেই বলতো কানিস কি লাগবে তোমার, তুমি কিছু খাবা,
বাবার আদরটা পাইতাম,
কিছু খাবা। আর আমার ছোট দেওয়ার নাম ছিল লিকন, বলতো এই লিকন যা দেখ কানিস কি খাইতে চায়। আমি কিন্তু কিছু খাইতে চাইতাম না।
লিকনের বয়স তখন কত ছিল?
লিকন তখন ৬ বছর, ৬ ৭ বছর এরকম।
ওকে।
তো ওমা বলতেছে কিছু খাবা, তুমি কিছু খাবা, খাও খাও এরকম বলতো। এটাই বা কয়জন বলে, স্কুলে যাইতো আমার শ্বশুর। একদিন আমি জানি না এটা ওনার পরীক্ষা কিনা, অবশ্য ওই সময় অন্ধকার ছিল, তা আমার শ্বশুর স্কুলে যাবে তখন ওনার চটির খোঁজা, মানে স্যান্ডেল,
স্কুলের টিচার ছিলেন?
হ্যাঁ
আচ্ছা আচ্ছা।
স্কুলের টিচার ছিল, উনি স্যান্ডেল খোঁজা পাইতেছে না তখন আর কি। আমার শ্বশুর বলতেছে আসলেই খোঁজা পাইছিল না, খাটে নিচে ছিল, তো বলতেছে আমার স্যান্ডেলটা কই, লিকনের আম্মা স্যান্ডেলটা কই। তা আমার শাশুড়ি আর কি রান্না করে ঢুকতেছে, আমি আবার দেখছি তার স্যান্ডেলটা খাটে নিচে, আমি না পায়ের কাছে দিছি ওনার। এই কথাটা আমার শ্বশুর, তার ফ্যামিলি, তার যে পরিবার, পরিবারের সবার কাছে বলছে যে না নাসিম যেরকমই হোক, নাসিমের মেয়েটা জানো আমার, আমার ভাল লাগছে, আমি যে ওরা নিজের মেয়ে করছি আমার ভাল লাগছে, ও আমার স্যান্ডেল লাগাই দিছে, ও মেয়েটা আমার মাঝে মাঝে দাঁড়ায় থাকে আমার জন্য, সে মিলাদও পড়াইছে আমার যাতে ভালো হয় মঙ্গল হয়, এই জন্য মিলাদ পড়াইছে আমার, প্রচুর আদর করত। এমনকি আমি যে ফার্স্ট ঈদ ওনার সাথে করি, আমার শাশুড়ির অনেক টাকা দেয় যাতে আমার জামা কাপড় কিনে নিয়ে আসার জন্য। আমার তো জামা কাপড় ছিল না কারণ আমি একটা জামা পরি বেরিয়েছি। তো আমার শ্বশুর, শাশুড়ি কি করে, একটা ঘটনা আছে, আমার শ্বশুড়ি কি করে ইসলামপুরে যায় কাপড়ের জন্য আমার নিয়ে যায়, আমার সাথে ওনার বান্ধবী থাকে। তো আমার শ্বশুড়ি ওই ইসলাম, আমি কিন্তু ইসলামপুরে কখনো যাইনি, আমার রেঞ্জ ছিল মোজাক পর্যন্ত, তাও আম্মা খালাদের সাথে যাইতাম, আন্টিদের সাথে যাইতাম। তো ইসলামপুরে গেছি অনেক দূরে, যাওয়ার পরে ওখানে তো কেরকম মার্কেট কাপড় চোপড়ের ইয়া, আমি না আমার শাশুড়ির সাথে হাইটা কুলাইতে পারতেছি না, মানে এত ফাস্ট হাঁটে। তো একসময় আমি তার মিস করি, হারাই ফেলি, তো আমি খুঁজা পাই না, পাই না, পাই না, প্রায় এক ঘন্টার বেশি আমি তার খুঁজি পাই না। আমার তো তখন হার্টবিট বেড়ে গেছে, হ্যাঁ উনি কই গেল। তারপরে আমি দিশে মিশে না পাইয়া কান্নাকাটি শুরু করি ওই জায়গাটায়, মানে হাউ মাউ করে কান্দি না, মানে কান্দতেছি, দাঁড়া আমি কি করবো বুঝতেছি না, আমার কাছে টাকা নাই। এমন সময় এক সিএনজি আলো আমার বলতেছে যে মা কি সমস্যা তোমার, আমার কি বলা যাবে? তখন আমি নির্ভয়ে তার কাছে বলি যে আঙ্কেল এই অবস্থা, আমি আমার শাশুড়ি মারে হারাই ফেলছি। তো উনি অবশ্য আমার তখন বলে যে তোমার এখানে ফালাই রেখে চলে গেছে, দাদা সে বাসায় আছে। আমি যাবো কিভাবে, কই কেন তুমি বেবি টিক্সি করে যাও গা, আঙ্কেল আমার কাছে না টাকা নাই, আমি আমার শাশুড়ির টাকা দিয়ে আসছি, তো আমার কাছে টাকা নাই, আমি কিভাবে যাব? আরে এও আছে এই অবস্থা, আচ্ছা ঠিক আছে চলো তুমি। উনি আমার ইয়া পর্যন্ত, আমার বাসা মগবাজার পর্যন্ত আঁকাই দেয়, আমি আর বেশি দূর যেতে পারবো না, তুমি যেতে পারবা? পরে বেশি পারবো, কারণ আমি তো চিনি ওইটুক জায়গা, আমি চিনি। পাশে আসছি, আইসা দেখি চোরের মার বড় গলা, চোরে খায় দুধ কলা। আইসা দেখি বাসায় একটা কাহিনী সৃষ্টি করে ফলাইছে। তারপর ওর বাবা বলতেছে যে কত মাসে আমার গালি গালা, ও বাবা, ওর বাবা ভার্সিটির থেকে আসছে, তখন রমজান মাস, বলে আর বাইক করে দেন, লাইতে বাইক করে দেন, এই তো লজ্জা সব নেই, যা মন তাই বলতেছে। পরে আমি কাঁদতেছি।
ও আপনাকে বলতেছে আপনার হাজবেন্ড?
হ্যাঁ, মানে দোষটা আমার হয়েছে, দোষটা আমার হয়েছে এই জায়গায়। যাই হোক, এখন তার কি ইচ্ছা ছিল, আমার কি করার ইচ্ছা ছিল, আল্লাহবাক জানে, সে জানে। আমি যে আসছি সেই সালামতে, আইসা দেহি বাসা গরম, এরকম মানে একটা কাহিনী, আমার শাশুড়ির একটা অভ্যাস ছিল কাহিনী ক্রিয়েট করা, আর ওই কাহিনীর ভিলেন থাকবো আমি, উনি থাকবেন নায়িকা, এই টাইপের। আর আমার হাজবেন্ড থাকবে লগে আমার পিটানের মানুষ। ওই তো যাই হোক,
গায়ে হাত তুলতো,
ওর এই মানে মারামারি করার অভ্যাস খুব ছিল, আর ও এমন ভাবে আমার সাথে মারামারি করতো, ওর মানে একটা পুরুষ, একটা পুরুষ যেরকম মারামারি করে ওইরকম ভাবে। তো যাই হোক, ওই দিন এরকম করলো, করার পর এরা এরপরও আরেকবার মানে এরকম করছে, মানে আমার শাশুড়ি প্রায় প্রায় এরকম করতো, বাসায় একটা সিগারেট করতো। একদিন আমার হাজবেন্ড, আমার শ্বশুর ঘুমায় বাসা খালি, একদম বাসা খালি, ওই সময় আমার হাজবেন্ড আমারে একটা রুমে নিয়ে যায়, দরজা টা আটকায়, বলতেছে যে এই যে হলো দুইটা কাগজ, তুমি এখানে লেখো যে আমি আত্মহত্যা করতেছি, এর জন্য দায়ী আমার বাপ চাচা, ফ্যামিলি দায়ী। আরটা লেখো যে আমি লিজনটা তালাক দিতেছি, ওর কাবিনের টাকা আমার দরকার নেই। তখন আমি এর আগে অনেকবার বলে যে তুই আমার তালাক দিতে, আমার মা খুব খুশি হবে, আমরা বাঁচি, তুই তালাক দিলে তোরে আমার বাপ ভয় পায়। তা আমি বলছি যে আব্বু আমার ভয় পাবে কেন, আমার তো খুব আদর করে, কেন এটা নাটক আমার বাপের, তোরা ভয়ের চোটে আদর করে, এরকম বলতেছে। তো ওই দিন আমার আটকাইছে, আটকায় এরকম বলছে যে লেখতি। তো আমি বলছি না, আমি কেন এগুলি লিখব, আমি কেন তোমার তালাক দিব, আর কেন আমি আত্মহত্যা করবো, না তুই লেখ। আমার তখন খুব মানে রাগ উঠে আছে যে কি এরকম লাগাই দিছে। পরে ওই দিন আমার শ্বশুর ছিল বাসে, আমি আমার শ্বশুরের কাছে গিয়ে ডাইরেক্ট বিচারটা দিই যে দেখেন আব্বু আমার প্রায় প্রায় এই ধরনের কথা বলে আপনার ছেলে। তো ওরা আমার শ্বশুর সব কাটারে দেয়, বকা জোগা করে, বলে যে তালাকি যদি দিবি তাহলে আমার কেন 90 দিন জেল খাটাইলি, কিসের তালাক, কোনো তালাক হবে না। আমার শাশুড়িটা বলে কি আমি মা বলতেছি তালাক, তালাক হয়ে গেছে, মা বললে তালাক হয়ে যায়, হাদিস আছে। তারপর আমার শ্বশুর বলে না, কে বলছে এগুলি বাজে কথা, আমি জেল খাইটা আসছি, কোনো তালাক হবে না। পরে আমি আব্বু আপনি নাকি নাটক করেন আমার সাথে, আপনি আমার ভয় পান, আমি আপনার নাকি মা ভয় দেখাই, বলে উনি তো ময়মনসিংহ কিশোরগঞ্জের মানুষ, কারণ এই তো কথা বইল না আমার বলতেছে। গেল ঝগড়াঝাটি সব শেষ, এরকম করলো, ইট গেল ঈদের পরে, এটা 1999 লাস্ট, ওই সময় আমার শ্বশুর আমি রোজা রাখ মানে ভাঙতি, ছয় রোজা রাখে না, ওই ছয় রোজাগুলি রাখতেছি প্রায় শেষ কাছাকাছি। তো আমার শ্বশুর ওই দিন আমাদের এলাকার অনেক মানুষ আসছিল, আসার পরে আমার শ্বশুর খুব হাসি খুশি ভাবে সবার সাথে কথাবার্তা বলছে। তো সবাই আমার সম্পর্কে জানতে চাইছে, তখন বলছে যে না না নাসিমের মেয়ে, মানে আমার প্রশংসা করছে, উনি প্রশংসা করলো আর বলছে যে আমি ওরা দোয়া করি, ও ভালো থাকুক, লিজন ভালো থাকুক, আমি দোয়া করি। আর আমার বাপের কথা বলছে, ওই দিনই আমার শ্বশুর মারা যায়, বলছে যে না আমি নাসিমরে কোনোদিন ক্ষমা করতে পারবো না। একজন বলছিল আমাদের পাড়ারই একজন মুরব্বী যে মাফ করে দেন, মিলে দেন, কেন আমি নাসিমরে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আমি হাসরের মাঠে ওইটা আল্লাহর কাছে বিচার চাবো, নামাজই আসছিলেন উনি। তো গেল ওই দিন আমার শ্বশুর আসছে, আইসা বলতেছে ওই দিন বিকালবেলা আমার একটা ক্যালেন্ডার গিফট করছে, ওনার স্টুডেন্ট ওনারে করছে, বলে এটা নাও, এটা নিয়ে তোমার যেখানে খুশি সেখানে টানো। তারপর সন্ধ্যার সময় আসছে, আইসা থালা বাসন ধুইতেছি, বলতেছে যে তোমার না হাতের মধ্যে ঘা, আমার এলার্জি ছিল, তো আমার হাত দিয়ে রক্ত বেরোত, চামড়া উঠে গিয়া। তো আমার বলতেছে যে তোমার না হাতে সমস্যা, তুমি ইয়া করো, এগুলি করো কেন, এগুলি থাকতে দাও, আর তুমি আজকে রোজা রাখবা। বললাম যে রাখার তো ইচ্ছা আছে, বলে যে তোমার যে অবস্থা তুমি মানে আজকে রোজা রাখতে পারবা না, আমার শ্বশুর বলতেছে। তো যাই হোক, আমরা গেলাম শুইতে, আমার চোখটা লাইগা আসছে, এমন সময় আমি শুনি যে খুব জোরে কলমাতে পড়তেছে, ভালো করে গেস করে দেখলাম যে আমার শ্বশুরের গলার আওয়াজ, লাফায় উঠলাম, আমি আর আমার দেওয়ার নিচে শোয়া ছিলাম, উপরে ছিল আমার নানি শাশুড়ি, ওনার আবার লাং ক্যান্সার ছিল, তো ওখানেই ছিল। পরে ওইটা গেলাম, গিয়ে দেখি যে ওর বাবা আর আমার শাশুড়ির দুসম্পর্কের একটা ভাই হয়, ও থাকতো, ও ধরে রাখছে, স্ট্রোক করছে, ওই তখন নিয়ে গেল রাস্তায় আর কি, মারা গেছে, নিতে পারে নাই হাসপাতালে, রাস্তায় মারা গেছে,
ব্রেইন স্ট্রোক।
হ্যাঁ, তো যাওয়ার সময় আমি খালি একটু খেলা আমার আছে, উনি যখন দরজা দিয়ে বেরোইতেছিল, মানে দুইজন দুই সাইডে ধরে রাখছে, তো উনি যখন দরজা দিয়ে বেরোইতেছে, উনি তো কলমা পড়তেছে, আমার সামনে দিয়ে যখন ক্রস করতেছে, তখন কলমাটা থামাই দেয়া আমার আমার দিকে তাকাইতে তাকাইতে আর কি গেছে, আমার এতটুকু কষ্ট খেলা আছে। তারপর তো মারাই গেল, তারপর লাশ নিয়ে আসলো, রাখলো, এর মধ্যে আমার শাশুড়ি চিৎকার দিয়ে উঠছে, কারণ এটা কি করলা, তোমার শাশু শ্বশুরে মাইরা ফলাইলা, মানে চিৎকার দিয়ে বলতেছে। এর মধ্যে কিছুক্ষণের মধ্যে তার আত্মীয় স্বজন, মানে
কেন এটা কিরকম গেল ওই নাটকীয় তার জন্য, মানে আপনাকে একটা ব্লেমটা দিয়ে দেওয়ার জন্য,
এখন কিসের জন্য, মানে ওই জিনিসটা বলতেছিল এটা সেই জানে, মানে আমি তখন বুঝতেছিলাম না, কারণ তখন তো আমি তো হিমশিম খাইয়ে গেছি যে কি কি হইল এটা, মানে তো মানুষ এভাবে মারা গেল।
আপনার বর তো সেই সময় কাছেই ছিল, আপনার বাবার কাছেই ছিল, আপনার আব্বুর কাছে, মানে আপনার শ্বশুরের কাছে ছিল, মা যে এই ধরনের ব্লেম সে দিচ্ছে একের পর এক, এত বড় একটা বিষয় নিয়ে সে কোনো প্রতিবাদ করেনি?
না, কিছু বলতো না, কিচ্ছু বলতো না। তো ওর আত্মীয় স্বজন, মানে আমার শাশুড়ির আত্মীয় স্বজন সবাই আসছে, সবাই একই কথা বলতো, এক আনিস তোমার বাবা মা কই, কিন্তু তোমার শ্বশুর শ্বশুরে মায়ের ফেললাম, মায়ের ফেললাম। ওই ওই মুহূর্তে আমার একটা জিনিস খালি খেলা আসতেছিল, ওই যে আমি জেলার ভাত খাইছি সে খেলা আসতেছিল, যে ওরা যদি এখন আমার নামে কেস করে দেয়, যদি পুলিশ তো যেই খারাপ, আমার যদি ফাঁসি হয়ে যায়, আমার এটা এমনিও আমার তার জন্য খুব খারাপ লাগতেছিল, যে আমি ওনার কাছ থেকে বাবার আদর পাইতাম, এমনি আমার শেল্টার ছিল। হ্যাঁ, আর সবসময় বলতো যে কানিজ আমি যতদিন আছি তোমার কোনো সমস্যা নেই, আমার বলতো যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, যা খাইতে ইচ্ছা করে আমার বলবা, আমার বলতো। পরে আমার খুব খারাপ লাগতেছিল, মানে আমার লাইফে, আমি আমার ছোট দাদির কথা বললাম না, আমার ছোট দাদি মারা গেছে, আমি কিন্তু কান্দিনি, কষ্ট পাইছি, আমার ভিতরে কষ্ট আছে, আমি তারা খুব মিস করি, কিন্তু আমার এই শ্বশুর মারা যাওয়ার পরে এত কান্না কাঁদছি, আমি আমার লাইফে দুইবার কাঁদছি, এক আমার সংসারটা ভেঙে যাওয়ার পর, আর এক কাঁদছি আমার শ্বশুরের সময়, আর আমি কান্দিনি।
আচ্ছা, সংসার ভাঙার গল্পের দিকে এবার আমরা যাই, সংসারটা ভাঙলো কেন?
সংসারটা ভাঙছি, আমার সংসারটা ভালোই চলতেছিল, মানে ওর বাবা সংসারে খরচ দিত না, ইচ্ছালে দিত ইচ্ছালে দিত না, আমি আমার সংসার লাইফে অনেক কষ্ট করছি। আমি শীতের দিন, আমার এই বাচ্চাটা তখন 3 বছর, তখন আর কি সব শুরু করছি, 3 বছর তখন শুরু করছি, আমার তখন খাট ছিল না, কিচ্ছু ছিল না, কোনো কিছু ছিল না, আমি একটা টিনের ঘরের বাসা।
আর আরেকটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে আপনাদের শাশুড়ি মানে ইচ্ছাকৃত ভাবে আপনাদের দুজনকে আলাদা রাখতো, যাতে আপনাদের কোনো বেবি না হয়, তো এই বেবি আসার পরে কোনো প্রবলেম হয়নি?
হয়েছে না, এই বেবিটা যখন আমার পেটে আসছে, আমার শ্বশুর তখন মারা গেছে, মানে আমার শ্বশুর মারা যাওয়ার আগেও আমার পেটে আসছে, আমি টের পাই নাই, ডাক্তারও টের পাই নাই, যাই হোক ও যখন ধরা পড়ছে তখন 4 মাসে ধরা পড়ছে, তখন আর কিছু করার ওয়ে নেই। আমার ভাসুর, আমার
কিছু করার ওয়ে নেই মানে কি, আপনারা কি চেয়েছিলেন অ্যাবর্ট করতে?
ও চাইছিল,
আপনার হাজবেন্ড চেয়েছিল?
হ্যাঁ চাইছিল, এমনকি ডাক্তার না করার পরও ও বলছিল যে হবে হবে।
সারা, রাফা, তোমার সাথে একটু কথা বলি। এই যে তোমার আম্মু তোমাকে নিশ্চয়ই এর আগে অনেকবার বলেছে যে তোমার আব্বু চাইতো না যে তুমি দুনিয়াতে আসো বা এরকম একটা, তো এই গল্পটা যখন শোনো তখন তোমার মানে তোমার কি বলতে ইচ্ছে করে?
আমার রাগ উঠে আমার আব্বু আর দাদুর উপর, আমার দাদু অনেক খারাপ, আমি ছোট ছিলাম কিছু বুঝতাম না, তখন আছে না কামড় দিতাম, তখন আমার আব্বু আম্মুর কাছে বিচার দিত, আমার আম্মু তখন অনেক মারত।
আচ্ছা, আমরা ওর কাছে আবার যাবো একটু। ওকে, বেবি আসার পরে আপনি যে ধরনের সমস্যায় পড়লেন সেই সমস্যাগুলো আমরা একটু জানতে চাই। 4 মাস পরে তো আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি বেবি রাখবেন, অ্যাবর্ট করা যাবে না।
হ্যাঁ, একটা কথা, যেটা আমার শ্বশুর মারা যাওয়ার পরে 3 দিনের মিলাতে পরে আমার ভাসুর আমার মারতে গেছিল, মারতে মানে কি মায়ের দরকার ঘর থেকে বাইকে দিবে, সে এখন এসপি হয়েছে, এএসপি। তো ওই আমার ভাসুর আমার রাখবে না, যাই হোক আমার বাসার থেকে বের করে আর কি দিবে সিদ্ধান্ত নিয়েছে, সবাই মিটিং করছে। এর আগে আমার শাশুড়ি বলছে যে কানিজ সবাই তো রাফার দাদার আর কি কথা, রাফা দাদা মানে কি যে আমার শ্বশুরের কথা বলছে আর কি, যে তখন তো রাফা আসে নাই, বলছে তোমার শ্বশুর তো শ্বশুরের সবাই স্বপ্ন দেখে, তোমার এত ভালোবাসতো তুমি কি দেখছো, আমি কিন্তু অলরেডি আমার শ্বশুর যেদিন মারা গেছে তার দুদিন পরে আমি স্বপ্ন দেখছি একই জিনিসটা, স্বপ্নে দেখছি যে আমার সবাই বের করে দিতেছে, আমি কানতেছি, আমার শ্বশুর হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমি রাগ হয়ে বলছি না আমি আপনার কাছে যাবো না, আমি আমার দাদির কাছে যাবো, দাদি মানে আমার দাদি, এটা দেখছি, এটা কি বলা যায়, এটা তারা বলি নাই, আমি বলছি না আমি ওনারা স্বপ্নতে মিথ্যাটা বলছি। ঠিক তা তিন দিনে মিলাতে পর ওই একই জিনিস আমার জীবনে ঘটছে এবং আমার ওই বাসার থেকে মানে বাধ্য হয়েছি, আমার শাশুড়ি যেরকম সিনক্রেট করতেছিল বটিদা গলায় কোপ দিবে, এই শতানের বাচ্চারা রাখবো না আমি থাকবো না, এই লিজন্তি ভাগা, এই মানে সিনক্রেট মেয়েলি যা সিনক্রেট আছে তাই করতেছে। আমি কি করবো, আমি রাফার বাব্বুরে খালি জিজ্ঞেস করলাম যে আমি কই যাবো, তা রাফার আব্বু আমার বলতেছে তুমি তোমার বাবা মার কাছে যাও, আমার বাবা মার কাছে আমি যেতে পারবো না, ওই একটা কারণে আমি যেতে পারবো না। পরে বলে আমি কি করবো, আমার কিছু করার নেই, আম্মু তোমার সহ্য করে না, আমারও বাইক দিয়ে বাসার থেকে আমিও চলে যাবো, আমি ভার্সিটির হলে থাকবো। তারপরে গেলাম গিয়া আমার ফ্রেন্ডের বাসায় প্রথমে থাকলাম, বান্ধবী বাসায়, ওর বাসায় থাকলাম, খুব কম সময় থাকছি, থাকার পরে ওদের বাসায় বেশি দিন থাকতে পারিনি, মানে আমি জায়গায় জায়গায় খুঁজতাম যে আমি আজকে কোন জায়গায় থাকবো, আমার টেন্স থাকতো যে আজকে কই থাকবো, আজকে কই থাকবো, এরকম ভাসমান ভেলা যারে।
আপনি চার মাসের প্রেগনেন্ট?
হ্যাঁ চার মাসের প্রেগনেন্ট। তো ওই এমনকি আমি ফকিনির বাসায় গিয়েও থাকছি, মানে বিকাল হয়ে গেলে আমার টেনশন হইতো যে আমি আজকে রাত্রে কই থাকবো। তো আরেকটা কথা যেটা বলি, আমার বাবা আমি যখন রাস্তা রাস্তায় ঘুরতেছিলাম তখন সে জানতো এই জিনিসটা, জানার পরে একদিন সন্ধ্যা আমি একটা জায়গায় টিউশনই করতাম কিছু টাকার জন্য, যে অন্তত খাইতে তো পারবো, তো আর তখন তো প্রচুর খিদা লাগতো আমার, কয়েকটা ছেলে আমার পিছনে লাগাই দিছিল, কি করার জন্য লাগাই দিছিল আমি জানি না, ওরা আমার সাথে কিছু করতে পারেনি, জাস্ট খালি আটকেছিল, বলছিল তুলে নেওয়া যাবে, তো তোর তো বাপও নাই, তোর জামাইও বাইর করে দিছে, আর তোর বাপে বসে তোরে নিয়ে বেঁচে ফেলাইতে।
আপনার জামাই জানতো না আপনি প্রেগনেন্ট?
হ্যাঁ লিজন জানতো, মানে জানতো কিন্তু কনফার্ম ছিল না, ওই যে রিপোর্টে আসতেছিল না যে আমি প্রেগনেন্ট, কয়েকবার টেস্ট করেছিলাম, তো ওই সময় এরকম একটা সিনক্রেট হয়, তো আমাদের এলাকার একজন ভাইয়া থাকে, ও ও আমার খুব আদর করতো ছোটকাল থেকে, ও জিনিসটা আর কি ফেস করে সেভ করে আমার, করার পরে আমি তখন আমার ক্লোজ বান্ধবী থাকে ও ওর মার কাছে জানাই, আমার ওই বান্ধবীরা তখন দুবাই থাকে, তো ওদের বাসায় আমি বেশিরভাগ সময় থাকছি আমার বান্ধবী, তো ওর মারে বলি, ওর মা বলে আচ্ছা সমস্যা নেই কারণ তো বাইরে তো তুমি থাকো, ওর বাসায় আমি ছিলাম, আর ওর বাবা তখন ওই বাসায় গিয়ে ডিস্টার্ব করতো, ও ওরে এখানে কেন জায়গা দিছেন, ওরে বাইর করে দেন, ওরা বাইর করে দেন। পরে আমার বান্ধবীর মা বলে কেন বাইর করে দিব, ও এটা অসহায় মেয়ে, ও অসুস্থ গিয়েছে, ওর কি হয়েছে, পরে ওই জামাই নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে টেস্ট করাইলো, টেস্ট করার পরে রিপোর্ট আসছে যে আমি প্রেগনেন্ট। এরপরে আরেকটা জায়গায় করাইছে, ওই করাইছে ওর টাকা দেওয়া, আরেকটা জায়গায় আসছে ওইখানেও একই রিপোর্ট আসছে, আসার পরে তো ও বলতেছে ডাইরেক্ট বলতেছে যে বেবিটা রাখতে চাই না, অ্যাবর্শন করতে কত টাকা লাগবে,
মানে আপনার সাথে পরামর্শ না করে ডাইরেক্ট ডাক্তারের সাথে ওভাবে বলছে,
ও বলতেছে। পরে ডাক্তার বলে তো এটা সম্ভব না, কেন সম্ভব না, বলে না আমরা যেটা হিসাবে ওনার কাছ থেকে যেটা জানতেছি যে বাচ্চা তো চার মাসে পড়ে আছে, মানে পড়ছে মাত্র 90 দিন ওভার হয়ে গেছে, আর এই মেয়েটা যে মানে মেয়েটার যে রক্তশূন্যতা আমার এরকম দেখা দিছে, মানে আমার বেবিটা আমার শক্তি অনুযায়ী বড় হয়ে গেছে এরকম বুঝাইছে তাদের, আমার সমস্যা হবে, বলে না কোনো সমস্যা হবে না, আপনি করেন টাকা লাগলে আমি দিব, না আমরা পারবো না, আপনার অন্য কথায় নিয়ে যান, দুই জায়গায় নিয়ে গেছে হয় নাই। তারপরে আমি গার্মেন্টস এর কাজ নিছিলাম বাধ্য হয়ে
ওই সময়,
হ্যাঁ কারণ কিছু করার নাই, আমি যে টিউশনিটা করতাম ওই টিউশনিটা ছয় তলায় ছিল, তো আমার উঠতে সমস্যা হইতো।
আচ্ছা আপনার তো আপনি যে দাদির কথা বলছিলেন সে যখন এক বিহারি আপনার, ওনার তো অনেক প্রপার্টি ছিল, তো আপনার এই অবস্থা হলে কেন, আপনার তো প্রপার্টি গুলো পাওয়ার কথা ছিল,
পাওয়ার কথা ছিল, ওই যে বললাম আমার দাদি তো ব্রেন স্ট্রোক করে মানে মারা গেল লাস্টে, তো উনি তো এই দেশের নাগরিক ছিলেন না, আর ওনার ওয়ারিস তো সব বাইরে থাকতো, তো টিপসই দেয় আমার বাবা চাচা ফুপু এরা সবাই এরা ভাগাভাগি করে বিক্রি করে নিছে। আর একটা কথা যেটা বলি, লিজন কিন্তু আমারে ভালোবাসে নেই, আমি ওরে ভালোবাসলেও লিজন আমারে ভালোবাসে নেই, ও মেনলি আমার ছোট দাদির জায়গাটার লোভে সে আমার বিয়ে করে। আরেকটা কথা যেটা বলি, আমার মা, আমার মারও সম্পত্তি আছে, বাবারও আছে, আর আমার ছোট দাদির তো তখন ছিলই, এগুলি সব জানছে। আর আমার যখন বাসার থেকে বের করে দেয়, তখন আমার শাশুড়ি, আমার শাশুড়ির যে মুড়িদ একটা ভাই আছে আর লিজন মানে আমার হাজবেন্ড, তারা কিন্তু আমার ইন্ডিকেট করছিল ওই সম্পত্তির ব্যাপারে, তারা জানতো যে এটা আমার। আমি যখন বলি যে না এটা আমার না, এটা আমার বাবা চাচার, এটা বলছি, বলার পরে তখন মানে আস্তাগুরের ময়লার মতো আমার ফিকাদা ফালাই দেয়, পাততেই দেয় না। তারপর যাই হোক, গেল ওই বাচ্চাটা রাফা, রাফা চেষ্টা করলো চেষ্টা করলো। এর মধ্যে আমি গার্মেন্টসে চাকরি নেই, দুই দিন ডিউটি করি, তো আমার মানে খাওয়া দাওয়া তেমন একটা হইতেছিল না। আর আমার বান্ধবীর মা, আমার আমার প্রত্যেকটা বান্ধবী খুবই ভালো, আমার কিন্তু ছেলে বন্ধুও আছে মেয়ে বান্ধবীও আছে। তো ও বাসায় আমি কানন যেটা কথা বললাম, ও বাসায় আমি মাসখানিক ছিলাম, ও তখন আমি অসুস্থ। গার্মেন্টসে যাই,
কয় টাকা পেতেন আপনি মাস শেষে গার্মেন্টসে কাজ করে?
আমি তো মাত্র ঢুকছিলাম।
আচ্ছা।
কারণ ওই ছয়তলায় উঠতে গেলে আমার খুব কষ্ট হইত, আমি এনার্জি ছিল না, গার্মেন্টসে যে এত কষ্ট আমি জানতাম না। তো ওখানে ঢুকছিলাম, ঢুকার পরে মানে দুই দিন ডিউটি করার পর তিন দিনের মাথায় আমি ফিটে পড়ে যাই। তো ওরা আমারে বলে যে না না তুমি আনফিট, তোমার দেখা কাম হবে না, তুমি অন্য জায়গায় যাও। খালাম্মারে মানে আমার বান্ধবী মারে বলি, বলা পরে আমার খালাম্মা আমার দাদি রে জানায়, জানার পরে আমার দাদিমার সাথে দেখা করে, আমি আমার দাদিরে বলি, বলার পরে দাদিরে ওর কথা জানাই যে আমার নাই এরকম এরকম ঘটনা হয়েছে, লিজন আর লিজনের মা বলে এটারে নষ্ট করতে। তারপর আমার দাদি আমার বড় ফুপুরে জানাই, আমার বড় ফুপু বলে যে আর তখন আমার শরীর খুবই খারাপ, খুবই খারাপ মানে যাই যাই অবস্থা। তারপর আমার বড় ফুপু ডিসিশন নেয় যে যতদিন এই জায়গাটা বিক্রি না হয়, মানে বিক্রির প্ল্যানিং চলতেছে, ও যখন পেটে ছিল আমার আমার লাকটা ভালো যে আমার ছোট দাদি আমার একটা মানে সে আমার পড়ালেখা করে দিছে সবই করছে তার উসিলায়, তা আমার ছোট দাদির উসিলাতে জায়গাটার উসিলাতে আমি আমার নিদানকালে আল্লাহ আমার পার করছেন। তো আমার বউ ফুপু বলে যে যতদিন না বিক্রি করা হয় ততদিন কানিজ এখানে থাকবে, আর যে দোকানের টাকাটা একটা দোকানের টাকা কানিজ নিবে ওর টেক কেয়ারের জন্য। এমনিও আমার দাদির যে মানে অনেক জায়গা থেকে আমি টাকা পয়সা পাইতাম, সাহায্য করতো, সবাই জানতো যে আমার এরকম একটা অবস্থা, সাহায্য করতো আমার রিলেটিভরাই সাহায্য করতো। আমি ওইখানে থাকি, ওই আমি উঠলাম, আমার বাবা অনেক চেষ্টা করছে, আমার এমন একটা দিন আছে যেটা আমি কথা বলি, আমার বাবা ড্রিঙ্কস করে গিয়া আমার পেটের মধ্যে লাথি মারতে গেছিল আমার বাবা, আমার দাদি সামনে আসছে, আসার পরে আমার দাদির থাপ্পড় দিয়া ফালাই দিছে। তারপর আমি তাড়াতাড়ি দরজাটা আটকে ফেলাই, দরজাটা আমার ছোট দাদির ওই দরজাগুলি ছিল লোহার, এ কারণে আটকে ফেলাই কারণ আমার পেটে যদি সে তো লোড, আমার যদি পেটের মধ্যে লাথি মারে আমার বাচ্চাটার কিছু হবে।
এই গল্প আপনি কখনো রাফার সাথে আগে করেছেন, জানে ও গল্পটা?
এটা আমি বলি নাই।
ওকে,
এটা বলি নাই। তো ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে আর তখন যাই হোক, এরপরে আমার চাচা, আমার চাচি, আমার চাচি ছিল মানে আমি তখন চাচা, ছোট চাচা আমার দাদি সাথে থাকতো, ওদের ওখানেই থাকতাম। তো আমার চাচি বলে যে এই লোক এখানে ঢুকতে পারবে না, কারণ আমার চাচাতো বোন ছোট ছিল, ও খুব ভয় পেয়েছিল এই জিনিসটা দেখা। তো এরপরে আমার ওই একবারই আমার বাবা, হ্যাঁ ওই একবারই সে ইয়া করলো, ওই দিন তারা নাক করে দিল সবাই যে এখানে সে ঢুকতে পারবে না।
This track was downloaded from FusionBD.com.
তো আমার বাবা আর আসেনি এই জায়গাটায়। একদিন ওর বাবা আসছিল, ওর বাবা এসা বলতেছে যে আমার আম্মু দাঁড়ায় আছে সিনজিত নিয়া, তোমাকে ডাকে, তোমার ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হবে এটার ইয়া করার জন্য। তা আমার দাদি আবার আসছে, দাদি এসা বলে কি যে এটা তো সম্ভব না কারণ ওভার হয়ে গেছে টাইম। ওর বাবা বলতেছে আপনি কিন্তু সেটা জানো, আপনি খারাপ, আপনি ওর জায়গা দিচ্ছেন কেন এই জায়গায়? বলে আমার নাতি আমি জায়গা দিব না, আমার নাতি এরম অসুস্থ, তাহলে আপনি জানেন তিকা দাদির সাথে বেয়াদবি করে। পরে আমার বলে কি যে শোন তোর আজকে একটা কথা বলি, যে বাচ্চাটা তোর পেটে আছে আমি তোর বাপ, তো আমি অভিশাপ দিতেছি এই বাচ্চাটা যেন লুলা আর কানা হয়ে বেড়ায়। আর আমি ওর অস্বীকার করলাম আজকের থেকে, ও আমার বাচ্চা না,
আপনার হাজবেন্ড?
হ্যাঁ, তো চরিত্র খারাপ। তুই যে পুলিশের সাথে রাত্রে ছিলি না, ওই যে আমি রমনা থানায় ছিলাম, ওটাই ও বলতেছে যে পুলিশের সাথে ছিলি না, ওটা পুলিশের বাচ্চা আমার বলতেছে। বইলা আজকে তো তোর সাথে আমার সম্পর্ক শেষ, তোর সাথে আর কোন সম্পর্ক নাই, চলে গেল। চলে যাওয়ার পরে ও যাওয়ার আগে আমি একটা কথা বলছিলাম যে তুমি বাবা হইয়া অভিশাপ দিছ না, আমি মা হইয়া তোমার অভিশাপটা তোমারই ফিরে দিলাম। আমার বাচ্চা আল্লাহর রহমতে যদি বাইর হয় সুস্থ সবলে বাইরাবে। তার তিন তা সাত দিন পরে আমি খবর পাই ওর যে ছোট ভাই ওই যেটা লিকন, লিকন এর একটা পা মানে তো ছোট ছিল বাচ্চাই, তো ওই প্রাইভেট কারের ইয়াতে ওর পায়ের হাড্ডিগুড্ডি ঘুরাইয়া গেছে, ওর পা একটা এখন সমস্যা। এর কিছুদিন পরে ওদের কিন্তু আল্লাহবাক শিক্ষা দিছে কিন্তু বুঝে নাই। যেমন আমার আমার স্বামীর কাছ থেকে ওর দাদি আলাদা করে রাখতো, আর ওর দাদির স্বামী সারা জীবনের জন্য নিয়ে গেছে, বলা ঠিক না, আল্লাহ রাগ হয়। তারপর বলি যে মানুষের বুঝবার ক্ষমতা খুবই কম। হ্যাঁ, আর এটা আমার বাচ্চার এসে বাবা হয়ে অভিশাপ দিছে, আর তারই ভাই সবচেয়ে ছোট ভাই আদরের ভাই ও আজকে পঙ্গু হয়ে গেছে। আল্লাহ রহমত আমার বাচ্চারে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা। আমি ওর পেটে নিয়ে বিষও খাইছি, বিষ মানে আমার শাশুড়ি খাওয়াইছে যেটা খাইলে ওর জন্য বিষ। আমার বাচ্চার কানালুলা হইয়া বেরোর কথা ছিল, কিন্তু আল্লাহ পাক আমার বাচ্চারা সুস্থ সবল করে বাইর করছে। আমি জীবনে এই ছেলের বিয়ে করা, এই ছেলে কত শিক্ষিত দেখেন ভাইয়া, ভার্সিটি ঢাকা ভার্সিটিতে পড়ছে, নটরডেমে পড়ছে, সে আজকে সচিবালয়ে বসছে,
ফার্স্ট ক্লাস গেজেটেড
অফিসার, সে শিক্ষিত একটা পার্সন। আমি
অনলি আপনার শিক্ষায় ব্রেকডাউন হলো ওকে ওর কাছে আপনি বের হয়ে যাওয়ার কারণে আপনার ফ্যামিলি থেকে?
হ্যাঁ, আমি চিন্তা করি যে ও যে পড়ালেখা করছে, ওর যে শিক্ষা, আমি তো অনলি আইএ পাস। হ্যাঁ, ওর যে শিক্ষা, ওর আমি মনে করি ওর শিক্ষার কোনো আমার কাছে কোনো ভ্যালু নাই, কারণ ও যেহেতু একটা মানুষকে মূল্যায়ন করতে পারে না, বিচার করতে পারে না। ও প্রেসিডেন্টও যদি হয়ে যায়, আমি মনে করবো ও আমার কাছে একটা সাধারণ মানুষের চাইতো জঘন্য একটা ছেলে। ও একটা মানে কি বলবো, ও আমার সাথে বেইমানি করছে, মানে কি বলবো। আমি ওরে একদিন জিজ্ঞেস করি যে লিজন তুমি কি আমার সত্যি ভালোবাসতা, সে আমারে বলে যে না আমি তোমার ভালোবাসতাম না, অথচ কুকুরের মতো আমার পিছনে ঘুরত। এই একটা কোশ্চেন। আর দুই, আমি ওরে বলছি যে বিয়া কয়ে তুমি আমার জোর করে বিয়া করছো, তুমি আমার ব্ল্যাকমেল করে বিয়ে করছো, আমাকে বাচ্চা আমি ওর তো চাই নাই। আমার এই তিনটা কথায় আমি আর মানে ওই এই তিনটা কথার পরে লিজন আমার ভিতর থেকে সারা জীবনের জন্য উঠে গেছে। আমি লিজনরে অনেক ভালোবাসতাম জানেন, ওরে ছাড়া আমি এমন ওর স্বপ্নে দেখি। আমি দুই দিন আগে ওর আমি যে বলি যে আমি রাত্রে অসুস্থ হই, আমি রাত্রে অসুস্থ হই, তার কিছুদিন আগে ওর স্বপ্ন, আমি প্রায় প্রায় ওর স্বপ্ন দেখি। আর যখন আমি ওরা স্বপ্ন দেখি না, তার কিছুদিন পরে ওর আফার সাথে দেখা করতে আসে, আফার সাথে দেখা করে, দূরে বাইরে দেখা করে, বেশিক্ষণ থাকে না, এই ধরেন আধা ঘন্টা থাকে, একটু আদর টাদর করে, বাচ্চার একটু এই ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই হাবি জাবি চাটি বাটি খাওয়ায়া চলে যায়। এখন কথা হলো, ওই তো আমার প্রথম ভালোবাসা ছিল, আমি ওরে মন থেকে ভালোবাসতাম, আল্লাহ জানে আমি জানি। আর মানে আমার
আপনি সেপারেশনের সিদ্ধান্ত নিলেন কবে? আপনার এরকম তো চলতেছিল অনেক, অনেক কষ্ট আপনি সহ্য করছিলেন, কিন্তু তারপর আপনি তাকে সেপারেট করার চিন্তা করছিলেন?
না, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আরেকটা কথা আমাকে বলছিল যে ও নাকি একটা মেয়ে পছন্দ করে, ও আমার মতো দেখতে, আমার মতো হাসি। এরপর ওর ভাবির কাছ থেকে ওর দেশের বাড়িতে আমি এখনো যাই কিশোরগঞ্জে, যায় যখন আমি শুনি, আমি ছবি দেখি, হ্যাঁ জানতে পারি।
ঠিক এই গল্পটাই আমরা একটু পরেই আবার ফিরবো, যে সেপারেশন যে মানুষের জন্য সে এত কষ্ট সহ্য করলো, যে মানুষের জন্য এত এত কষ্ট সহ্য করার পরেও, এত নেগলেক্ট পাওয়ার পরেও যে মানুষটাকে তার জীবন থেকে সে সরায়নি, কখন সিদ্ধান্ত নিল যে লিজনকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। আমরা সংবাদের পর ফিরে আসছি খুব অল্প সময়ের জন্য, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন হ্যালো 8920, কিবরিয়া আপনার সঙ্গে আছে। আজকে কানিজ আমাদেরকে তার জীবনের গল্প বলছে এবং তার মেয়ে রাফাকে সাথে করে নিয়ে এসছে, রাফা ক্লাস ফাইভে পড়ে। রাফার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তার গল্প, তার ভালো লাগা মন্দ লাগার অনুভূতি। আপনি অংশগ্রহণ করতে পারেন, দিনরাত 24 ঘন্টা একটি নম্বর খোলা রয়েছে 9115668, আবার বলছি 9115668, ফোন করতে পারেন, নাম বলতে পারেন, নামের পর আপনার সেল নাম্বার বলে বলুন আপনার কি বলার আছে। হতে পারে সামনের সপ্তাহে আপনি আমাদের অতিথি হবেন। সংবাদের পরপরই ফিরে আসছি। আর যে কোনো অতিথির সাথে পার্সোনালি যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের একটি পেজে যোগ দিতে হবে এবং সেখানে আমার সাথে কথা বলতে হবে। আর জি কিবরিয়া নামে ফেসবুকে একটি পেজ আছে, আর জি স্পেস KEBRIA, ওখানে আপনি যোগ দিতে পারেন। যোগ দিয়ে আপনি বলতে পারেন কার সাথে যোগাযোগ করতে চান, সে অনুমতি দিলে অবশ্যই আপনার সঙ্গে সে যোগাযোগ করবে।
আমার নাম মিনা, প্রতি শুক্রবার তোমাগো লগে আমি সরাসরি কথা কহো, সাথে থাকবো মিঠু,
আর আমার নাম রাজু,
সকাল 9:30 বন্ধুরা তোমরাও চলে আসো, আসতে না পারলে ফোন দিও, চাইলে খুদে বার্তাও পাঠাইতে পারো 8920 নম্বরে। তোমার নাম লিখতে ভুলো না, কিন্তু কথা হইব ABC রেডিও FM 89.2।
এখন সময় রাত 2টা।
প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। প্রতি ঘন্টার ABC খবরে আপনাদের সঙ্গে আছি আমি সুদীপ দে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিকের। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 10,000-এরও বেশি অ্যাথলেট জয় পরাজয় আর অংশগ্রহণের উৎসবে মেতে থাকবেন পরবর্তী কয়েকটা দিন। এ সময় তাদের সঙ্গী হবেন সারা বিশ্ব থেকে লন্ডনে আসা প্রায় 1 কোটি ক্রীড়া অনুরাগী ও দর্শক। লন্ডনই প্রথম শহর যেটি 3 বার অলিম্পিকের আয়োজক হওয়ার সৌভাগ্য অর্জন করল। 12 আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আশা প্রকাশ করে বলেছেন, বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে। একই সঙ্গে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের মাধ্যমে বিশ্বব্যাংকের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে তিনি বলেছেন, দুর্নীতির কারণে আবুল হোসেন পদত্যাগ করেননি, তিনি দেশকে ভালোবেসে পদত্যাগ করেছেন। যেখানে অর্থ ছাড়ি হয়নি সেখানে দুর্নীতির প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেছেন তিনি। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছেন, পদ্মা সেতু জাতীয় সমৃদ্ধি এবং আত্মসম্মানের ইস্যুতে পরিণত হয়েছে, তাই সরকার দেশ এবং জনগণের স্বার্থে পদ্মা সেতু প্রশ্নে নতুন প্রস্তাব এবং অবস্থানে গিয়েছে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছেন, পদ্মা সেতু নিয়ে সকল মেঘ কেটে গেছে। তিনি বিরোধী দলকে পদ্মা সেতু নিয়ে নেতিবাচক রাজনীতি না করে সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান। পদ্মা সেতু প্রসঙ্গে বিশ্বব্যাংককে নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন দায়িত্বশীল ব্যক্তি এমন ভাষায় কথা বলতে পারেন না। তিনি বলেছেন, বিশ্বব্যাংক সম্পর্কে সরকার সমালোচনা করছে, কিন্তু একই সঙ্গে আবার তাদের কাছে সহযোগিতাও আশা করছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, ঈদের পরে 18 দলীয় জোটের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমিক ও সাহসী হিসেবে উল্লেখ করায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আবুল হোসেন সৎ, সাহসী ও দেশপ্রেমিক হলে অভিধান থেকে এ শব্দগুলোর অর্থ বদলে তা নতুন করে লিখতে হবে। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেছেন, ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং ছিটমহল সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। এর মধ্যে ভারত সরকারও বারবার বাংলাদেশকে আশ্বস্ত করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে। শুক্রবার বিকেলে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদয়শঙ্কর মিলনায়তনে সাংবাদিকদের তিনি আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে আশ্বস্ত করেছে তিস্তা পানিবণ্টন চুক্তি হবেই। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত ঘরানার আইনজীবীরা প্রাণপণ চেষ্টা করছে। সে লক্ষ্যেই তারা বিভিন্ন টেলিভিশন টক শোতে যুদ্ধাপরাধীর বিচারকে প্রতীকী বিচার বলে মন্তব্য করছেন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, এই বছরের মধ্যেই আটক যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কোটি টাকার জালনোট ও মেশিন সহ 6 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ এই অভিযান চালায়। শুক্রবার ডিবি পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান এবিসি রেডিওকে জানান, মুগদার একটি বাসা থেকে 1 কোটি টাকার জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর মুগদা ও মতিঝিল থানায় আলাদা 2টি মামলা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া পাল্টাপাল্টি 4টি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিক নেতারা। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিক নেতারা এই আবেদনটি করেন। এখন শুনবেন গ্লাক্সোজ ইফতার ও সেহরি সময়সূচি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সেহরি শেষ সময় ভোর রাত 3:58 এবং শনিবার ইফতার সন্ধ্যা 6:47। প্রিয় শ্রোতা, শুনলেন প্রতি ঘন্টার এবিসি খবর। ফিরে যাচ্ছে এবিসি নিয়মিত আয়োজনে। যেকোনো সময় এবিসির খবর ও অনুষ্ঠান সরাসরি শুনতে পারবেন আমাদের ওয়েবসাইট abcradiobd.fm এ। পাশাপাশি এবিসির খবর শুনতে পারবেন pratham-alo.com এবং দ্য ডেইলি স্টার .net এ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2।
আমার নাম মিনা। প্রতি শুক্রবার তোমাগো লগে আমি সরাসরি কথা কহু, সাথে থাকবো মিঠু,
আর আমার নাম রাজু।
সকাল 9:30 বন্ধুরা তোমরাও চলে আসো, আসতে না পারলে ফোন দিও, চাইলে খুদে বার্তাও পাঠাইতে পারো 8920 নম্বরে। তোমার নাম লিখতে ভুলো না কিন্তু। কথা হইব এবিসি রেডিও FM 89.2 এ।
আর একবার স্বাগত হ্যালো 8920 তে। দুটো সংবাদের পর আমরা ফিরে এসেছি কাহিনীর প্রয়োজনে। আমরা হ্যালো 8920 সম্পর্কে আপনাকে আরো একবার বলতে চাই। হ্যালো 8920 আজকে দশম পর্ব, দশতম পর্বে আমরা পাড়া দিয়েছি। এখানে আমরা জীবনের গল্প বলি। জীবনের গল্প যে কোনো বিষয় নিয়ে হতে পারে, জীবনের যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদেরকে কথা বলতে পারেন। হতে পারে সেটা লাভ, হতে পারে সেটা হেট, হতে পারে সেটা আনন্দ, হতে পারে সেটা বেদনার, যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং আপনি আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন আপনার মনের অনুভূতিগুলো। আমরা বারবারই বলি, আমাদের অনুষ্ঠানে গল্প বলার পেছনে আমাদের কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে একটাই, উই আর দ্য স্টোরি টেলার। এবং সেই স্টোরি মানে সেই গল্প শোনার পর আপনি কিভাবে সেটাকে নিলেন, আপনার কাছে কেমন লাগলো, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধুমাত্র অনুভূতি সৃষ্টি করি আপনার মনে। এখানে অংশগ্রহণ করতে খুবই সহজ একটি নিয়ম রয়েছে। 24 ঘন্টার জন্য আমরা আপনার জন্য একটি নাম্বার খোলা রেখেছি 9115668। যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে কথা বলতে পারেন। হতে পারে এমন কোন কথা যে কথাটা আপনি হয়তো জীবনে কাউকে বলতে পারেননি, হতে পারে এমন একটা সরি যে সরিটা হয়তো আপনার কখনোই তাকে বলা হয়নি এবং আপনি বলার জন্য অনেকবার একটা জায়গা খুঁজেছেন কিন্তু আপনি বলতে পারেননি, হতে পারে এমন কোনো কথা যেটা ভাবলে আপনার মাথা বারবার নিচু হয়ে যায়, হতে পারে এমন কোনো কথা যেটা ভাবলে আপনার মাথা বারবার উঁচু হয়ে যায়। যে কোনো ধরনের কথা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনি আপনার শ্রোতার সাথে, আপনি আমাদের শ্রোতার সাথে সেটাকে ভাগাভাগি করতে পারেন। 9115668 হচ্ছে আমাদের নাম্বার। এখানে ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং সেল নাম্বারটি বলুন, বলার পরে বলুন কি বলতে চান এবং আমাদের স্টুডিওতে আসতে চান কিনা। আসতে চাইলে অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব এবং গল্প শোনানোর মতো হলে অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ফেসবুকে আমার একটি পেজ রয়েছে, সেখানে আপনি জয়েন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সেখানেও আপনি বিস্তারিত পেয়ে যাবেন হ্যালো 8920 সম্পর্কে। আর জে কিবরিয়া, আর জে, আর জে স্পেস কে ইবি, নট কে আইবি, কে ইবি আর আই এ, আর জে স্পেস কে ইবি আর আই এ, ওখানে যোগাযোগ করে আপনি হ্যালো 8920 কিংবা আমাদের কোনো গেস্ট সম্পর্কে যদি কোনো তথ্য চান যাবতীয় সবকিছু পেয়ে যাবেন। কানিজ, আমরা গল্পের এমন একটা জায়গাতে ছিলাম যে যখন আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ডকে আপনি সিদ্ধান্ত নিলেন যে ডিভোর্স দিয়ে দিবেন, সেই সময়টার গল্প।
হ্যাঁ, আমি আরো ভালো করে আর কি জানি, দেশের বাড়িতে খোঁজ খবর নেই যে আসলেই কি ও মানে বিয়ে করে কিনা, মানে শিওর হওয়ার জন্য যে বিয়ে,
অন্য একটা ছেলে কি অন্য একটা মেয়ে কি ইতিমধ্যে সে পছন্দ করে, এটা আপনি জানছিলেন কিন্তু আপনি নিশ্চিত ছিলেন না?
না, আমি নিশ্চিত ছিলাম না।
আচ্ছা,
এর মধ্যে সে আমার মানে ফ্যামিলিতে, মানে আমার নানার মার ফ্যামিলিতে আসে, আমার মেজ খালা যে যার বাসা থেকে আমি আসছি, এই খালাটা খুব আদর করে, ওনার বাসাতে আর কি আসে। আসার পর আমার খালা, আমার খালু, তখন আমার বাবাও আর কি আসে। আসার পরে বিশেষ করে আমার খালু খালা, আমার বাবা কিন্তু দর্শক থাকে সে সময়, আমার খালু আর আমার খালা ওকে খুব বুঝায়, আমার ছোট মামাও বুঝায়, সবাই বুঝায় যে দেখো একটা বাচ্চা হয়ে গেছে, স্বামী স্ত্রীতে অনেক ঝগড়া আছে, বলে যে না ও পাগল, আমি পাগল।
পাগল কেন বলতো?
পাগল বলতো কারণ একবার চান্দাতে ওর সাথে মানে আমার খুব ঝগড়া হয়েছিল, ঝগড়াটা আমার শাশুড়ি লাগাইছিল, তো ও ঘরে জিনিসপত্র ভাঙচুর করে আর আমার বলে যে তুই মর, তুই মরলে আমার মা খুশি হয়, আমি বাঁচি, আমার মা বাঁচে। তো ও তখন আমার খুব মারছিল, আর আমার মা তখন ফোন করছিল চন্দ্রতের দিন যে রাফারে নিয়ে বাসায়, তখন ওই মুহূর্তে বলে কোন হারামির বাচ্চা ফোন করছে, তার মানে আমার মা কে সে গালি দিছে। তা আমি বলছি তুমি যে আমার মারে গালি দিলা, এই গালিটা যদি আমি তোমারে দিই কেমন লাগবে? তখন সে আমার মারে, মারাবারে ভাঙচুর করে, তখন ও যে জিনিসটা গ্লাস ভাঙে তোরে আমি আর কি আমার হাত কাটা ফেলি, তখন একটা রোগ আর কি
বাম হাত এখনো দাগ আছে।
হ্যাঁ, এটা যায় তো ও তখন মানে আমার সাথে সাথে মানে রক্তে পুরা ঘর ভাইসে গেছিল। তো ও মানে তখন নেয় না হাসপাতালে, তো আমি যে পাশে ভাড়া ছিলাম ওই উনার বলাতে, তারপরে অনেকক্ষণ পরে অনেক ব্লিডিং হওয়ার পরে তারপরে নেয়। তো কেউ সেলাই করতে চায়নি, সবাই বলছে যে সবাই বলতেছে যে এই ছেলে মনে হয় আপনার এই কাজ করছে, আপনি থানায় যান। পরে আমি বারবার বলতেছি যে না আমি করছি, আমি করছি। এই কারণে সে আমার আর কি
সবসময় পাগল বলতো,
পাগল বলতো।
আচ্ছা, তো আপনি সিদ্ধান্ত নিলেন কিভাবে যে আপনি তাকে ডিভোর্স দিবেন?
হ্যাঁ, ওই যে আসে বললাম, আসে আসার পরে আমার খালারা সবাই বুঝায়, বোঝানোর পরে ও একই কথা বলে যে না ওর সাথে সম্ভব না, ওরা ডাক্তার দেখান, ও যদি ট্রিটমেন্ট নেয় এক বছর মানে খালি কন্ডিশনে ফালায়, চালাক ছিল তো কন্ডিশনে ফালায়। তারপর আমি তো বুঝতেছি যে ও ছিল কি চায়, ও চাইতেছে আমারে খারাপ বানানোর জন্য। আমি ডাক্তারও দেখাই, মানে ও যাতে আমার সাথে সংসার করে সেই জন্য আমি ল্যাবেটের প্রফেসর দেখাই, উনি আমার কথা সব শুনে, শোনার পরে বলে তোমার হাজবেন্ডকে নিয়ে আসো। তো ও আর কি যাতে চায় না, বলে না না এটা কোনো ডাক্তার না, ডাক্তার এরকম হবে যে ইঞ্জেকশন মারবে সাথে সাথে তুমি অবশ হয়ে যাবা, ওষুধ দিবে, এই ধরনের কথাবার্তা বলে। তো আমি বলছি আমার ওষুধ লাগবে না, তোমার ডাকে ঠিক আছে। এরা বলার পরে বলে না এই ডাক্তার হবে না, আরো ডাক্তার মানে সময় নষ্ট করা। আমি ওর জিনিস বুঝতে পারি যে ও আসলে আমার সাথে কোনোদিনই করবে না, কারণ আমি তো রিপোর্ট পাইছি যে ও অন্য জায়গায় চলে গেছে। তারপর ওই কোশ্চেনটা করলাম, ওই তিনটা কোশ্চেন করার পরে, এর আগে তো আমি খবর নিই নি যে ও বিয়ে করে কিন্তু ওই মেয়েটা আর কি তুলে নেয় নাই, কারণ মেয়েটা তখন ইন্টার্নি করতেছে, ও ব্র্যাক ব্যাংকে চাকরি করে। তো ওই পরে আর কি তুলে নিবে, আর এর মধ্যে ও সচিবালয়
মানে বিয়েটা আগেই করে ফেলেছে কিন্তু আপনাকে জানায়নি?
না না জানায়নি, এই সচিবালয়ে চাকরি পরে পাইছে, ওই আগে এমনি
যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাকে জানতো যে সে বিবাহিত?
হ্যাঁ জানতো।
জানার পরেও কেন করলো?
জানার পরে করছে এই কারণে, কারণ ওরে বলা হয়েছে কি আমি অন্য একটা, আমার নেচার খারাপ ছিল, আমি অন্য একটা ছেলের সাথে চলে গেছি আর আমি মেন্টালি একদম ডিসঅর্ডার পাগল,
ওকে
এই দুইটা বলছে। এমনকি ওই মেয়েটা আমার বেশ কিছুদিন আগে ফোনও করছিল, অনেক কিছু জিজ্ঞেস করছিল, কিছুর জন্য জিজ্ঞেস করছে ওই জানে ভালো। তো এই এরপরে আমি আর কি চিন্তা করে দেখি যে না ও আর ব্যাক করবে না, সম্ভব না, আমার ভালোবাসে না, কোনোদিনই ভালোবাসে না, কারণ এতটা বছর হয়ে গেছে, সেই 2006 এসে গেছে আর এখন আপনার কত সময় চলে গেছে, 4 বছর। তো আমি চিন্তা করছি না দরকার নেই, তো বিয়ে করে ফেলছে। আমার এও বলছে যে তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার। আমি ওরা বুঝাইছিলাম অনেক, বলে না তোমার রাস্তা তোমার আমার রাস্তা, পাগলের সাথে কোনো।
যখন বিয়ে করে ফেললো আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে ওকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন, আপনি সেদিকেই যাচ্ছেন, তো আপনি ইচ্ছে করলে আইনের আশ্রয় নিতে পারতেন, আপনি আইনের আশ্রয় কেন নেননি?
আইনের আশ্রয় আমি আইন পছন্দ করি না, আমি ওরা ভালোবাসি, কেন আমি আইন না ধরলে পচা জায়গায় যাবো, আমি ওরা ভালোবাসি না। আমি ইচ্ছা করলে আরো অনেক কিছু করতে পারতাম, আমার আত্মা ভেঙে দিতে পারতাম, আমার একবার ইচ্ছেও করছিল, কিন্তু আমি অ্যাটেমনি ছিলাম যে আমি ওর হাত দুইটা আর পা দুইটা ভেঙে ফেলবো, কিন্তু আমি যে ওরে ভালোবাসি এটার কারণে আমি পারি নাই। আমার মন
আমি এখনো কি ভালোবাসি,
আমি আসলে কি আমি ওরে ফিল করি কিন্তু বুঝি না আমি কি করি। যখন ও আমার কাছে আসে, আমার কাছে মানে কি ও যখন ওর বাচ্চার কাছে আসে, যখন আমি ওরে দেখি তখন মানে খারাপ কিছুটা লাগে, কিন্তু তার চেয়ে বেশি মানে খারাপ লাগে, মায়া লাগে, একটু মায়া লাগে, পরে যখন আমার পরে আবার যখন চিন্তা হয় যে এই ছেলেই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, এর কারণে আজকে আমার এই অবস্থা, আমি ওরে ঘৃণা করি, এই জন্য আমার চেহারা দেখতে ইচ্ছা করে না, আমি শুধু রাফার কারণে ওর সামনে যাই। কারণ আমি যদি এই পৃথিবীতে আসি, আমি জানি না কতদিন আমি বাঁচবো, আমার যুদ্ধ যে আমি আমার স্বামী ছিল, ওর কাছে আমার হক আসিল অনেক, আমি হকগুলি আদায় করতে পারিনি। আর আমি চেষ্টাও করিনি, পারতাম, ছেলেদের অনেকভাবে মেয়ের আটকাইতে পারে, আমি ওর আটকাই নেই, কারণ আমি ওর কাছে এত ভালোবাসা চাইছিলাম, যার জন্য এত দুঃখ কষ্ট অভাব এত কিছু সহ্য করছি। ওর দিকে তাকায়া, ফার্স্টে ওর দিকে তাকায়া, পরে বাচ্চাটার দিকে তাকায়া, আমি আমার বাচ্চার অধিকার আদায়। আমার মা কিন্তু অনেক বকে আমারে, তুই বেহাইয়া, তুই কেন ওই ছেলের কাছে যা, যে ছেলের তালাক দেওয়া দিস, তোর লজ্জা লাগে না, সেদিনও বলছে। আমি আমার আম্মারা বলছি না আমি যাব, এরা ওর বাচ্চা, ওর বাবা, ওর হক আছে।
একসময় তো ক্লেম করছে সে পুলিশের ছেলে বা এরকম কিছু একটা, তো পরবর্তীতে যখন ওকে দেখে সামনাসামনি, আপনি বলছিলেন যে ওর চেহারার সাথে বহু মিল আছে।
কোর্টে, কোর্টে দেখে, ফার্স্ট বাচ্চা কোর্টে দেখে, ওর তো 9 মাস, দেখার পরে ও ছটপট করতে থাকে। তখন ও একটু অসুস্থ ছিল, ওর নিউমোনিয়া হয়েছিল, পরে ওর অনেক বড় বড় অসুখ গেছে। আমি ওর অনেক খবর দিছিলাম লিজনরে, একবার আসছিল যখন ওর প্যারাটাইফয়েড হয়েছিল, দুটা পা হাত পা একদম ইয়ে হয়ে গেছিল, আসছিল আইসা, মানে ওই সময় ঢাকা শিশু হাসপাতালে আমার বাবার সাথে বিরাট একটা ফাইট হয়, বিশাল ফাইট। আমি ওই সময় আমি একদিন বলছিলাম যে লিজন তুমি আমার মারতেছো না, অনেক মারতেছো না, আমি তোমার কিচ্ছু বলি না, চুপচাপ তোমার মারটি সহ্য করতেছি। আর আমার মন তখন বলছিল, কারণ আমি তোর ভালোবাসি তাই না, আমি যখনই দেখছি যে ওর বাবার ফ্যামিলি আমার পেছনে জোকের মতো লাইগা আছে। আর একটা জিনিস যেটা এরকম বিশ্বাস করে না, কেউ করে কেউ করে না, আমিও করতাম না আগে, ওর দাদি ব্ল্যাক মিউজিক করে। আমি যেটা জানছি আমার সংসার ভাঙার পরে, যে ওর দাদি এই তাবিস্টার মানে ব্ল্যাক মিউজিকের আশ্রয় নিছে ফার্স্টলি, আর ওর বাবার একই। আমি যেটা আপনার কাছে বলছি যে ওর বাবা আমারে ভালোবাসে না, এটা বলছি, কিন্তু আমার মানে আমার বিশ্বাস, আমার মন বলে যে ওর বাবা একটু হইলো আমার ভালোবাসে।
এটা আপনার আপনার মনের প্রতি আছে বলেই হয়তো বা এই ধরনের, যাই হোক আপনার অনুভূতি আমাদের, আপনার অনুভূতির প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। একটা জিনিস যেটা আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় আমি মনে করি, সেটা হচ্ছে আপনার, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিলেন, তখন ওর বয়স ছিল কত?
ওর যখন ডিভোর্স দিই তখন ওর 10 বছর,
10 বছরের মতো বয়স। আপনি তারপরে সিঙ্গেল, আপনি ডিভোর্স দেওয়ার আগে থেকে বলা যেতে পারে সিঙ্গেল মাদার হিসেবে আপনি ওকে নিয়ে সমাজের সাথে যুদ্ধ করছেন, আপনার সেই যুদ্ধের কাহিনীটা অল্প করে আমরা একটু শুনতে চাই।
এখন আমি যেটা বলবো যে সেটা হচ্ছে আমি আমার লাইফে, আমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের কোনো দাম নাই, পচা গলা আর অনেক কিছু ফেস করতে হয় পুরুষ শাসিত সমাজে। আমি আমার আমি জব করছি 9 বছরই আমি জব করে আসছি।
কি ধরনের জব করতেন আপনি?
আমি ফার্স্টে ভালো ভালো চাকরির খোঁজ করছিলাম, পাইছিলামও, কিন্তু ওইখানে গেলে দেখা যায় কি যখনই বসেরা শুনে যে আমি সিঙ্গেল, তখন এদের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে যায়, আমাদের সাথে খেলা করতে চায় আর ম্যাক্সিমাম আমাদের মতো মানুষের সাথে এরকম, কারণ তারা ভাবে কি যে আমরা হইতেছি ডাস্টবিনের ময়লা, আমরা হইতেছি ডাস্টবিনে থাকার মতো জিনিস, এরকম চায় কন্ডিশনের মধ্যে ফেলে। তো আমি চিন্তা করতেছি যে আমার টাকা দরকার নেই, আমার টাকা পয়সার দরকার নেই। আমি আমার ফার্স্ট যে জব ওটা ছিল মাত্র 3,000 টাকা স্যালারি, আস্তে 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 আমার স্যালারি 10,000 টাকার কাছে আসছে। আমি চিন্তা করছি না আমার দরকার নেই, চেহারা বিষয় বিষয় আমি অনেক কষ্ট করব। আমি বাংলাদেশের ম্যাক্সিমাম সুপার শপে কাজ করছি, তারপরে যে প্রোডাক্টগুলি আছে ওগুলিতে কাজ করছি, আমার ওখানে ওখানে কিন্তু অনেক কষ্ট, সুপার শপগুলিতে কাজ করা অনেক কষ্ট, আমি ওই কাজগুলি এনজয় করছি, এই কারণে করছি, এই কষ্টটা আমি ইচ্ছা করেই নিছি, ওই সমস্ত মানুষের জন্য নিছি। আমি অনেক কিছু ফেস করছি, ওর স্কুল ক্ষেত্রে ফেস করছি, আমার চাকরি ক্ষেত্রে।
আচ্ছা রাফা, তোমার কাছে একটু যাই, তুমি তো স্কুলে, তোমার আম্মা যেটা বলছিল যে তোমার স্কুলের ক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা ফেস করেছে, কি ধরনের সমস্যা তো তোমার সাথে?
ক্লাস 3-তে থাকতে আমার আম্মু যখন চাকরি করতো, আমি তখন বলতাম যে আমার, আমি তো ভ্যানে যেতাম, বলে কি তোমার আম্মু আসে না কেন, আব্বু আসে না কেন, তখন আমি বলতাম যে আমার আম্মু তো চাকরি করে সুপার শপে, এখন ওরা বলতো কি যে আমার আম্মু সুপার শপে ঝাড়ু দেয় ঘর মুছে।
আর আব্বু কি নাকি বলতো?
বলতো যে তোমার আব্বু মরে গেছে এগুলো।
তো আপনি, আপনাকে যখন এসে রাফাই কথাগুলো বলতো, আপনাকে কি বলতেন?
আমি ওকে বলতাম যে দেখো বাবা, ওরা যেগুলি বলতেছে এলি তোমার এমনি চাতানোর জন্য বলতেছে, তুমি চুপ করে থাকো কেন, ও খুব চাপাটে বের। আমি ওরা বলতাম চুপ করে থাকো কেন, চুপ করে থাকবা না, তুমি বলবা যে তুমি কোথার থেকে দেখছো, তুমি পাল্টা অ্যান্সার দিবা, কারণ তুমি অনেস, তোমার মা ঝাড়ু দেয় না, তোমার বাবা মরে নাই, আছে, তোমার বাবা আছে, ঠিক আছে, ওরা যে তোমার বলে তুমি বাবা সারা, হ্যাঁ, তো তুমি বলবা না আমার বাবা আছে, আমার বাবা আছে কিন্তু আমাদের সাথে থাকে না, বলবা যেটা সত্যি সেটা বলবা, সত্যি বলতে কোনো দ্বিধা নেই।
আপনার বয়স এখন প্রায় 25-30 মধ্যে, যেটা আপনাকে দেখে আমার গেস করতে হচ্ছে, তো আপনি এই বয়সে ইচ্ছে করলে বিয়ে করতে পারতেন, ওখানে আপনি অনেকদিন যাবৎ একা একা আছেন, আপনি বিয়ে কি করেছিলেন নাকি?
আমি মানে ফ্যামিলি সেটেলমেন্ট যেটা বলে, মানে তখন ডেনমার্কের একটা লোকের সাথে, উনি ওনার বয়স ছিল 65, তো ফ্যামিলিগত ভাবে অ্যারেঞ্জ হয়েছিল, মোবাইলে বিয়ে হয়েছিল তার সাথে আমার।
ওনার বয়স 65, তারপর আপনি রাজি হলেন তাকে বিয়ে করার?
এই কারণে রাজি হয়েছি, আমি চিন্তা করে দেখছি, অ্যাকচুয়ালি আমি তো সংসার করার জন্য, মানে সংসার মানে কি, একটা নিজের যে একটা চাওয়া থাকে, হ্যাঁ, ওই চাওয়ার জন্য বিয়ে করি নাই, আমি বিয়ে করছি আমার বাচ্চার জন্য, যদি আমি, উনি যদি আমার ভালো মতো টেক কেয়ার করে, আমি যদি একটা বাইরের কান্ট্রিতে যেতে পারি, তাহলে আমার তো এত কষ্ট করার প্রয়োজন হয় না, আমার মেয়েটার লাইফ সেটেল হয়ে যায়। আর আমার একটা টার্গেট আছে যে আমি আমার মেয়েটার একটা ভালো পজিশনে দাঁড়া করাবো, তারপরে আমার যাওয়া হয় হবে, তো ওই লোকের সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তো একদিন আমি জানতে পারি, মানে সে আমার সাথে ওখান থেকে কথা বলতো, তার আসার এরকম কথা ছিল, আসবে বাংলাদেশে, এসে আমাদেরকে নিয়ে যাবে, তো তার সাথে আমার সাথে ডিলিংস হয় যে সে আমার বাচ্চাকে বাবার আদর দিবে, হ্যাঁ, বাবা সব টেক কেয়ার করবে, এবং সে ওয়ার্ডও দেয় যে করবে, তাইলে সে আমার যা করতে বলবে আমি তাই করতে রাজি আছি, আমি তাকে বলছি। একদিন রাতের বেলা আর কি, ওই লোক লোড অবস্থায় আমার ফোন দেয়, ফোন দিয়ে আমার বলে যে তুমি আমার কেন বিয়ে করছো, তোমার ভালোবাসো কিনা এটা জিজ্ঞেস করছে। তখন আমি তারে বলছি না আমি আপনার ভালোবাসি না। আরেকটা কথা জিজ্ঞেস করছে যে তাহলে কেন বিয়ে করছে, তো করছি রাফার জন্য। এখন আমি যেটা সত্যি সেটাই বলছি, কারণ আমি তো তারে ভালোবাসি না, বুড়াবাটা মানে এই আমি তো ভালো একজনেরই বাসি, আমার জাস্ট বিয়া করার দরকার, আমি বিয়া করছি।
সেও তো আপনাকে ভালোবাসে না, সেটা তো সত্যি কথাই, আপনাকে ভালোবাসে না, কারণ আপনাকে তো আগেও দেখেনি, আপনার বয়স দেখেছে, আপনি অনেক ইয়াং, এটা দেখেছে, সে দেখে সে বিয়ে করেছে।
যাই হোক, এটা বলার পরে সে আমার লড়তে অবস্থায় অকত্য বাসায় গালাগালি বলে, এমন বিচ্ছিরি কথা আমার বাচ্চারে নিয়েও বলে, বাজে কথা বলে, তো মাতাল যা বলে তাই। তারপরে আমি ওই অবস্থায় মাতালটা কিন্তু সত্যি কথা বলে, যা বলে সত্যি কথা বলে, তো তখন আমি তারে বলি কি যে সে কি কন্টিনিউ খায় কিনা, তখন আমি তার, সে আমার বলে হ্যাঁ খাই, আমি কন্টিনিউ খাই, কন্টিনিউ আর একটা মহিলার কাছে আমি যাই না, বহুত কাছে যাই, এগুলিও বলছে। তারপরে আমি তার মানে আমার বিয়ে কাবিনের কাগজে যারা যারা সাক্ষী ছিল, সাক্ষী ছিল ওই ওর মা আর ওই লোকটার ভাই, তাদের সাথে আলাপ করি, আর আর যা যে গার্জিয়ান গুলি আমার সাথে ছিল বিয়ের সময়, আমার আমার তরফ থেকে আমি তাদের জানাই না, না জানাই মারে বলি যে আপনার ছেলের এরকম অভ্যাস, তো ওর মা তখন স্বীকার করে, বিয়ে যাওয়ার পরে স্বীকার করে যে হ্যাঁ ওর এরকম অভ্যাস। তারপরে পরে আমি বলছি যে আমি আমার পক্ষে, ও তো আসতেছে, আসলে তালাক দিও। তো আমি বলছি না এখন আমি আর কি সেপারেশন করতে চাই। তারপরে ওই লোক আর কি না করে, মানে কেমন পাগলা পাগলা টাইপের লাগে আমার কাছে ওই লোকটারে।
তো সেকেন্ড আপনি সেপারেশন করলেন, আর সেকেন্ড যে বিয়েটা হলো আপনার, দ্বিতীয় বিয়েটা, এটা কি আপনার ফ্যামিলির অনুমতি ছিল বা নাকি ফ্যামিলি একেবারে আপনার বিষয়ে কোনো?
আমার আম্মা রাজি ছিল না, নারাজ ছিল।
আর আপনার বাবা?
আমার বাবা তো তামাশা দেখতেছিল, মানে সে খুব মজা পাইতেছিল এই জিনিসটাই, মানে মনে হইতেছিল যে আমার এরকম যে লাইফ তার জন্য মানে মানে সে খুব প্লিজড।
আপনি এখন কোথায় থাকেন?
আমি আমার বাবা মার কাছে থাকি, বাবা মার কাছে থাকি, নিজেদের বাসায় থাকি।
এত এরকম একটা অবস্থা আপনার বাবা মার কাছে থাকতে সমস্যা হয় না?
না, আমি আমার বাবার সাথে 8 বছর ধরে কথা বলি না, তো একই ঘরে থাকি কিন্তু তার সাথে আমি দেখা হয় না, কিন্তু আমার মা আমার ঠিকই তার সন্তান হিসাবে রাখে থাকি।
আপনি বলছিলেন যে আপনার বাবাকে আপনি মানে জমের মতো ভয় পেতেন, এখনো কি ওরকম ভয় পান?
না, পাই না। আমার আমি 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 মানে আমার একমাত্র আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় পাই না, আমি কাউরে ভয় লাগে না।
আমরা গল্পের শেষের দিকে চলে এসেছি। রাফা, ঘুম আসছে না? তুমি গল্পগুলো শুনেছ তোমার মার কাছ থেকে আগে? কিছু কিছু শুনেছ, আজকে অনেক কিছু শুনলে। তোমার বাবা যখন তোমাকে আদর করে, তখন তুমি তোমার বাবাকে বলো না যে বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলা কেন, এরকম কোনদিন এই ধরনের কথা বলেছো বাবাকে?
হ্যাঁ বলছি, যে ছেড়ে চলে গেছিল কেন। তারপর বলি যে আসো থাকতে, বলে যে ফালতু পেঁচাল পারবা না, এটা সম্ভব না, তোমার আম্মু পাগল।
তুমি বলো না যে আমার আম্মু পাগল না, আমি তো আম্মুর সাথে থাকি।
না এটা সম্ভব না, ফালতু পেঁচাল পারে না।
আপনি বলছিলেন যে আপনার একটা মানসিক একটা রোগ আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা যেটাই হোক না কেন সেটার জন্য সমস্যা হয়। এই সমস্যাটা যখন হয় তখন ও কি করে?
আমার এরকম যখন সমস্যা হয় তখন ও আর কি দোয়া কালাম পরে, রাতে পরে আমার গায়ে টায়ে ফু দেয়, দিলে তখন দেখা যায় যে আমার যে ফিজিক্যাল যে সমস্যাটা হয় তখন ওইটা মানে আমি মানে অজ্ঞানের মতো মানে ক্লান্ত হয়ে যায়, আমার দিন দুনিয়ার কোনো খবর থাকে না, আবার সকালে ভালো হয়ে যায়।
দোয়া কালাম পড়তে পারো তুমি? কোরআন শরীফ পড়তে পারো? কোরআন শরীফ পড়ে আম্মুকে ফু দাও তখন? তোমার আম্মু তো অনেক ভালো ছবি আঁকতে পারতো, তো তুমি কি পারো? এইসব কিছু করো, মানে ওই তুমি যে বুকটাকে বলছিলে যে ছবি আঁকতে পারো, বড় হয়ে কি হবে?
মাঝে মাঝে ডাক্তার হতে ইচ্ছা করে, তারপর আর্টিস্ট, ব্যাংকার।
বাবা যদি বলে যে চলো তোমার আম্মুর কাছে থাকতে হবে না, তোমার আম্মুর কাছে তো অনেক কষ্ট, আমার কাছে থাকো, তুমি কি করবা?
যাব
না। কেন যাব না?
না,
তোমাকে আমরা জোর করে পাঠিয়ে দেবো।
না
রাফা, আমি তোমার কাছ থেকে বিশেষ করে তোমাকে রাত দুটো পর্যন্ত বসিয়ে রেখেছি, আমি জানি না এতক্ষণ কোথায় বাসায় ঘুমিয়ে যেত না। স্কুলে গেলে স্কুলে তোমার কি ছেলে ফ্রেন্ড আছে?
না।
কেন নাই?
না আমার ভালো লাগে না।
ছেলে ফ্রেন্ডদের ভালো লাগে না?
না।
এটা কি আপনার কি মনে হয় যে এটা একটা খারাপ একটা ব্যাপারের মতো করে করছে না, যে আপনি অনেক সময় ওকে বলেন যে এই ধরনের কথাগুলো, সবকিছু তোর সাথে ওপেন করেন, বন্ধুদের মতো ওকে শেয়ার করেন, এবং ওর যে একটা মানসিক স্ট্রেস এখন থেকে বড় হচ্ছে, তো এটা ভবিষ্যতে ওর জন্য নেগেটিভ কোনো কিছু হবে না আপনার কি মনে হয়?
হ্যাঁ নেগেটিভ হবে, সেই জন্য তো আমি ওরে বলি দেখো তোমার নানা খারাপ, তোমার বাবা খারাপ, সব মানুষ তো খারাপ না, সব পুরুষ তো খারাপ না। ও বলে না আমি কোনোদিনই বিয়ে করবো না। না এমনও তো আছে যে আল্লাহবাক তোমার জন্য যে পুরুষটারে পাঠাবে সে তোমার নানা বাবার মতো হবে না, কেন হবে?
শ্রোতা, আমরা গল্পের শুরু শেষটা এখানেই করতে চাই। আজকের এই গল্পটাকে আমরা লাভ স্টোরি বলতে চাই না, বিশেষ করে দ্বিতীয় গল্পটাকে, কারণ এটা হচ্ছে একজন নারী সমাজে, পরিবার থেকে শুরু করে সমাজের এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নির্যাতিত হওয়ার গল্প, এবং এই গল্পটা আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম। আপনার কাছে কিরকম সেটা এবার আপনার। আজকের হ্যালো 8920 এখানেই শেষ হবে। আমরা বাড়ি যেতে যেতে শুধু একটা কথাই আপনাকে বলতে চাই, হ্যালো 8920 নিয়ে, এটা হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, যে এই মানুষটি 12 বছর যাবৎ কাউকে কোনো কিছু বলেননি, হ্যালো 8920 শোনার পর আমাদের সাথে এসে 12 বছর পর এই কথাগুলো ভাগাভাগি করলেন। আমরা এই জায়গাটা তৈরি করে দিয়েছি আপনাদেরকে, এটা হতে পারে যে কোনো কিছু, আপনার জীবনের যে কোনো গল্প নিয়ে আপনি আমাদের কাছে বলতে পারেন। আমরা সব গল্পের সত্যতা খুঁজতে চাই না, আমরা শুধু আপনার অনুভূতিটাকে ধরতে চাই, সেই অনুভূতি হাজার মনে, লক্ষ মনে, কোটি মনে অদ্ভুত সুন্দর সুন্দর কিছু অনুভূতির জন্ম দেবে, আমরা এটা বিশ্বাস করি। আজকের মতো হ্যালো 8920 শেষ হচ্ছে, আগামী শুক্রবার কিভ জিয়া আবারও ফিরে আসবে হ্যালো 8920 নিয়ে, আপনার কথা নিয়ে। আর 24 ঘন্টা আপনার জন্য যে নাম্বারটি খোলা থাকছে 9115668, আবারও বলছি 9115668, ফোন করুন, আপনার নাম বলুন, সেল নাম্বারটি বলুন, এবং বলুন আপনার কি বলার আছে, হতে পারেন আগামী সপ্তাহে আপনি আমার অতিথি। অনেক ভালো থাকবেন, এবং সবসময় বলি এবিসির সঙ্গেই থাকবেন।
বিশ্বাস করা যায় না, ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না, মনের মতো মনের মানুষ সকলে পায় না, মনের মতো মনের মানুষ সকলে পায় না, তাপে চিলমিল করে পথের দোলা কোনা, তাই বলে কি পথের কোনা হয় কখনো শুনা, সোনার দামে পথের কোনা কেউ তো কিনে
This track was downloaded from FusionBD.com.